This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920-তে। এই মুহূর্তে যারা এবিসি রেডিওতে আছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, বুধবারের রাত মানেই হচ্ছে এবিসির রাত, বুধবারের রাত মানেই হচ্ছে হ্যালো 8920, বুধবারের রাত মানেই হচ্ছে কথা বন্ধু কিবরিয়া, বুধবারের রাত মানেই হচ্ছে লাখো লাখো শ্রোতা এবিসি রেডিওতে, এবং একজন বন্ধু যিনি আসবেন হ্যালো 8920-তে এই লাখো শ্রোতার মাঝখান থেকে, তিনি তার জীবনের গল্পগুলো এখানে এসে ভাগাভাগি করে যাবেন। আজকে আমরা তেমনই একজনকে পেয়েছি, তিনি কে, কোথা থেকে এসছেন, তার জীবনের গল্প কি তা আমরা বিস্তারিত জানব। তবে তার আগে হ্যালো 8920 সম্পর্কে আপনাদেরকে একটু বলে নেই। হ্যালো 8920 হচ্ছে এবিসি রেডিওর এমন একটি প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প অকপটে বলতে পারেন। সেই জীবনের গল্প হতে পারে ভালোবাসার, সেই জীবনের গল্প হতে পারে ব্যর্থতার, সেই জীবনের গল্প হতে পারে সাফল্যের, সেই জীবনের গল্প হতে পারে যে কোনো বিষয় নিয়ে। এবং আমরা গল্পের শুরুতেই বলে নিই, জীবন যেহেতু কোনো সিলেবাস মেইনটেইন করে না, জীবনে একটা স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্ন যেহেতু অনেক সময় পূরণ হয় না, অথবা হয়, জীবনে একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে কেউ কেউ পৌঁছাতে পারে, কেউ কেউ পারে না। পুরো জীবনটাই যেহেতু একটা অনির্দিষ্ট দোলাচালে অতিবাহিত হয়, কারো কারো ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট, সবকিছু মিলিয়েই যে এক ধরনের অলৌকিকতা বলি কিংবা অনিশ্চয়তা বলি যেটা জীবনে থেকে থাকে, এবং সেখানে যেহেতু সিলেবাসের কোনো ব্যাপার নেই, সেহেতু আমাদের হ্যালো 8920 কোনো সিলেবাস মেইনটেইন করে না, এবং হ্যালো 8920-তে আপনার জীবনের গল্প যে কোনো জীবনের গল্প হতে পারে সেটি এসে আপনি ভাগাভাগি করতে পারেন। শুধুমাত্র ভালোবাসার কিংবা শুধুমাত্র ব্যর্থতার কিংবা শুধুমাত্র সাফল্যের কিংবা শুধুমাত্র ভৌতিক, আমরা যাই বলি না কেন, এইসব ব্যাপারে আমাদের কোনো ধরাবাধা নিয়ম নেই। আপনার জীবনের গল্প যে কোনো বিষয় নিয়ে হতে পারে এবং সেই গল্প আপনি এখানে এসে শেয়ার করতে পারেন। এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে জীবনের গল্পে শুধুমাত্র যারা অ্যাডাল্ট তারাই এসে জীবনের গল্প শেয়ার করতে পারবে কিনা। আমরা এখানেও কোনো ধরাবাধা নিয়ম রাখিনি, আমাদের জীবনের যে গল্প রয়েছে, আমাদের যে হ্যালো 8920 প্ল্যাটফর্ম রয়েছে, এখানে যে কোনো বয়সের বন্ধু, বয়োবৃদ্ধ থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, কিশোর থেকে শুরু করে, এবং যারা প্রাপ্তবয়স্ক তারাও, যে কোনো বয়সের মানুষ যারা কথা বলতে পারেন, তারা যে কোনো বয়সের মানুষ এসে তাদের জীবনের গল্প এখানে ভাগাভাগি করতে পারেন। আমাদের এখানে যোগাযোগের নিয়মটা হচ্ছে দুটো উপায়। একটা হচ্ছে ফোন করতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনি আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপরে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে। ওই 2 মিনিটের মধ্যে আপনি আপনার জীবনের যে গল্পটি বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, তাহলে অবশ্যই আমরা আমাদের হ্যালো 8920 যে টিম রয়েছে সে টিম থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনার গল্প শোনা হবে, আপনাকে এখানে এনলিস্ট করা হবে, হয়তোবা সামনের হট সিটে আপনি বসবেন। এছাড়াও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ওয়েব রয়েছে, গুরুত্বপূর্ণ আমি বলতে পারি যোগাযোগের মাধ্যম রয়েছে, যেখানে আমরা সবসময় আপনাকে উৎসাহ দিই সেই জায়গাটিতে যাবার জন্য, সেটা হচ্ছে হ্যালো 8920 ফেসবুক পেজ। ফেসবুক পেজে যারা হ্যালো 8920 পছন্দ করেন তারা গিয়ে ওখানে মেম্বার হয়ে যাবেন, কারণ এখানে পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় হ্যালো 8920 তথ্যাবলী একেবারে, চাইলে আপনি এখানে যারা গেস্ট হয়ে আসেন তাদের সাথে সরাসরি যোগাযোগ, তাদের সম্পর্কে নানা রকমের ইনফরমেশন, আপ টু ডেট নানা তথ্য পেতে, কথা বন্ধু কিবরিয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে, এছাড়া হ্যালো 8920-তে যারা আসেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আপনি এখানে যোগ দিতে পারেন। আমাদের পেজটির ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। আর আপনি যদি এখান থেকে আপনার স্টোরি পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্সে টেক্সট করবেন আপনার স্টোরির সামারি লিখে আপনার সেল নাম্বার সহ। অনেকেই হ্যালো 8920 কে ভালোবেসে, হ্যালো 8920 অনেক ফ্যান, যারা ফেসবুকে অনেকগুলো হ্যালো 8920 পেজ খুলেছেন, আমাদের জানা মতে প্রায় 11টি পেজ। তবে আমরা এই অনুষ্ঠান থেকে বলছি আমাদের শুধুমাত্র একটি অফিসিয়াল পেজ আছে, সেটা হচ্ছে facebook.com/hello8920। হ্যালো 8920 একসাথে লিখবেন আর বানানটা হচ্ছে HELLO8920। ওখানে যাওয়ার পরে দেখবেন পেজটি আরজে কিবরিয়া নামে আছে, ওখানে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন আজকে যিনি অতিথি আছেন তার সঙ্গে আমরা পরিচয় হয়ে নিই। প্রথমেই আপনি কি আপনার নামটা একটু বলবেন?
সাজিনা হাসান।
সাজিনা হাসান, জি, অনেক সুন্দর নাম। আপনি তো হ্যালো 8920 শোনেন?
হ্যাঁ শুনি।
আচ্ছা, হ্যালো 8920 অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে আসেন তার সম্পর্কে আমরা প্রথমে কিছু বেসিক জিনিস জেনে নিই, মৌলিক। যেমন আপনার বয়স সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে যদি একটু ধারণা দিতেন।
আমার বয়স 25 বছর।
25 বছর। সাজিনা হাসান, যিনি আজকে আমাদের এখানে হ্যালো 8920 এসেছেন, তার বয়স হচ্ছে 25। আপনি কি ঢাকাতেই থাকেন?
হ্যাঁ ঢাকাতেই থাকি।
কোথায় থাকেন আপনি?
রামপুরাতে থাকি।
ঠিক আছে, এতটুকুই আমরা জানলাম আপনার সম্পর্কে। সাজিনা হাসান রামপুরাতে থাকেন, তার বয়স 25 বছর, এবং সে তার জীবনের গল্প আজকে ভাগাভাগি করতে এসেছে এখানে। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই।
প্লিজ।
আমার বয়স যখন 4 মাস তখন আমার আব্বা মারা যান। আমার আব্বা মারা যাওয়ার পর আমার আম্মা আমাকে অনেক ছোটবেলা নিয়ে ঢাকা শহরে চলে আসে।
উনি কি করতেন আপনার বাবা?
আমার বাবা কৃষি কাজ করতেন।
আচ্ছা, কোথায় বাড়ি ছিল আপনাদের?
আমার দেশের বাড়ি জামালপুর মাদারগঞ্জে।
ওকে, জামালপুর মাদারগঞ্জে ছিল। এবং আপনার কয় ভাই বোন ছিলেন?
আমি একা।
একা ছিলেন আপনি?
জি।
ওকে, তারপর?
আমার মা ঢাকা আসে, ঢাকা এসে আমার আম্মার এক ফুফাতো বোন ছিল, ওনাদের ওইখানে থাকতেন।
জি।
ওনারা আমার আম্মাকে দিয়ে অনেক কাজ টাজ করাতেন, কিন্তু কোন বেতন দিতেন না, শুধু থাকা খাওয়া। আমার আম্মার উদ্দেশ্য ছিল যে আমাকে উনি বড় করার, বড় করবে, কারণ আমার আম্মার আর যাওয়ার কোথাও জায়গা ছিল না। তখন উনি আমাকে 2 বছর ওইখানে রাখার পর ওনারা আর কি এক ধরনের অত্যাচার বলা যায়।
জি।
ঠিক আছে, তো ওইখানে আমার আম্মা যখন থাকতে না পারতেছিল তখন বলল যে তাহলে অন্য কোথাও ব্যবস্থা করতে হবে।
জি।
পর অন্য জায়গায় এসে আমার আম্মা, এখানে আমার আরেকটা নানু ছিল রামপুরাতে থাকতেন, ওনাদের এখানে আসলেন। উনি আবার আরেকজনকে পরিচয় করা দিলেন, ওনাকে আমার আম্মু ভাই বানায়। পরে ধর্ম ভাই বানানোর পর ওনার বাসায় আমি বড় হই। আমার আম্মু কাজ টাজ করে আর আমাকে বড়
করে। কাজ করতো উনি, কাজের বুয়ার কাজ?
এখন তো ওই মুহূর্তে তাই ছিল,
এছাড়া তো আর কিছু
করার ছিল না, কারণ আমাকে আমাকে বড় করার উদ্দেশ্য ছিল তার।
জি। হ্যাঁ, এবং আপনার মা যে কাজটা করতেন সেটা আসলে কাজের বুয়ার কাজ,
কাজের বুয়ার কাজ,
আমরা কাজের বুয়া বলে থাকি শব্দটা। আসলে উনি সে কাজটাই করতেন, ঘর কান্নার কাজ, এবং সেটা করে তার উদ্দেশ্য ছিল তার আজকে যে সাজিনা হাসান আমাদের এখানে আছেন তাকে বড় করার। ঠিক আছে, তারপর?
তারপর আমার আম্মু যখন কিছু টাকা পয়সা ইনকাম করলো, করে বাড়িতে জমি রাখছে আমার মামার কাছ থেকে। আমার মামা কি করছে, আমার বয়স যখন 7 বছর হয়ে গেছে তখন আমার মামাদের জমিনে আর কি ঝগড়া লাগে, সেখান থেকে আমার আম্মার 30,000 টাকা মেরে দেয়।
মেরে দেয় মানে 30,000 টাকা
আমার মামারা আর কি দহল করে খেয়ে ফেলে।
30,000 টাকা কি আপনার মা আপনার মামাকে দিয়েছিল যে
জমি রাখার জন্য? ঠিক আছে, পরে আমার মামারা সেই টাকাটা মেরে দেয়। তারপরে আমাদের জীবনের সেই দুঃখ নেমে আসে, তখন আর আমার আম্মার কোথাও আর রাস্তা থাকে না। পরে চিন্তা করে যে আমার তো কেউ নাই, আমি যদি এখন মরে যাই তাহলে আমার মেয়েটার কি হবে।
জি।
সেই ক্ষেত্রে আমার ছোট খালার বাড়িতে এনে আমাকে বিয়ে দেয়।
কত বছর বয়সে?
11 বছর বয়সে।
11 বছর বয়সে আপনাকে বিয়ে দিয়ে দিলেন?
বিয়ে দিয়ে দিলেন।
তখন কি আপনি পড়াশোনা করতেন?
ক্লাস 3-তে পড়ি।
আপনি, আমার মনে হয় সাজিনা, আপনি একটু ভয় পাচ্ছেন, রাইট? আপনার গলাটা একটু কাঁপছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে একদম আমরা সবাই বন্ধুর মতো। আমরা এখানে কেউ টিচার কিংবা কেউ ওস্তাদ সামনে স্টুডেন্ট নিয়ে বসিনি, একদমই আপনি রিল্যাক্স থাকেন। আপনি আপনার জীবনের গল্পটা আসলে আজকে আপনি আপনার সবচেয়ে কাছের মানুষদের কাছে বলতে এসছেন, আর লাখো মানুষ আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছে। একদম রিল্যাক্স, আপনার গলা কাঁপছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা সবাই মনোযোগ দিয়ে আপনার গল্প শুনব, কেউ আপনাকে বকা দিব না, কেউ আপনাকে গালমন্দ করব না। আপনার জীবনে যেটা ঘটেছে সেখান থেকে আমরা অনেক কিছু শিখবো, সুতরাং আপনি একদম রিল্যাক্সলি বলেন। হ্যাঁ, তো যেটা বলছেন, হ্যাঁ, আপনার বিয়ের ঘটনা, আপনার বরের বয়স কত ছিল সেই সময়?
সেই সময় আমার বরের বয়স 20-এর উপরে ছিল।
20-এর উপরে ছিল। উনি কি প্রথম বিবাহ ছিল এটা নাকি?
আচ্ছা, কারণ উনি দেখতে শুনতে ছোট ছিল, তো
বুঝে যেত না।
আমার আম্মা ভাবছে যে আমার ছেলেও ছোট মেয়েও ছোট, দুজনেই বড় হবে, তা আমি তো বড় হয়ে গেছি, ও তো আর বড় হয়নি।
আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলেন যে বিয়ে হয়ে গেল, আপনার হাজবেন্ড কি করতো ওই সময়?
ওই সময় কাঠমিস্ত্রি ছিল।
উনি কাঠমিস্ত্রি ছিলেন, ঠিক আছে। কি নাম ছিল ওনার?
জুয়েল।
জুয়েল। জুয়েলের সাথে বিয়ে হয়ে গেল সাজিনা হাসানের। সাজিনার বয়স তখন 11, জুয়েলের বয়স তখন 20, এবং জুয়েল তখন কাঠমিস্ত্রি। চলুন, তারপরের গল্পগুলো আমরা একটু শুনি।
তারপরে বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি তো শ্বশুরবাড়িতে থাকি, আমি আমার শাশুড়ির সাথে ঘুমাই, আমার শ্বশুর শাশুড়ি মাঝখানে ঘুমাই। এরকম অনেকদিন চলতে থাকে। আমি আমার ননাসের যে ছেলে মেয়ে আছে তাদের সাথে খেলা করি, হ্যাঁ, এখানে ওখানে দৌড়াদৌড়ি করি, খুব ভালো দিন কাটতেছিল আমার। শুধু আমার একটা কষ্ট ছিল, আমার আম্মা আমার কাছে থাকে না, এছাড়া সবাই আমাকে খুব আদর করত। তারপরে আমার দেখতে দেখতে দুই বছর চলে যায়, তখন একটা সময় আসে আর কি, আমার হাজবেন্ডের ঘরে আমাকে যেতে হয়। যেদিন প্রথম আমি আমার হাজবেন্ডের ঘরে যাই, সেদিন আমার চেয়ে কষ্টের আর বেশি কিছু ছিল না, কারণ এমন অবস্থা ছিল তখন আমি আর নির্যাতন ভোগ করতেছিলাম।
কেন মানে কেন বোধ করছি?
কারণ আমি তো ছোট মানুষ।
কত ওই 11 বছর বয়সই সেটা?
না, তখন 13 বছর বয়স।
তখন আপনার 13 বছর বয়স।
ওই সময় যে কাজটা করছে সেটাও আমার উপরে এক ধরনের নির্যাতন, কারণ একটা মেয়ে ম্যাচিউরড না হলে তো তার সাথে একটা কিছু করা সম্ভব,
ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক করা যায় না,
করা যায় না। আমার সেই সময় ব্লাড বের হয়ে গেছে এরকম অবস্থা, জোর পর্ব। তখন ওর ভাই বৌরা ছিল আমার জালরা, তখন ওরা খুব উৎসাহ দিতেছে কিন্তু আমি তো কেঁদে টেদে অস্থির।
উৎসাহ দিচ্ছে মানে ওই ওই মোমেন্টটাতে?
হ্যাঁ, ওই মোমেন্টটাতে।
আমাকে একটু বলবেন মানে ঘটনাটা আসলে কি হয়েছে
আর কি? আমাকে তো দিনের বেলা ওই ঘরে বসেছিল, আমি তো আর জানি না, আমার ফুফা তো জাল এসে আমাকে বলতেছে চলো আমাদের ঘরে যাই। তো আমি প্যান্ট পরা আর ছোট্ট একটা ফ্রক পরা, তো আমি সেই ঘরে যাই। যাওয়ার পরে আমি যখন দরজায় পা রাখি তখন আমাকে ধাক্কা মারা হয়, ধাক্কা দিয়ে ভিতরে ফেলানো হয়, ফেলে তারপর বাইরে দিয়ে ওরা দরজাটা লাগাই দেয়। আমি তো ওকে দেখলেই ভয় পাই, বাড়িতে যখন আসতো তখন আমি আমার শাশুড়ি আঁচল ধরে বসে থাকতাম।
ও কি করতো আপনার সাথে? ভয় কেন?
আমি এমনি ভয় পেতাম, সবাই আমাকে বলতো যে এটা তোর জামাই। আমি কেমন জানি স্বামী জিনিসটা ওটা বুঝতাম না, ঠিক আছে, আমার কাছে খুব খারাপ লাগতো যে এটা কেমন বলে, সবাই আমাকে কত আদর করে আর ওর কথা এরকম বলে কেন। তারপরে ধাক্কা মারার পরে তো আমাকে এসে উঠায়, উঠানোর পরে আমি যে দাঁড়ায় থাকি অন্য জায়গায় যাতে আমাকে ধরবেন না, তো বলতেছে না এদিকে আসো বসো। পরে বসছি, অনেকক্ষণ হাত ধরে রাখছে, রাখার পর আমাকে জোর করতেছে, আমি বলছি না আপনি আমাকে হাত ছাড়েন। এরকম জোর করার পরে তারপরে বাইরের থেকে আর কি ওকে সাউন্ড দিচ্ছে যে আজকে ছাড়িস না তাহলে ভয় ভেঙে যাবে, এরকম করতে করতে তারপরে এক সময় যখন আমার সাথে জোর পর্ব করে তখন আমার ব্লাড বের হয়ে যায়। তারপরে তো আমি চিল্লাচিল্লি শুরু করে দেই,
ওই সময়টাতে আপনি চিল্লাচিল্লি শুরু করেন?
হ্যাঁ। তখন আমার চাচা শ্বশুর এই কথাটা জানতে পারে, আমার শ্বশুর জানতে পারে, আমার শ্বশুর বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পরে এসে ওকে 3-4টা থাপ্পড় দেয়। দেওয়ার পরে ও আর এক মাস বাড়িতে আসে না। তারপরে আমাকে ওষুধ এনে দেয়, আমি খেয়ে ভালো হই। তারপরে ওইখান থেকে আমার একটা কিরকম জানি ওর উপরে খুব রাগ হয়ে যাই, ওইখান থেকে আমি আর ওকে ভালো করে দেখতে পারি না।
ওকে,
হ্যাঁ। তারপরে আস্তে 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 আমার শ্বশুরটা মারা যায়। আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার মেয়েটা আমার গর্ভে আসে। শ্বশুর মারা যাওয়ার পরের থেকে ওর সাথে আমার সম্পর্কটা বাড়ে,
স্বাভাবিক হয়।
হ্যাঁ, স্বাভাবিক,
হাজবেন্ড ওয়াইফের মতো যেটা হয় সেরকম হয়,
সেটাই হয়। তারপর আমার দিন আস্তে আস্তে খারাপ হতে থাকে।
আচ্ছা, কিরকম?
কেউ বাড়িতে আসে না, দেখা যায় যে ওই মেয়ের সাথে ওই মেয়েকে বিয়ে করতে চায়, তোকে পছন্দ হয় না, তুই বড় হয়ে গেছিস, কালো মানে ও তো তোর সাথে হাঁটতে শরম পায়, ওকে তো খাটো মানুষ, এরকম কথা বলতে
মানে আপনি লম্বা হয়ে গেছেন ওর চাইতে দেখতে, আর ও আপনার চেয়ে
খাটো হয়ে গেছে।
ওকে,
আমার মেয়ে যখন 7 মাস পেটে তখন ও চলে যায়।
চলে যায় মানে কোথায় চলে যায়?
মামিসিং এ কাজ করতে আসে।
আচ্ছা, আমি একটু এখানে নোট দিতে চাই আমাদের শ্রোতা যারা আছেন, গল্পের কিন্তু এখানে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে সাজিনার আম্মা 11 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন পারিবারিক অবস্থার কারণে। সেটা ভুল ছিল না, খারাপ ছিল, আপনারা আপনার নিজেদের জায়গা থেকে বুঝতে পারবেন, কারণ তার আর্থিক অবস্থার একটা অনেক বড় ব্যাপার। সাজিনার আম্মা যখন তাকে বিয়ে দেয়, সে মেয়েটার বয়স ছিল, মানে সাজিনার বয়স ছিল তখন 13 বছর, এবং সাজিনা যাকে বিয়ে করেছিল তার বয়স ছিল 20 বছর, কিন্তু জুয়েল দেখতে মোটামুটি ছোটখাটোই ছিল সেই সময়টাতে, এবং সাজিনার আম্মা ধরে নিয়েছিল যে দুটো ছেলে মেয়েই একসাথে বড় হবে। জুয়েল কিন্তু অনেক আগেই বয়সন্ধিকাল পার করে ফেলেছে। সাজিনা যখন বয়সন্ধিকালে, দেখবেন যে ছেলে মেয়েদের মধ্যে অনেক বড় ধরনের একটা গ্রোথ হয়, শারীরিকভাবে খুব দ্রুত পরিবর্তন আসতে থাকে। সাজিনার যখন বয়সন্ধিকাল পার হয়েছে, সেই সময় সাজিনার যে গ্রোথ হয়েছে সেই গ্রোথটা তার হাজবেন্ডের চেয়েও বেশি ছিল, এবং মানে লম্বার দিক থেকে, এবং যে কারণে সে তার হাজবেন্ডের চেয়ে দেখতে লম্বা হয়ে যায়। এটা আমাদের সামাজিকভাবে, আমাদের সামাজিকতার প্রেক্ষাপটে এরকম একটা ব্যাপার আছে যে ওয়াইফ মানে হাজবেন্ডের চেয়ে দেখতে ছোট হতে হবে, মানে উচ্চতার দিক থেকে, এবং এটা ওর যে কি ধরনের প্রবলেম ফেস করছে সেটাই কিন্তু এই মুহূর্তে বলছে। আরেকটি বিষয় আমি একটু নোট করতে চাই, আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন তারা নিশ্চয়ই জানবেন যে হ্যালো 8920 এর একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে সাজিনাকে নিয়ে। ওখানে চাইলে সাজিনাকে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, সাজিনা সেগুলো অবশ্যই পড়বে এবং আমরা সাজিনাকে সেটা পাঠিয়ে দেব, সাজিনা সেগুলো কালেকশনে রাখবে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে, যেটা শুরুতেই বলছিলাম, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন সাজিনাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আর লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তো বলছিলেন যে ময়মনসিংহে চলে গেল কাজের জন্য।
ময়মনসিংহে গেল, তখন আমার 8 মাস চলে। তো আমার আম্মা আমাকে আর শ্বশুরবাড়িতে রেখে আসলো না, আমার মামার বাড়িতে নিয়ে আসলো।
জি।
তো তখন আমার মামির আমাকে খুব আদর করে, তখন আমার মেয়েটা হয়। 10 দিন পর ও বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমাদের বাড়িতে যায়, পরে আমাকে যে তখনই নিয়ে চলে আসে। তখন আমি আমার শ্বশুরবাড়িতে থেকে গেলাম, আমাকে রেখে উনি আবার চলে আসলো ময়মনসিংহে। এরকম চলতে চলতে আমার ঘরে বাজার থাকে না, আমার বাড়িতে আমার আম্মার কাছে চিঠি লিখতে হয়। চিঠি লিখতে লিখতে দেখা যায় যে পৌঁছাতে পৌঁছাতে 15 দিন লেগে যায়। অনেক কষ্ট করে পরে আমার ছোট খালার কাছে আমার আম্মা টাকা পয়সা পাঠিয়ে দেয়, আমি সেই শ্বশুর বাড়িতে বসে বসে ধান চাল কিনে তারপরে ভাত খেতে থাকি। দেখা যায় আমি এক সময় আমার আম্মাকে বলি, আম্মা ও তো 3 মাস হলো আসতেছে না, তুমি আমাকে ঢাকায় নিয়ে যাও। পরে আমার আম্মা আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে আসার পরে ও আমার সঙ্গে দেখা করে, বলে যে তুমি ঢাকায় আসছো কেন, তুমি ঢাকায় থাকতে পারবে না, তুমি বাড়িতে চলো, তোমার এখানে থাকলে আমার সমস্যা। দেখা গেল আমাকে আবার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে রেখে আসার পর আমার যে ভাসুর ছিল সে আমাকে খুব অত্যাচার করত। ঠিক আছে, আমি আমাদের বাড়িতে আসতে পারবো না, আমার মেয়ের একটা জিনিস চাইলে আমি সেখানে কারো কাছে যাইতে পারবো না, আমার ছোট বাচ্চা, আমি মোট কথা বাড়ি থেকে বের হতে পারবো না, এরকম একটা
ভাসুরী অত্যাচারটা করতেন। হ্যাঁ, বিবাহিত ছিলেন।
হ্যাঁ, উনি বিবাহিত ছিলেন।
তো উনি এরকম অত্যাচার কেন করতেন?
উনি এরকম অত্যাচার করতেন আমার, ওনার কথা যেন আমি বাড়িতে না থাকতে পারি, আমি যেন ঢাকায় চলে আসি, তাহলে ওই বাড়িতে খবরদারি করার কোন মানুষ থাকবে না।
রাইট।
আমি এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যাই। এরকম করতে করতে দেখা গেল আমি আমার আম্মার কাছে আসছি, ও চিন্তা করে যে ওর মার কাছে গেলে তো আমার সমস্যা, কারণ এইভাবে তো ওকে ছেড়ে দেওয়া যায় না, হয় ওকে মেরে ফেলতে হবে, কারণ আমি যদি ওকে ছাড়তে যাই তাহলে আমার ওকে নগদ টাকা দিয়ে বিদায় করতে হবে।
কত টাকা দেন মোহর ছিল আপনাদের?
আমার দেন মোহর ছিল 20,000 টাকা, আর আমার আম্মা যৌতুক দিয়েছিল 15,000 টাকা।
ওকে, মাত্র 20,000 টাকা। এবং আপনাকে মেরে ফেলার কথা কেন চিন্তা করতেছে, আপনি কেন এটা মনে করলেন?
না, এটা আসলে আমি মনে করি নাই, এটা সবাই দেখছে।
আচ্ছা, কেন, মানে এটা কেন বলছেন?
এটা আমাদের এলাকায় তো আবার যে বান জাদু টোনা এগুলি চলে।
হুম।
ও চিন্তা করলো যে আমি ওকে এভাবে টাকা পয়সা দিয়ে বিদায় করতে পারবো না, ওকে মেরে ফেললে ভালো হয়।
আপনাকে মেরে ফেলা?
হ্যাঁ, আমাকে মেরে ফেলার চিন্তা করতেছে। মামি সিংহে এসে বলছে যে বউ দেখতে কালো, কথা বলতে পারে না, চোখ দিয়ে ময়লা, হাত পা বেঁকা তারা, দেখতে ভালো লাগে না, পাগল, এই সমস্ত কথা লোটাইছে। তো ওই কবিরাজটা নাকি বলছে যে ঠিক আছে, আমি তোমার কাজ করে দিব, তুমি আমাকে 3,000 টাকা দিবা।
আচ্ছা।
আমার খালাতো বোনের জামাই, আমার আম্মা বলতেছে যে যাও বাবা, ওকে একটু দেখেন, ধরে নিয়ে আসো। পরে ওকে পাঠাইছে, এসে দেখে যে ওই এই কাহিনী করতেছে। তখন ও বলতেছে যে দুর্গা ভাই আপনি কেন আসছেন, তোমাকে এখন বাড়িতে যাইতে হবে। বলে কেন, আমি তো এখন যাইতে পারবো না। পরে বলছে আপনি এখানে থাকেন, আমি আসতেছি। এই কথা বলে ওই কবিরাজের বাড়িতে যায়। তো কবিরাজের বাড়িতে আমার দুলা ভাই আবার সাথে সাথে যায়। যাওয়ার পরে দেখে যে এই অবস্থা। পরে জিজ্ঞেস করছে কবিরাজ যে উনিকে, বলছে আমার ভাইরা। পরে আমার দুলা ভাইয়ের সাথে কবিরাজ অনেক কথা বলে, কথা বলার পরে বলছে যে দেখেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা তো ঠিক না, ওই মহিলার একটাই মাত্র মেয়ে।
আপনার দুলা ভাইয়ের কথা বলছেন আপনি, আপনার দুলা ভাই মানে এটা কোন সম্পর্কের দুলা ভাই?
এটা আমার খালাতো বোনের জামাই।
ওকে।
আর কি ভাইরা তো আকে বন্ধুর মতো চলতো।
মানে আপনার হাজবেন্ড যে আপনাকে মারতে চাচ্ছে কবিরাজের মাধ্যমে সেটাও সে জানতো?
সে ওখানে যে জানতে পারছে ওকে বলছে, বলার পরে যায় ও কবিরাজের কাছে গেছে যে না এই কাজটা করেন না, কারণ ওই মহিলা যদি এক টাইমে এই মেয়েটা যদি মারা যায় তাহলে ওই মহিলার পাগল হয়ে এমনি মরে যাবে, কারণ ওর পৃথিবীতে কেউ নেই।
আচ্ছা।
তারপরে কবিরাজ বলছে যে ওর বউ নাকি এরকম এরকম, পরে বলছে যে না আপনি ওর বউরে দেখলে তো আপনার নিজেরই মায়া লাগবো, আপনি জানেন ও কতটুক বাচ্চা মেয়েকে বিয়ে করছে, এখন ও টাকা পয়সা দিতে পারবে না দেখে এই অবস্থা করতেছে। পরে এই কথাগুলি আমার দুলা ভাই এসে আমার আম্মাকে বলছে, আমার আম্মা তো হাউমাউ করে কেঁদে উঠছে। পরে বলতেছে যে আমার একটা মাত্র মেয়ে, আমি কি করব, আমার এই মেয়েটা যদি মরে যায় তাহলে আমি কার কাছে যাব? আর আমার জামাই এরকম হতে পারে, আমি তো কোন দিক দিয়ে কম দেই নাই, টাকা পয়সা কি দেই নাই আমি। আজকে বিয়ে হয়েছে তিন চার বছর, তিন চার বছরের ভিতরে একটা কাপড় আমার মেয়েকে দেয় নাই, সব আমি দিছি, তাহলে কেন তার এই অত্যাচার?
প্রিয় শ্রোতা দেখুন, ওনার মা 15,000 টাকা ওই ছেলেটাকে যৌতুক হিসেবে দিয়েছে। যে মানুষ মানুষের বাড়িতে কাজ করে এই টাকাগুলো জমিয়েছে, আপনি যে স্টেজে বা যে লেভেল থেকে চিন্তা করছেন, আপনার কাছে হয়তো 15,000 টাকা কোনো টাকাই না, কিন্তু এই মানুষের কাছে 15,000 টাকা কিন্তু অনেক টাকা, অনেক বেশি টাকা। সো ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে সাজিনার কথাগুলো আপনার কাছে অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান মনে হবে। আমার মনে হয় আপনার জায়গাটা থেকে গল্পটা চিন্তা না করে সাজিনার জায়গা থেকে গল্পটা চিন্তা করুন, দেখবেন যে অনেক কিছু আছে আজকের গল্পটার মধ্যে। হ্যাঁ, তারপর আপনার মা কি করলো?
তারপরে আমার মা বলতেছে যে আসলে আমি কি করলাম, আমার এত ছোট মেয়েকে বিয়ে দিলাম, আমি নিজের একটা ছেলে পাবো হিসাবে, এখন ছেলে থেকে দেখে আমার মেয়ের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। পরে আম্মা বললো যে আমি তোমাদের দুইজনকে একজনেরও অন্য কোথাও যাইতে দেবো না, দুইজন আমার কাছে থাকবা, কাজকর্ম করবা, আমার কাছে আমার মেয়ে থাকবে, সে আমাকে আমার আম্মার সাথে যেতে দিবে না। এই কথা বলে আমাকে বাড়িতে রেখে ও বিক্রমপুর চলে আসে। তো আমি আমার দেখতে দেখতে তিন চার মাস পরে ওর সাথে যে ছেলেটা কাজ করতো ওই ছেলেটা বাড়ি গেছে। তা আমি ওর কাছ থেকে ঠিকানা নিয়ে আমি আমার আম্মার কাছে চলে আসি ঢাকায়। ঢাকায় এসে আমার আম্মাকে সঙ্গে নিয়ে ও যেই বাড়িতে থাকে সেই বাড়িতে চলে আসি।
আচ্ছা,
সেই বাড়িতে আসার পরে যখন ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করতেছে যে জুয়েল মিস্ত্রিকে খুঁজতেছে মেয়েটাকে, পরে আমার আম্মা বলছে এটা ওর ওয়াইফ আর এটা তার বাচ্চা। এত সুন্দর ওয়াইফ, এত সুন্দর বাচ্চা, এই ছেলে না বলছে ওর বউ না, কালো কুচ্ছিত, দেখতে অসুন্দর, ওর কোন ছেলে মেয়ে হয় নাই, ও তো তিন দিন পরে একটা মেয়েকে বিয়ে করার জন্য এখানে রেডি হয়ে গেছে, সব জিনিসপত্র মার্কেট টার্কেট করা শেষ, খালি কাজই ডাকবে আর বিয়েটা হবে, এরকম অবস্থা। পরে যে বাড়িওয়ালা উনি বলছে এই মেয়ে আমার এখানে থাকবে, দেখি এই ছেলে কি করে এখান থেকে এরকম অঘটন ঘটায়। পরে ওই বাড়িওয়ালা আমাকে ওইখান থেকে আসতে দেয় না, আমি ওইখানে 6 মাস থাকি। থাকার পরে আমার ছেলে আমার ঘরে আসে।
হ্যাঁ, মানে আপনার হাজবেন্ডের দ্বারা আপনি দ্বিতীয়বার প্রেগনেন্ট হন। আচ্ছা, আপনি একটু গল্পের প্রয়োজনে আমরা একটু জানতে চাই যে আপনি 6 মাস যে বাড়িওয়ালা আপনাকে ওখানে থাকতে বললো সেটা কোথায়? বিক্রমপুরে।
বিক্রমপুরে,
বিক্রমপুরে আপনি গিয়েছিলেন আপনার হাজবেন্ডের কাছে?
হ্যাঁ।
যে না বিয়েটা ঠেকানোর জন্য,
ও যে বিয়ে করতেছে এটা আমি জানি না, আমাকে ওর সাথে যে কাজ করতো সে আমাকে ঠিকানা দিছে আপনি এখান থেকে তাড়াতাড়ি যান, নাহলে ওইখানে একটা অঘটন ঘটবে।
ও, তো আপনি গিয়েছেন যে বিয়েটা, যাতে আপনি বিক্রমপুরে যাওয়ার পরে ব্যাপারটা আপনি যেভাবে হোক ঠেকাবেন, তাই তো? এবং সেই বাড়িওয়ালা আপনাকে শেল্টার দিল, বললো যে আপনি ওখানে থাকেন এবং যেভাবে হোক সে আপনার কোন অঘটন ঘটতে দেবে না। ওইখানে 6 মাস থাকলেন আপনি, থাকার পরে আপনি আবার সেকেন্ড টাইম আপনি প্রেগনেন্ট হলেন আপনার হাজবেন্ডের দ্বারা। ওকে, তারপর?
তারপর ওইখানে বন্যা চলে আসে, ওইখানে আর থাকতে পারি না। পরে আমার আম্মা আমাকে ঢাকায় নিয়ে আসে।
কত সালের দিকে এটা হয়েছিল মনে আছে?
2005 সালে।
5 সালে, তার মানে 2005 সালের বন্যার সময় কথা বলছেন আপনি। ওকে, ঠিক আছে, তারপর?
পরে আমার আম্মা আমাকে আবার ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে আসার পর সংসারে অভাব অনটন, আমার হাজবেন্ডের ইনকাম দিয়ে আমার আর কি হচ্ছে না, ঘর ভাড়া, মেয়ের দুধ কিনা, দেখা যাচ্ছে সংসারে খুব অনটন, অভাব অনটন লেগেই আছে। পরে আমার আম্মা কাজ করে, ও কাজ করে, আমি দুই ছেলে মেয়ে বাঁচায় থাকি। একদিন হঠাৎ হরতালের দিন, আমার তখন 8 মাস চলে আসে, হরতালের দিন বের হয়ে চলে যায়, সে আর বাসায় আসে না
আপনার হাজবেন্ড।
হ্যাঁ, আমি ভাত রান্না করে বসে আছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সকালে বের হয়েছে নাস্তা না খেয়ে, তো এখনো আসতেছে না, ব্যাপার কি? আমি সেই একটা বাচ্চা কোলে আর একটা পেটে নিয়ে সেই পুরা ঢাকা শহর ঘুরছি, থানায় থানায় ঘুরছি যে কোথায় না জানি ধরে নিয়ে গেছে। এরকম করতে করতে দেখা গেছে কোথাও আর তার খবর পাই না, বাড়িতে খবর নিয়ে দেখি বাড়িতেও আসে না। আমি তো মহা টেনশনে পড়ে গেলাম, আম্মারে বলতেছি আম্মা এখন দেখো আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব। পরে আমার এক খালা আমাকে আমার বাচ্চা হওয়ার খরচটা দেয়, আমার আম্মার ফুফাতো বোন আমাকে বলে তুই বাড়ি চলে যা, বাড়িতে তোর বাচ্চাটা হওয়ার পরে তুই আবার ঢাকায় আসিস, তখন দেখা যাবে কি করা যায়। পরে আমার বাচ্চাটা হওয়ার জন্য আমি বাড়ি চলে যাই।
বাড়ি কোথায়?
জামালপুরে।
জামালপুরে চলে যান। আচ্ছা, জামালপুরে যে আপনি গেলেন ওখানে কোথায়, আপনাকে কে শেল্টার দিত? আপনার মামা?
মা, আমার আম্মা।
আপনার আম্মা? আপনার আম্মা তখন কি ঢাকাতে কাজ করতো?
হ্যাঁ, ঢাকায় কাজ করতো।
ঢাকায় কাজ করতো, তাহলে আপনি জামালপুরে গিয়ে আপনার আম্মাকে কিভাবে পেলেন?
পরে আমার আম্মা আমার সঙ্গে যায়।
গিয়ে আপনার ওখানে কোথায় থাকতেন? আপনার বাড়ি ছিল?
আমার মামার বাড়ি।
মামার বাড়িতে আপনার মা আপনার সঙ্গে গিয়েছিল, আপনার বেবিটা হওয়ার সময়? ওকে, তারপর?
তারপরে ওখানে যাই, যাওয়ার পর আমার বেবিটা হয়। আমার বেবিটা হওয়ার 10 দিন পর আমার এক মামাতো ভাই ঢাকায় আসে। আসার পরে দেখে যে ও এখানে, পরে বলতেছে তোর না ছেলে হইছে, তুই এখানে পড়ে আসছিস, তুই বাড়িতে যাস না কেন?
এখানে ও কি করতো?
কাঠমিস্ত্রি কাজ করত। পরে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি ঢাকায় চলে আসো।
এই যে বললেন যে হরতালের দিন সে বের হয়ে গেল, তার কতদিন পরে আপনার তার সাথে যোগাযোগ?
4 মাস পর।
4 মাস পর? এই 4 মাস সে কোনো খোঁজ খবর নেয়নি আপনার?
সে কোনো খোঁজ খবর নেয়নি।
ওকে, তারপর?
তারপরে আমাকে বলতেছে তুমি চলে আসো। আমি আম্মাকে বললাম, আমার ছেলেটা তখন 12 দিন বয়স, সেই শীতের ভিতর আসি ঢাকায়, এসে দেখি তার আর কোনো খোঁজ নেই। এখন আমি ঢাকায় কার কাছে উঠবো, কার কাছে থাকবো, কি করব? সেই ঝিলের ধারে দাঁড়ায় থাকে রাস্তার ভিতরে, আমি পুরোটা রাত কাটাই দুইটা ছেলে মেয়ে নিয়ে।
কোথায় রাত কাটিয়েছিলেন মনে আছে? ঢাকা শহরে?
হ্যাঁ, ঢাকা শহরে টিভি রোডে আর কি, ঝিলের কাছে। পরে সকালে উঠে আমরা ওরে খুঁজতে বের হই। পরে আমার দেবরে বলি, আমার দেবর বলে ভাবি আপনি এখানে থাকেন আমার বাসায়, আমরা খুঁজে আসি।
দেবর কোন দেবর? এটা
আমার চাচাতো দেবর, ওর চাচাতো ভাই।
ওর চাচাতো ভাই? ও ঢাকাতে কোথায় থাকতো?
ঢাকাতে আপনাপনগরে থাকতো।
ওই সময় যেতে পারেননি বাসায় ওর রাতের বেলাতে?
আমি তো তখন চিনি নাই।
চেনেন নাই?
হ্যাঁ, দিনের বেলা খুঁজে বের করছি।
আচ্ছা আচ্ছা, ওকে।
পরে আমার আম্মা আরো সারাদিন খুঁজে পায় না।
ও যখন আপনাদেরকে ঢাকায় আসতে বলল, তখন কি ঠিকানা দেয় নাই যে আমি এই জায়গায় আছি বা এলাকায় আছি?
আমরা তো ভাবছি আমার খালা বাসায় থাকবে, কিন্তু আমার খালা বাসায় নাই।
আচ্ছা, তো আপনারা জিজ্ঞেস করেনি যে তুমি কোথায় থাকবে বা কোন এলাকায়?
আমরা তো জানি যে ওর আমার খালা বাসায় থাকবে।
ওখানেই থেকে কাজ করতো?
হ্যাঁ।
ওকে,
কিন্তু খালার বাসায় ছিল না।
আচ্ছা ঠিক আছে, তো যাই আমরা সামনে দেখি কেন আপনাদেরকে আসতে বললো। হ্যাঁ,
তারপরে এখন সারাদিন খোঁজার পর 8টার সময় আমার দেবর ওরে খুঁজে বের করছে। বের করে এসে দেখি যে ও কোনো বাসাই নাই নাই। পরে তাড়াহুড়া করে আমার দেবর একটা বাসা নিয়ে দিচ্ছে সেই বনশ্রীতে, পুলিশ বাড়ি। সেই বাসাটাতে আমি থাকি।
থাকার পর পুলিশ বাড়িতে বাসা নিয়েছিল? কি ধরনের বাসা ছিল এটা?
টিন শেড বাসা।
আর কি, বস্তির মধ্যে?
বস্তি বলা যায়।
বস্তি? আচ্ছা ঠিক আছে। কত টাকা ভাড়া ছিল এই বাসার?
বাসাটা ভাড়া ছিল 1000 টাকা।
1000 টাকার বাসা ভাড়া বনশ্রীর এলাকায়। কত সালে এটা?
2005 সালে।
2005 সালে, আপনি চিন্তা করতে পারেন, 2005 সালে বনশ্রীতে 1000 টাকার একটা রুম, টিন শেড, কি ধরনের রুম হতে পারে? আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার হাজবেন্ড তখন ঢাকাতেই থাকতো এবং আপনি বলছেন খালার বাসায় থাকতো না, তাহলে সে কোথায় থাকতো ওই সময়টাতে?
সেটা তো আমি বলতে পারি না।
পরে কি আপনাকে বলে নাই?
না,
বলে নাই।
না।
ওকে, ওই যে কাঠমিস্ত্রি কাজ করতো, আপনার জানা মতে আপনি ওকে কোথাও দেখেছেন কাঠমিস্ত্রি কাজ করতে কোন কোন এলাকায় বা কোন জায়গাতে? কি ধরনের কাজ করতো
কাঠমিস্ত্রি? ঘরের কাজ করতো।
ঘরের কাজ করতো, মানে ঘর মানে কি বিল্ডিং গুলোর কাজ করতো?
না না না, আর কি, টিন সেট ঘর, তারপরে চেয়ার টেবিল খাট শোকেস
এগুলো বানাতো।
হ্যাঁ,
এগুলো বানাতো। ঠিক আছে, তারপর ঘর নেওয়ার পরে কি হলো?
ঘর নেওয়ার পরে ওখানে থাকি। তখন আমাদের তো খরচ বেশি, আমার আম্মা, দুই ছেলে মেয়ে, আমি, কারণ ওর ইনকাম দিয়ে তো আমাদের ঘর ভাড়া দেওয়া হবে না, থাকা খাওয়া হবে না। তা এখন আম্মার দিয়ে কাজ করলে, আম্মা তো বয়স্ক মানুষ, কি কাজ করবে, কয়টা ইনকাম করবে? তো আমি তখন গার্মেন্টসে চাকরির জন্য যাই। আমার ছেলেটার যখন 31 দিন বয়স, তখন আমি আমার আবার চাকরির জন্য যাই। কাজ করতেছি, দেখা যাচ্ছে আমার বুকের দুধ পরে ভিজে যাচ্ছে, আমার ছেলে খেতে পারছে না, এরকম অবস্থা। পরে ওইখানে গার্মেন্টস আমাকে রাখে না, যে তুমি এরকম বুকের দুধ পরে যাচ্ছে, তুমি এত ছোট বাচ্চা রেখে এখানে আসছো কেন? পরে ওখানে আমাকে রাখে না। পরে এদিকে ঘর ভাড়া চলে আসছে, ও বাসা ভাড়া দিতে পারতেছে না। 6 দিন চাকরি করার পর ওরা আমাকে 900 টাকা দিয়ে দেয়, যে তোমাকে আর এখানে কাজ করতে হবে না, তুমি বাসায় যাও। ওই টাকা নিয়ে সে ঘর ভাড়া দিয়ে দি। এখন আমি আর কোথাও চাকরি করতে যাই না। আমার আম্মার সাথে আর কি ঝগড়া করে, যে তোর আম্মা এখানে থাকে কেন, তোর আম্মা এখান থেকে যায় না কেন? পরে আমার আম্মা এসব শুনতে শুনতে চলে যায়, ওইখান থেকে রাগ করে বের হয়ে চলে যায়।
কোথায় যায়?
আমাদের পাশেই একটা বাসায় উনি বাধা কাজ করতে। পরে ওখানে যাওয়ার পর এখন আমি তো আর জানি না যে আমার আম্মা আমার কাছেই আসছে, আমার খোঁজ খবর নেয়, ও আমার বাসায় বাজার করে না, খরচ দেয় না। পরে আশেপাশের লোকজন জানে, পরে বলছে যে ওর 2টা বাচ্চা নিয়ে ও কিভাবে চলবে, ওকে তুমি খরচ দাও না কেন? পরে আমাকে 20 টাকা প্রত্যেক দিন দেয়, 3 জন মানুষের খরচ হিসাবে 20 টাকা দেয়। তো 20 টাকা আমি চাল কিনবো না, বাজার করবো না, কি করব? কয়েকদিন চলে যায়। যাওয়ার পরে এখন আমার ছেলেটা কি ডায়রিয়া হয়ে যায়, শুধু চাউলের গুঁড়া ওকে সুজি করে খাওয়াতে হয়, দুধ থাকে না। আমি মহাখালী হাসপাতালে যাই, ওরা 3 দিন রেখে ফিরত পাঠায়। সেদিন বৈশাখ থাকে, পয়লা বৈশাখ। বাসায় আসি, বাসায় এসে দেখি আমার ছেলে হাত পা শুকায়ে আর কি ঘাড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আর পেশাবের রাস্তাতে চাউলের গুঁড়ির মতো গুঁড়ি বের হচ্ছে। আমি চিল্লাচিল্লি করতে করতে এদিকে আমার হাজবেন্ডের কোনো কেয়ার নাই, যে আমার ছেলেটা যে পানি শূন্যতা হয়ে গেছে এটা সে কোনো কেয়ার করে না। আমাকে আরো উল্টা বলতেছে, তুই মহাখালী হাসপাতাল তিন দিন থেকে আসছিস, মানুষের চেহারা দেখায় আসছিস, আমার ছেলের যদি কিছু হয় তাহলে তোকে আসতে রাখবো না, এখন আমার কাছে টাকা নেই, আমি কোথায় যাব। পরে আমি বাসা থেকে একজনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আট দিনে গেলাম। আট দিনে বলতেছে যে এখানে তো ডাক্তার নাই, আপনি শিশু হাসপাতালে যান। শিশু হাসপাতাল পর্যন্ত যেতে যেতে আমার একশো টাকা শেষ হয়ে যায়। রাত্রে তখন বাজে সাড়ে বারোটা, শিশু হাসপাতালে যেয়ে দেখি যে শিশু হাসপাতালে কোনো সিট নেই, ডাক্তাররা বলতেছে আপনি মহাখালী চলে যান। তখন ওইখানে যখন আমাকে এই কথা বলছে তখন আমার ছেলে একদম ঘাড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, কোনো সেন্স নেই।
কত কত মাস বয়স তখন?
আমার ছেলে তখন তিন মাস বয়স।
ও মাই গড। দেন
আমার চিল্লানি শুনে আরেকটা মহিলা আসছে, ওইখানে আসার পরে বলতেছে যে আপু আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একশো টাকা দিয়ে আপনি মহাখালী চলে যান। পরে উনি আমাকে একশো টাকা দেয়। আমার কান্না দেখে মহাখালী হাসপাতালে যাওয়ার পরে ওইখানে এক পর্যায়ে চিল্লাচিল্লি করার পরে পরেও আর কি বড় ডাক্তার এসে আমার ছেলেটাকে ভর্তি করা স্যালাইন দেয়। এদিকে ছেলেরে ভর্তি করা রেখে আমি বাইরে আসছি, আমার সাথে আমার হাজবেন্ড ছিল। তখন বাইরে আসার পরে বলতেছে তুই তো এখানে আসছিস ভালো কথা, তো আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি তোকে এখানেই তালাক দিয়ে থেকে যাবো। এই কথাটা বলার পরে ওইখানে দারোয়ানরা ছিল, পুলিশ ছিল, তখন ওরে ধরছে শার্টের কলার ধরে বলতেছে এই তোর জীবনের কোনো গ্যারান্টি আছে? তোর ছেলের জীবনের গ্যারান্টির কথা বললি, তুই যে এখান থেকে হেঁটে যেতে পারবি তোর জীবনের কোনো গ্যারান্টি আছে? তাহলে তোকে কি করবো। পরে এই কথা বলার পরে ও চুপ করে চলে যায়। ছেলেটাকে নিয়ে আমি ভালোভাবে বাসায় আসি। বাসায় এসে এক সপ্তাহ থাকতে না থাকতেই ও আমাকে প্রচুর মারধর করে, অনেক অত্যাচার করে।
কেন মারধর করলো?
মারধর করে বাসায় বাজার আনে না, বাজারের কথা বললে মারে। দেখা গেছে যে ছেলের দুধ আনার কথা বললে হ্যাঁ আমি দুধ আনতে যাবো কেন, তুই আইনা খা, তোর ছেলে খুব তো সেদিন জোর দেখাইলি, মানুষের দিয়ে আমার মায়ের খাওয়াইতে চাইলি, হ্যাঁ আমি এই কথা বলছি যে তুই কোনো প্রতিবাদ করলি না। বলছে আমি কি করব, তুমি মানুষের সামনে এরকম কথা বললা কেন। ওইখানে আরেক মেয়ে ছিল আমাদের এলাকায় জামালপুরের বাড়ি, সেই মেয়েটার সাথে ওর সম্পর্ক।
আপনাকে যে মারলো এই মারধর কি আপনাকে নিয়মিত করতো নাকি?
প্রতিনিয়ত
কি করতো, কিভাবে মারতো?
উনি হয় লাথি মারতো, নাহলে ঘুষি দিত, তা নাহলে থাপ্পড় দিত, নাহলে চুল ধরতো।
বাচ্চাদের সামনে?
বাচ্চা আর মানুষ নাই, ঘরের ভিতরে দেখা গেছে লাঠি আছে, লাঠি দিয়ে পিটানো শুরু করে দিছে। আমি কোনো পরবর্তী উত্তর করতে পারতাম না। পরে ওই মেয়েটার সাথে সম্পর্ক হয়, ওর যে যন্ত্রপাতি দিয়ে কাজ করতো সেই যন্ত্রপাতি বিক্রি করে ওই মেয়েটার ছেলেটাকে চিকিৎসা করার জন্য টাকা দিছে।
আমি একটু নোট করছি এখানে, দেখুন যন্ত্রপাতি বলতে আপনি ওই যে কাঠমিস্ত্রিরা যেসব যন্ত্রপাতি দিয়ে কাজ করে, ওইখানে কুঠার থেকে শুরু করে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমি ছোটবেলায় দেখতাম ঘর বানানোর জন্য এগুলো করা যায়। আপনি যে একটা নাম বলতে পারবেন যন্ত্রপাতির?
হ্যাঁ
বলেন তো একটু।
করাত, হাতুর, বাটাল, এন্দা।
এন্দা, হ্যাঁ এন্দাটাও একটা যন্ত্র। এগুলো সব বিক্রি করে দিয়ে?
সব বিক্রি করে দিয়ে ওই যে মেয়েটার সাথে সম্পর্ক করছে ওই মেয়েটার বাড়িতে টাকা দেয়। এই কথাটা আর আমি জানতাম না। না জানার পরে আমার পাশের রুমে যে একটা চাচা ছিল উনি জানতো, উনি তখন বলতেছে তোর ছেলে মরা যায় আর তুই আরেকজন যন্ত্র বিক্রি করে টাকা দেস, তোর বাইন্দে পিটামো। এ কথা বলার পরে আমি বলছি যে চাচা এগুলি কি বলতেছেন? ও যন্ত্রপাতি বিক্রি করছে মানে? কয় হ্যাঁ তুমি তো জানো না বউ, এগুলি ঘরেতে যন্ত্র নিয়ে বিক্রি করে ওই মেয়েটাকে দিস, ওই মেয়েটা যদি এদিকে আসে তাহলে ওর ঠ্যাং ভেঙে ফেলবো। এই কথা বলার পরে ওর হাতে একটা দেড় কেজি ওজনের হাতুর ছিল, আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে আসি, ওই হাতুরটা আমার ছেলেটার মাথা ভিতরে মারবে, আমার ছেলেটা যেন মরে যায়। মাথা ভিতরে মারতে গেছে ওই চাচা হাত দিয়ে থাকে, ওই চাচার হাতটা ভেঙে গেছে। অনেক লোকজন ওর চার পাঁচটা থাপ্পড় দিছে, কয়েকদিন ভালো ছিল, ভালো থেকে আর কি আমার সাথে খুব ভালো ব্যবহার।
আপনিও কি চিল্লাপাল্লা করতেন না, ঝগড়াঝাটি করতেন না?
আমি কি চিল্লাপাল্লা করবো,
আমি এমনি কান্না করতাম, গালি দিতেন না ওকে?
না আমি গালি দিতে পারি না।
দেখুন ওর কথা শুনে কিন্তু বোঝার উপায় নেই, ওর যে ইকোনমিক কন্ডিশন, ওর যে অর্থনৈতিক অবস্থা, সেটা আসলে ওর কথা শুনে বোঝার উপায় নেই। ও এত সুন্দর করে বলছে এবং আজকের হ্যালো 8920 তে অতিথি হয়ে আসার পেছনেও আরেকটা বড় কারণ ছিল যে ও যে লেভেল থেকে বড় হয়েছে, যেখানে যে অর্থনৈতিক অবস্থার মধ্যে বড় হয়েছে, সেই অর্থনৈতিক অবস্থা থেকে আসলে এত শুদ্ধ করে বাংলা বলা, এত সুন্দর করে বলা, এটা খুব বেশি মানুষের জন্য সম্ভব না, যে কারণে হয়তো ওকে আমরা খুব সহজে সিলেক্ট করতে পেরেছি যে আজকে যেন বলে বোঝাতে পারে আর কি কাহিনীটা কি। যাই হোক আমি বারবারই বলছি যে ওর জায়গা থেকে গল্পটাকে ফিল করার চেষ্টা করেন, 15,000 টাকা বা 20 টাকা এগুলো হয়তো আপনার জন্য কোনো ব্যাপারই না, কিন্তু ওর জায়গা থেকে এগুলো অনেক বড় ব্যাপার। হ্যাঁ যাই হোক, আপনি যেটা বলছিলেন যে কিছুদিন ঠিক ছিল, তারপর
তারপরে আমার এদিকে 20 তারিখে ঘর ভাড়া দিতে হবে। 14 তারিখে আমার প্রচন্ড জ্বর, জ্বর আসার পর আমার ছেলের জ্বর, আমার জ্বর, আমি 3 দিন ভাত খাই না, ও ঘরে কোনো বাজারও করে না। তা আমি বলছি যে দেখো যুক্তির আব্বু, তুমি একটু আমাকে বাজার করে এনে দাও, আমার না খুব খিদা লাগছে। তো বলতেছে আমি কালকে সকালে 8টার সময় যে তোর টাকা নিয়ে চাউল টাউল কিনে দিয়ে যাবো, বাজার করে দিয়ে যাবো, এ কথা বলছে। ও খুব সকালে উঠছে, উঠার পরে তারপরে চলে গেছে। আমি বলছি কখন আসবা, কয় 8টার দিক দিয়ে এসে তোর বাজার করে দিয়ে যাবো। এখন পর্যন্ত আমি সকাল যাই, দুপুর যাই, রাত্র যাই, আমি খিদা আর থাকতে পারতেছি না, এদিকে আমার গায়ে অনেক জ্বর। তারপরে আমি চিন্তা করলাম আমি কার কাছে যাব, এখন আমার আম্মার কাছে যাব, আমার আম্মার ঠিকানাও তো আমি জানি না, কিভাবে যাব, কার কাছে খবর পাঠাবো। পরে ওইখানে একটা দোকানদার মহিলা ছিল, ও বলল সামনে একটা বাসায় না পানি লাগবে, তুমি না তোমার বাচ্চাটারা আমার দোকানের ভিতরে শুয়ে রেখে ওই বাসাটায় 2-3 কলসি পানি দিয়ে আসো, দেখবা টাকা দিবে। পরে আমি ওই বাসাটায় যাই, 5 কলসি পানি দিয়ে আসি, তখন আমাকে 50টা টাকা দেয়। আমি হচ্ছে বাসায় চাউল কিনি আর আমার ছেলেকে মেয়েকে কিছু খাওয়াই, আমি আর দাঁড়াইতে পারতেছি না। আমি যে চুলাপাড়ে যাব চাউল কিনে ঠিক নিয়ে আসছি, কিন্তু চুলাপাড়ে যে রান্না করে খাওয়ার শক্তি হচ্ছে না। পরে আমার আম্মা সাথে কার জন্য দেখা হয়েছে বাসার, পরে এই কথা বলছে, বলার পর আম্মা দৌড়ায় বাসা থেকে নেমে আসছে, আইসা বলে কি অবস্থা, আইসা দেখা আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, আমার ছেলে কাঁদতেছে, আমার মেয়ে কাঁদতেছে। পরে আমার আম্মা আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার আপনার মেয়ের যদি আর একটু পরে নিয়ে আসতেন তাহলে আর আপনার মেয়েকে বাঁচানো সম্ভব ছিল না, কারণ উনি এতই দুর্বল। পরে ওই ডাক্তার আমাকে ভালো করে সুস্থ করে করার পরে তো ও তো চলেই গেল, 20 তারিখে ঘর তালা মেরে দিল। আমার ছেলেকে নিয়ে আমি বৃষ্টির ভিতর দাঁড়ায় আছি, আমার ছেলের গায়ের একটা জামাও তারা বের করে দেয়নি এই টাকার জন্য,
সবকিছু রেখে দিয়েছে,
সবকিছু রেখে দিয়েছে, শুধু পরনে একটা জামা ছিল, সেই জামাটা বৃষ্টিতে ভিজে গেছে। এই ঠান্ডা অবস্থায় আমি আমার ছেলেকে নিয়ে আমার খালার বাসায় চলে আসি।
আজকে হ্যালো 8920-র এই সাজিনা হাসানের গল্প কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে আমি আমার হ্যালো 8920-র শ্রোতাদেরকে বলছি। আপনারা মাঝে মাঝে বলে থাকেন যে পেইন, হ্যালো 8920-র গল্প মাঝে মাঝে আপনাদেরকে অনেক বেশি পেইন দেয়। আমি বলবো যে যাদের হার্টে অনেক বেশি শক্তি আছে এবং যারা সত্যি সত্যি মানুষের দুঃখে দুঃখিত হন সেই সব মানুষদের জন্য আজকে হ্যালো 8920, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে আজকের হ্যালো 8920 শেষ পর্যন্ত কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে। আমি আবারও বলছি, আপনি শুনছেন হ্যালো 8920, এখানে গল্পের ছোট্ট একটা বিরতি আছে, রাত 12টার সংবাদ, সংবাদের পরপরই কথা বন্ধু কিপ্রিয় আবারও ফিরে আসবে সাজিনা হাসানকে নিয়ে, যে তার জীবনের গল্প বলার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, অকপটে সে তার জীবনের গল্প স্বীকার করছে। আপনারা দেখবেন রিক্সাওয়ালাদেরকে যখন আমরা ভাড়া দিই ওরা 2 টাকার জন্য আমাদের সাথে মারামারি পর্যন্ত করে। আপনার কাছে 2 টাকা হয়তো বা কোনো ব্যাপারই না, কিন্তু এই 2 টাকা, এই 1 টাকা কিংবা এই 10 টাকা, 5 টাকা কখনো কখনো কোনো কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য যে কত বড় ভূমিকা রাখতে পারে সেই গল্প হচ্ছে আজকের গল্প। ওর কথা শুনে আসলে বোঝার উপায় নেই, ওকে যেভাবে শুনছেন যারা এত এত সুন্দর করে বলছে, কিন্তু ওকে আমি সামনাসামনি দেখছি, ওকে দেখলে বোঝা যায় যে একটা মানুষ কতটা ফাইট করলে তার চেহারার মধ্যে ছাপ থাকে। আমরা আশা করছি যে হ্যালো 8920 শ্রোতা যারা রয়েছেন, যারা জীবনের গল্প পছন্দ করেন, তারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ছোট্ট একটা সংবাদের বিরতি, আর এই মুহূর্তে যারা ফেসবুকে রয়েছেন তাদের সবাইকে আমি বলবো গল্পটা ধৈর্য ধরে শুনে মন্তব্য করার জন্য, যদি কোনো এনকোয়ারি থাকে প্রশ্ন করুন, গল্প বুঝতে না পারলে প্রশ্ন করুন, উত্তরগুলো সে দেবে। আমি বলছি ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন, এবং এখান থেকে আপনি হ্যালো 8920-র যাবতীয় সুযোগ সুবিধা যেটা আপনি চান এই পেজটি থেকে আপনি সেটা পাবেন। আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, ফোন করুন, আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলুন, তারপর 2 মিনিটের মধ্যে আপনি যে কথাগুলো বলতে চান আপনার জীবন নিয়ে সেটা বলুন, যদি গল্প বলতে চান সেটা বলুন, গল্পের সামারি বলুন, এবং বলুন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি যে কথাগুলো ফোনে বলবেন সেটা এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে। সংবাদের পরপরই ফিরে আসছি সাজিনা হাসানকে নিয়ে, আবারও বলছি সাথেই থাকুন, কারণ আজকের গল্পটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আপনি জানেন না। Hello প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো ইট 920 তে। আপনি শুনছেন এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান। এখন তো বৃহস্পতিবার হয়ে গেল। হ্যালো ইট 920 প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20। কথা বন্ধু কিবরিয়া থাকেন সঞ্চালক হিসেবে, এবং তার সঙ্গে থাকেন আপনারা যারা শুনছেন লাখো মানুষ তাদের মধ্য থেকে একজন, যিনি তার জীবনের গল্প এখানে অকপটে বলে যান। তার জীবনের গল্প থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক বড় উপকার করে যান তিনি আসলে আমাদের জন্য, কারণ তার জীবন যতটা হ্যাসল নিয়ে, যতটা ভালো লাগা নিয়ে, যতটা অনুভূতি নিয়ে পার হয়, সেই সব অনুভূতি, সেই সব ভালো লাগা, কিংবা সেই সব ভুলগুলো যদি আমরা আমাদের জীবনে শিক্ষণীয় করে তুলতে পারি, তবেই হ্যালো ইট 920 সার্থকতা। আমাদের হ্যালো ইট 920 তে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন। হ্যালো ইট 920 দরজা আপনার জন্য সবসময় খোলা। জীবনের গল্প বলতে হবে, এবং সেটা কোন সিলেবাস নেই, সেটা ভালোবাসার গল্প হতে হবে এমন কোন কথা নেই। আজকের যে গল্পটা আমরা শুনছি, শুরু থেকে এখন পর্যন্ত ভালোবাসার ভটাও আমরা তার মধ্যে পাইনি, এবং শেষ পর্যন্ত আছে কিনা আমরা জানি না। আমি বলে থাকি সবসময় যে জীবনের গল্প যেরকম কোন সিলেবাস মেনটেন করে না, এবং একই সাথে কোন যেহেতু স্ট্রাকচার মেনটেন করে না, সেহেতু শুধুমাত্র ভালোবাসার গল্প হতে হবে, কিংবা শুধুমাত্র আনন্দের গল্প হতে পারে, শুধুমাত্র বিষাদের গল্প হতে পারে, ব্যাপারটা এরকম না। যে কোনো বিষয় নিয়ে আপনার আপনার জীবন আপনার মতো, সেই জীবনের গল্প আমরা শ্রদ্ধা ভরে শুনব। আপনিও আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, যেটা একটু আগে বলছিলাম 9115668। ফোন করুন, ফোন করার পরে ওখানে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসরণ করবেন এবং আপনার ফোন কলটি ওখানে রেকর্ড করা হবে। আরেকটি উপায়ও, আপনি আমাদের এখানে আসতে পারেন, আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং চাইলে আপনি আমাদেরকে ইনবক্সে টেক্সট করে আপনার স্টোরিটা ছোট করে লিখে আপনার ফোন নম্বর দিলে ওখান থেকেও আমরা আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করব। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এটা একসাথে লিখবেন। লেখার পরে পেজটিতে যাওয়ার পর আপনি লাইক দেবেন। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। পেজটিতে লাইক দিলেই আপনি সঙ্গে সঙ্গে হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এখানে একটু সতর্ক করতে চাই সবাইকে, কারণ হ্যালো 8920 অসংখ্য পেজ পেয়েছি আমরা ফেসবুকে। এই পেজটি ছাড়া বাকি পেজগুলোর সাথে এবিসির অথরিটির কোন সম্পর্ক নেই, সুতরাং এটি হচ্ছে আমাদের এবিসির হ্যালো 8920 অফিসিয়াল পেজ। এখানে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে সাজিনা হাসানকে নিয়ে। আপনি চাইলে তাকে প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, এবং আপনার প্রশ্ন ও মন্তব্য সাজিনা হাসানের কাছে অনুষ্ঠান শেষে পৌঁছে যাবে। সাজিনা, আমরা যে জায়গাটায় ছিলাম গল্পের, আপনাকে বাসা থেকে বের করে দেওয়া হলো কারণ আপনি বাসা ভাড়া দিতে পারলেন না, বৃষ্টির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, ওখান থেকে শুরু করতে চাই।
পরের বৃষ্টির ভিতর দাঁড়িয়ে আছি, তো এখন আর বাসা থেকে বের করে তো দিছি।
আপনার মেয়েটার বয়স তখন কত ছিল?
আমার মেয়েটার বয়স তখন 2 বছর।
2 বছর। আপনার ছেলেটা?
ছেলেটার বয়স তখন 3.5 মাস।
ছেলেটার বয়স তখন 3.5 মাস, ছেলেটা কোলে এবং মেয়েটা হাতে, এবং আপনি একটু চিন্তা করুন চোখ বন্ধ করে, যে একজন মানুষ বাসা ভাড়া দিতে পারেনি, 3.5 মাস বয়স যে ছেলেটার, সেই ছেলেটার 60টা পর্যন্ত রেখে দেওয়া হয়েছে বাসায় বাসা ভাড়া না দেবার কারণে। বাসা ভাড়া ছিল মাত্র 1000 টাকা। চলুন গল্পের সামনে দিকে যাই।
পরে আমি আমার খালার বাসায় চলে আসি। আসার পরে তখন আমি কাজের জন্য খুব পাগল হয়ে যাই। আমার যে কোনো উপায়ে আমার ছেলেমেয়ের মুখে তো ভাত দিতেই হবে। পরে একদিন রাস্তায় দেখা হয় 2 দিন পর সেই ফারুক ভাইয়ের সাথে। ফারুক ভাইরা আমি তখন খুব অসহায় হয়ে বলি, ফারুক ভাই আমাকে একটা কাজ ঠিক করে দেন না।
এই ফারুক ভাইয়ের সাথে আপনার প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল?
ওই যে আমি পানি দিয়ে আসছিলাম।
আপনার বাসার আশেপাশে থাকতো সে?
হ্যাঁ।
আচ্ছা।
আমার বাসার সামনে ছিল তারা। পরে আমি তখন তাকে বলি যে ভাইয়া আমার যেভাবে হোক আমাকে একটা কাজ ঠিক করে দেন, তা নাহলে আমার ছেলে মেয়ে অসহায়, আমি কোথাও যেতে পারবো না, কারণ আমার হাজবেন্ড ফেলায় চলে গেছে। উনি বলল ঠিক আছে আপু, আপনি এখন না বিকালে এসেন, এক জায়গায় কাজের লোক নাই, কাজের লোকটা বাড়িতে গেছে 1 সপ্তাহের জন্য, দেখেন এই কাজটা 1 সপ্তাহ করতে পারেন কিনা। পরে আমার চিন্তা যে আমি 1 সপ্তাহ কাজ করব না, আমার কাজ দিয়ে তাদের মুগ্ধ করে আমি সেখানে পার্মানেন্টলি কাজ করার চিন্তা করব। পরে আমি আমার ছেলেটাকে মেয়েটাকে আমার খালার কাছে রেখে পরে বিকালে গেলাম। পরে উনি নিয়ে যায় আমাকে সেই বাসায় দিয়ে আসে। আমি আমার কাজে তাদের এতই মুগ্ধ করছি যে আমাকে ছাড়া তারা যেন ওই আগের যে লোকটা ছিল তাকে যেন আর না নিয়ে আসে।
আচ্ছা, আপনি কি করতেন আমাকে একটু বলেন তো।
আমি সেখানে রান্না করতাম। তারা 3 জন ছিল,
ঠিক আছে,
সাকিব ভাইয়া, টিটু ভাই আর হইল রাহিব।
এরা ছিল ব্যাচেলর, 3 জন একসাথে থাকতো। আমার এখানে একটু নোট নেওয়া দরকার সবার, সেটা হচ্ছে উনি প্রথম যে বাসাটায় কাজ পেলেন সেটা হচ্ছে একটা ব্যাচেলর, যেখানে সাধারণত আমরা দেখি যে 2-3 জন ব্যাচেলর মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন, ওরকম একটা জায়গায় তিনি কাজ পেয়েছেন, এবং তিনি তাদেরকে খুশি করার চেষ্টা করছেন, যে কোনোভাবে হোক কাজটা তার দরকার, নইলে ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব না। ঠিক আছে, তারপর
তারপরে ওইখানে
আপনি রান্না করতেন আর কি করতেন?
রান্না করতাম, ঘর মুছতাম, কাপড় চোপড় থাকলে ধুয়ে দিতাম, আর হাঁড়ি পাতি পরিষ্কার করা যা আর কি। তাদের ঘর পরিষ্কার থাকলে তো তারা অবশ্যই আমাকে রাখার চেষ্টা করবে। তাদের কাজে যদি কোনো
কাপড় ধুয়ে দিতেন,
হ্যাঁ সবই করে রাখতাম, ওনারা যেন এসে আমাকে কোনো কাজের ভুল না ধরতে পারে যে এই ভুলের জন্য তোমাকে আমরা খেদা দিব, এই চিন্তা করতাম। পরে ওইখানে আমার এক বেলা রান্না করতে হইতো, শুধু এগারোটার দিকে যে বারোটা একটার ভিতরে চলে আসতে হতো।
ওরা কি করতো?
ওরা গান বাজনা করত, একজন প্যাড বাজাতো আর একজন বেস গিটার একজন গিটার।
ঠিক আছে, তারপর?
তারপরে এক সপ্তাহ যাওয়ার পরে ওই বোয়াটা আসছে, আসার পরে বলছে না আমাদের সাজিনা আপা অনেক ভালো কাজ করে, আমরা তো ওনাকে খেলাইতে পারবো না। তখন যখন ওই বোয়াটা আসছে, আমি কিন্তু এর আগে বলছি যে দেখেন ভাই আমাকে এক সপ্তাহের জন্য রাখতে পারবেন না, কারণ আমার দুইটা ছেলে মেয়ে খুব অসহায়, আমার হাজবেন্ড ফেলারে হয়ে চলে গেছে, আমার বাসা থেকে একটা জিনিসপত্র দেয় নেই, এখন যদি আপনারা আমার কাজটা কেড়ে নেন তাহলে আমি আমার দুইটা ছেলে মেয়ের মুখে কিছু দিতে পারবো না। পরে ওনারা আমার উপরে দয়া করে আমাকে রাখছে। রাখার পরে ওনারা যে তিনজন থাকতো আমি সেই কথাটাও জানতাম না, মাত্র ৪০০ টাকা বেতন
প্রতি মাসে, মাত্র ৪০০ টাকা
বেতন। ঠিক আছে,
আর কি দিত?
আর কিছু না।
ও মাই গড,
দেখা গেছে 15 দিন পর আমি গেছি, যাই দেখি যে ওনাদের দরজায় তালা। আমি ভাবছি ওনারা মনে হয় বাইরে চলে গেছে, দুপুরে রান্না করা লাগবে না, এই জন্য আমাকে আর কিছু তালা মারিয়ে রেখে গেছে, আমি কিভাবে ঢুকবো। তো যে ছেলেটা ভিতরের রুমে ছিল সেই ছেলেটা তালা মারিয়ে রেখে, ওনারা ঘুমায় আছে ভিতরে, তালা মারিয়ে রেখে বাইরে চলে গেছে। তো আমি আর জানতাম না যে ভিতরে একটা রুম আছে, কেউ থাকে। ঠিক আছে, রান্নাঘরের পাশেই যে একটা রুম আছে আমি ভাবছি ওইটা বারান্দা, হয়তো কেউ খুলে না, তো আমি জানতাম না। পরে আমি চিন্তা করলাম যদি বাই চান্স আমার কাজটা চলে যায়, আমি বিকালে আরেক পাক যাই, কারণ তারা তো খাবেই। পরে বিকালে যাই দেখি যে গেট খোলা, পরে যাই টোকা দিছি, টোকা দেওয়ার পরে আমার হাতে দুটা বই ছিল। ভিতরের রুমে যে ছেলেটা ছিল সেই ছেলেটাই রাহিব এসে আমাকে গেটটা খুলে দেয়, দেখি তার গায়ে প্রচন্ড ঘাম আর কি। আমি ভয় পেয়ে যাই যে এত একটা ছেলের গায়ে এত পরিমাণ ঘাম কেন। পরে আমাকে বললো যে কি ব্যাপার, আপনি কে? আমি বলছি ভাই আমি তো এখানে কাজ করি, তো আমি সকালবেলা আসছিলাম, এসে দেখি যে আমার গেটে তালা মারা, পরে আমি চলে গেছি। পরে বলছে যে ঠিক আছে আসেন আসেন ভিতরে আসেন, এখন রান্না করে রেখে যান। আমি বলছি যে ভাইয়া আমি এখন রান্না করতে পারবো না, কারণ আমার ছোট বাচ্চা বাসায়, আমি শুধু আসছি আপনাদের হাড়ি পাতিল কটা ধুয়ে দিতে আর জানতে যে আপনারা আছেন কিনা। পরে বলছে ঠিক আছে আপনার হাড়ি পাতিল ধুয়ে দিয়ে যান। আর আমি খুব ভয় পাচ্ছিলাম যে একটা ছেলে মানুষ গায়ে এত ঘাম, নিশ্চয়ই কোনো সমস্যা আছে মনে হয়, এই ভয়ে আমি তাড়াতাড়ি করে পাতিল হাড়ি কাটা ধুয়ে চলে আসছি।
আমি একটু বলেন তো, আপনার হাতে বই ছিল?
হ্যাঁ।
বই কিসের?
বই ছিল গল্পের বই।
আপনি গল্পের বই পড়েন?
হ্যাঁ পড়ি।
আপনার হাতে যে দুটো বই ছিল সেই দুটো বই কোন গল্পের বই ছিল আপনার মনে আছে?
একটা ছিল হলো ব্যর্থ জীবনের ভালোবাসা, আর একটা ছিল একটা বইয়ের নাম মনে করতে পারছি।
এগুলো আপনি কোথা থেকে কিনতেন?
এগুলো আমার খালাতো ভাই পড়তো, ওইখান থেকে আমি নিয়ে আসছিলাম।
ওই কিছু রেখেছিলেন আপনার কাছে, সেগুলোই পড়তেন সময় পেলেন? যাই হোক, আমি তো ভাবছি আপনি খাবার টাকা পাচ্ছেন না, বই কিভাবে কিনবেন?
না, ওই বই দুইটা আমার কাছ থেকে, আমি যখন ওই বাসায় ছিলাম তখন এক মেয়ে নিয়ে গেছিল, ওই বই দুইটা আমি আবার ওই মেয়েটার কাছ থেকে নিয়ে আসছি, আনার সময় তখন ওই বাসা দিয়ে আসছি।
বইটা এখানে কোন ভূমিকা রাখেন? আমি বইয়ের ব্যাপারে একটু এনকোয়ারি করলাম আর কি। যাই হোক, ওকে ঠিক আছে। তারপরে আপনি?
তারপরে আমি তাড়াহুড়া করে চলে আসি, আমি ভয় পাচ্ছিলাম যে একটা ছেলে গায়ে এত ঘাম কেন। পরের দিন এসে দেখি যে ওনাদের পাশে আর কেউ নেই, শুধু ওই ছেলেটাই। পরে আমাকে বলতেছে আপু আমি তো সকালবেলা ঘুমায় থাকি, আপনি একটু দরজাটা নক করে আমার রুমটা একটু ঝাড়ু দিয়ে দিন। অবশ্যই ঠিক আছে। এই কথা বলার পরে আমার গায়ের জামা নাকি ছিঁড়া ছিল, উনি নাকি দেখছে জামা, গায়ের জামা এক সাইডে ছিঁড়া, আমার শরীর দেখা যাচ্ছে। পরে উনি আর কিছু বলে নাই, না বলে পরে উনি খালি, আমি রান্না করতাম উনি কখনো দুইটার আগে উঠতো না
ঘুম থেকে।
হ্যাঁ, সে আমি যখন ১০টা সাড়ে ১০টার দিকে যাই ঠিক তখনই উঠে বসে থাকতো, আসে এসে রান্না করে জিজ্ঞেস করতো কি রান্না করতেছেন, কি করতেছেন, কি রান্না করবেন, এই সমস্ত বলতো, আর বলতো বাজার করে নিয়ে আসেন এটাই সেটা। কেন এরকম করতাম তা জানতাম না। তারপর হঠাৎ করে বলছে যে আমাকে কয়টা কাপড় ধুয়ে দিয়ে যাবেন। আমি বলছি ভাই এখন তোমার সময় নাই, কারণ আমার ছোট বাচ্চা বাসায়, আমি এক ঘন্টার বেশি থাকলে আমার বাচ্চাটা দুধ খাইতে হবে, আমি বিকালে এসে ধুয়ে দিয়ে যাবো আমার আম্মা বাসায় আসলে। পরে বলছি ঠিক আছে। বিকালে একদিন গেছি যে কাপড় ধুয়ে দিয়ে আসছি, আসার পরে তিন চার দিন পর বাসায় কেউ নেই, একদম বাসা ফাঁকা। পরে আমি বলছি ভাইয়া কি বাজার করব। পরে বলছে যে 100 টাকা নিয়ে যান, আপনার যা যা ভালো লাগবে বাজার করে নিয়ে আসেন। বাজার করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে উনি বলতেছে যে কি রান্না করতেছেন, আমি বলছি সবজি রান্না করতেছি। পরে ভাত আর সবজি উঠাই দিছি, উঠাই দিয়ে দাঁড়ায় আছি, তখন উনি বলতেছে এ পাশে আসেন, আমি বলছি না এ পাশে যাব না। পরে বলে কেন, এ পাশে আসেন কথা বলি, আমি বলছি না আমি দাঁড়ায় আছি আপনি এখানে কথা বলেন। পরে আমি রান্নাঘরের দরজা এক দরজায় পা রেখে আরেক দরজায় হাত রেখে দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে তার কথাবার্তা যেমন কেমন চেঞ্জ চেঞ্জ লাগে আর কি, খুব হেসে হেসে কথা বলতেছে। একদিন দুই দিন এরকম কথা বলতে বলতে হঠাৎ করে বলে এতে আসেন ভিতরে আসেন, আমি বলছি না ওদিকে যাব না আমি এখানে আসি ভালো আছি। পরে বলতেছে হঠাৎ করে যে আমার হাতটা ধরছে, বাসায় তো কেউ নাই, হাতটা ধরার পরে আমি তো চমকায় গেছি। পরে বলতেছে এদিকে আসেন, আপনি এরকম করতেছেন কেন, ভয় পাচ্ছেন কেন, আমি না আমি ওদিকে যাব না আমার চুলায় রান্না আছে। পরে এই কথা বলতে বলতে দুইটা দরজা চিপা, তো ওনার রুমে ঢুকতে গেলে দুইটা দরজা চিপা পড়ে, সেখানে আমার হাত ধরে অনেক জোরে জোরে করতেছে। তখন আমি কি করব, আমার হাতে কাছের চুড়ি ছিল, চুড়ি দুইটা ভেঙে গেল, ভেঙে যায় আমার হাতটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমাকে যখন উনি অনেক শক্ত করে ধরছে, তখন আমি আগে কি বলবো কিছু বলার নাই। পরে এক পর্যায়ে উনি আমাকে মাটিতে ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে উনার যা করার নিত করে গেল। আমি চিন্তা করতেছি আমি যদি কাজটা ছেড়ে দেই তাহলে তো আমার বাচ্চারা না খেয়ে থাকবে, এখন এই কথা যদি কাউকে বলতে যাই তাহলে তো মানুষ আমাকে জুতা পিটা করবে, আমি কি করব। এখন আমি শুধু কাঁদি, চিন্তা করি যে আমি কাজটা করব, করলে যে কি হবে আর না করলে যে কি হবে আমি কিছুই বুঝতেছি না, কারণ ছেড়ে দিলে আমার বাচ্চা ছেলে মেয়ে আমি নিজে তো অসহায়। তো এই চিন্তা করে আমি আর কাউকে কিছু বলি নাই। পরে উনি আমার কাছে পরের দিন এসে সরি টরি বলল, পা ধরে মাপ ছিল, আমি বলছি আপনার পা ধরতেছেন কেন, আপনার তো যা করার সব শেষই করছেন, এখন আমার চাকরিটা খায়েন না, আমার শুধু এটাই ভয় কারণ আমি কি করব। পরে উনি আমার কাছে কিছু বলে না, আমাকে শুধু জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, আমি বলছি আমার বাসা টিভি রোডে। পরে আমি জানি না আমি ওইখানে কাজ করতে করতে আমার বাসায় এসে নাকি জিজ্ঞেস করছে আমার ছেলে মেয়ে কথা। পরে আমার আম্মাকে জিজ্ঞেস করছে, আমার আম্মার হাতে নাকি 200 টাকা দিয়ে গেছে, পরে 200 টাকা দিয়ে গেছে। আমার আম্মা বলে যে তোমার বাসায় যেখানে কাজ করে সেখান থেকে একটা ছেলে আসছিল আর সে 200 টাকা পোলাপানের হাতে দিয়ে গেছে। তো আমি চিন্তা করলাম এই টাকাটা যে দিয়ে গেল উনি কি হিসাবে দিয়ে গেল, কেন দিয়ে গেল। তো এই কথা নিয়ে আমি পরের দিন ওনাকে জিজ্ঞেস করি যে আপনি আমাকে কেন 200 টাকা দিয়ে আসছেন, কয় না তোমার তো অনেক কষ্ট এই জন্য, তোমার বাচ্চারা কাঁদতেছিল এই জন্য 200 টাকা আমি তোমাকে দিয়ে আসছি, তুমি কিছু মনে করো না। তখন আর কি আমার খুব তার উপরে কোনো রাগ নাই। পরে এরকম কথা বলতে 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 উনি যার কাজ করেন সাত্তার ভাই, উনি একদিন আইসে দেখে যে উনার সাথে খুব রাগারাগি, উনাকে ধরে দুইটা থাপ্পড় দিছে, ধাক্কা দিছে, উনার হাত কেটে গেছে। তা আমার খুব কষ্ট লাগছে যে এত বড় বড় ছেলেরা মাইর খায়। তারপরে আমি উনাকে বলি আপনি যে এখানে মাইর টাই খান, নিজের টাকা দিয়ে ভাড়া থাকেন, তাহলে অন্য জায়গায় বাসা নিয়ে তো আপনি এখানে অন্য জায়গায় থাকতে পারেন। পরে বলছে যে তাহলে তুমি আমার জন্য একটা বাসা দেখো। পরে আমি টিভি রোডে ওনার জন্য বাসা দেখে দিই। তারপরে উনি আমাকে অনেক হেল্প করে, আমার ছেলে মেয়েদের খুব আদর করে।
এবং আপনার যে শারীরিক সম্পর্কটা অবৈধভাবে হলো, জোর করে করলো, ব্রেভ বলতে পারি আমরা, এটা পরবর্তীতে আপনারা স্বইচ্ছায় নিজেরা নিজেরা কন্টিনিউ করেছেন?
হ্যাঁ।
আচ্ছা, এটা কিভাবে হতো?
এটা তখন ওই পাশে আর দুই দিন হওয়ার পরে এরপরে আর হয়নি। পরে আমি ওনাকে যখন টিভি রোডে বাসা নিয়ে দিই, তখন উনি টিভি রোডে চলে আসে। টিভি রোডে চলে আসার পরে ওনার আম্মারা আসে, ওনার আম্মারা এসে আমাদের বাসায় রান্না টান্না করা, খাওয়া দাওয়া করাই। তখন ওনার আম্মা আমাকে খুব পছন্দ করত।
কেন, আপনি তো জানতেন যে এটা একটা অবৈধ সম্পর্ক, আপনি কেন তাকে তারপরে সুযোগ দিলেন?
কারণ এখানে আমি, আমার ভয় ছিল যে আমার চাকরিটা না চলে যায়, কারণ আমার চাকরিটা যদি যায় তাহলে তো আমার বেতনটা চলে যাবে, আমার তো ছেলে মেয়ে দুইটা না খায় মরে যাবে। এখন আমার ওনার সাথে সম্পর্ক একটাই ছিল যে আমার চাকরিটা যেন না হারাই, এটাই হলো আমার কথা। আর উনি এখন যা খুশি তাই করুক, কিন্তু এখন আমার ওদিকে ফিরে তাকানো যাবে না, কারণ এখানে যদি আমার একটা হাত কেটে নিয়ে যায় তবু আমি কিছু বলবো না, কারণ আমার যতদিন আমি ভালো একটা কাজ না পাই, কারণ আমার ছেলে মেয়ে দুইটা না খায় মরে যাবে, এরকম একটা অবস্থা।
ওকে, তারপর
তারপরে ওনার আম্মারা আসে, এসে চলে যায়। উনি ওই বাসাটায় কোন মেয়ে মানুষ যেতে পারবে না। পরে উনি আমাদের বাসা থেকে ভাত খায়।
আমাকে ঘটনাটা আরেকবার বলেন, আমি আসলে নিতে পারছি না আমার মাথার মধ্যে। আপনি যেটা বললেন যে আপনি বাসাটা ঠিক করে দিলেন, তাই তো? বাসাটা ঠিক করে দেওয়ার পরে কি হলো?
ওনার আম্মারা আসে, ওনার আম্মা আর ওনার মামা আসে। আসার পরে বাসা জিনিসপত্র গুছায় দিয়ে আসি, দিয়ে আসার পরে ওনার বাসার বাড়িওয়ালা বলছে যে এখানে কোনো মেয়ে মানুষ আসতে পারবে না।
আচ্ছা, ওনার বাসাতে তো ওনার মা ছিল, ওনার বোন ছিল, তো মেয়ে মানুষ আসতে পারবে না মানে?
না, মা দেশে থেকে আসছে, এসব চলে গেছে,
বুঝাই দিয়ে চলে আসছে।
হ্যাঁ,
আর উনি ব্যাচেলার হিসেবেই বাসাটা নিয়েছেন, সেই জন্য বলেছে যে কোনো মেয়ে কাজ করতে পারবে না আসতে। আপনি তো কাজের বুয়া হিসেবে ওখানে যাচ্ছিলেন, তারপরেও সে বলেছে না কাজের বুয়া,
কাজের বুয়া এখানে থাকতে পারবে না।
ওকে,
ওখানে চাকরিটা আমি তো হারাই ফেললাম। তখন উনি বলছে যে তোমার চাকরির চিন্তা করতে হবে না, আমাকে তুমি ভাত খাও, তুমি ওইখানে যে টাকাটা পাইতে আমাদের 400 টাকা, আমি তোমাকে আরো 100 টাকা বাড়ায় 500 টাকা দিব, আর আমি যে খাবারটা খাবো সেটার বিল আলাদা দিব।
আচ্ছা,
সেই হিসাবে আমি আমাদের বাসা থেকে খাবার রান্না করে ওনাকে দিয়ে আসতাম।
আচ্ছা আচ্ছা,
এরকম ওই বাসাটাও যেতে পারবো না হিসাবে বাসাটা উনি সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। এক মাস থেকে পরে আরেকটা বাসা নেয়। তো বাসা নেওয়ার পরে তখন উনি আমাকে বলল যে দেখো তোমার তো এখানে অনেক খরচ, তুমি এক কাজ করো, তোমার ছেলে মেয়ে আর আম্মাকে বাড়ি পাঠিয়ে দাও, আর প্রতি মাসে 1-2 হাজার টাকা যা ইনকাম করো 1,000 টাকা, আর আমি 500 টাকা দিব, এই 1500 টাকা বাড়িতে পাঠিয়ে দিলে তোমার ছেলে মেয়ের খুব ভালোভাবে দিন যাবে, ভালোভাবে থাকতে পারবে। পরে আমি অন্য তো খারাপ কথা বলে নাই, পরে এই চিন্তা করে আমি আমার সেই 6 মাসের বাচ্চাটাকে সহ আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে বাড়িতে দিয়ে আসি আমার আম্মার কাছে। দিয়ে আসার পর এখন উনি যেখানে বাসা নিছে সেখানে আমি আবার চাকরি করি, কাজ করি।
ওর বাসায় আপনি একদম বান্দা বুয়া যেটাকে বলে সেই হিসেবে আপনি কাজ?
না, বান্দা না, আমি সকালে যাই, যে কাজ টাজ করে দিয়ে চলে আসি।
আচ্ছা, এটা একটু আমাকে বলেন, তখন আপনি কোথায় থাকতেন?
তখন আমি আমার এই খালার বাসায় থাকতাম।
খালার বাসা থেকে গিয়ে আপনি কাজ করতেন, কাজ করে আবার
বাসায় চলে আসতেন,
এবং এই সময়টাতে র্যান্ডম তার সাথে আপনার শারীরিক সম্পর্ক হচ্ছে।
হ্যাঁ,
ওকে, কারণ সেটা আপনি মেনেও নিচ্ছেন?
হ্যাঁ, মেনে নিচ্ছি, কারণ এখন তো আমার কিছু করার নেই, কারণ কাজ যেহেতু আমার অভাব, অভাবটাকে আমার সামনে দাঁড়ানো।
টু বি অনেস্ট, আমি যদি বলি যে আপনি এথিক্স এর জায়গা থেকেই বলি, তাহলে আপনি তো সেই সময়টা গার্মেন্টস এর কাজ করতে পারতেন, গার্মেন্টস এর কাজ পেতে পারতেন?
পেতে পারতাম, কিন্তু তখন তো আমার আর কি চারিদিক দিয়ে সমস্যা, আর আমি যে 2 মাস বসেছিলাম তার এখানে কাজও করিনি, সে আমাকে এমনি টাকা দিয়ে গেছে, প্রতি মাসের টাকা, প্রতি মাসে, বরঞ্চ আমার বাড়ির যে খরচটা সেটা সহ দিয়ে গেছে।
তার মানে ব্যাপারটা এরকম কি যে
উনি আমাকে মন থেকেই ভালোবাসত,
হোয়াটএভার ইট ইজ, মন থেকে ভালোবাসত বা অন্যরকম একটা ব্যাপার ছিল? প্রথমত আপনার মধ্যে একটা জোর করে একটা জিনিস তৈরি হয়েছে, এবং আপনি এই সময়টাতে আপনার হাজবেন্ডের কোন খোঁজ খবর পাননি?
না,
কোনোভাবে আপনার একটা সাপোর্ট দরকার ছিল, মেন্টাল সাপোর্ট বলেন, আর্থিক সাপোর্ট যেটা বলেন সেটা দরকার ছিল, সেই সাপোর্টটা আপনি ওই লোকটার কাছ থেকে পাচ্ছিলেন। ভদ্রলোকের নাম যেন কি ছিল?
রাহিব হাসান।
রাহিব হাসান, এই রাহিব হাসানের কাছ থেকে আপনি এই সাপোর্টটা পাচ্ছিলেন এই সময়টাতে, যে কারণেই আপনি আর অন্য কিছু চিন্তা করেননি। আপনি মনে করেছেন যে আমি একটা জিনিস গুরুজনের কাছ থেকে শুনেছিলাম অনেকদিন আগে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। ঠিক আছে, এখানে আসলে আইনের জায়গায় যদি এথিক্সটা বসিয়ে দেন তাহলেও হয়তো বা অনেকটা সত্য হবে, যে প্রয়োজনটা ওর, মানে বিশেষ করে ওর পরিবারের জন্য, ওর নিজের মনের ক্ষুধাটাও, শরীরের ক্ষুধা তো অবশ্যই একটা ক্ষুধা আছে, অস্বীকার করার কোন উপায় নেই। আমার মনে হয় কি, সিচুয়েশনে বসে যদি সিচুয়েশনটাকে জাজ করি তাহলে দেখবো যে আসলে ঘটনাটা কতটা কঠিন ছিল। এইখানে আমার আপনার জায়গায় বসে আসলে ওকে জাজ করাটা কোনোভাবেই উচিত হবে না। আমি আমার শ্রোতাদেরকে বলবো, প্লিজ যারা ফেসবুকে কমেন্টস করছেন তারা প্লিজ ওর জায়গাটায় বসে জিনিসটা চিন্তা করুন যে কতটা কঠিন ছিল সেই সময়টাতে। একটা মানুষ যখন খুব খারাপ সিচুয়েশনে থাকে, খুবই মেন্টালি ডিপ্রেস একটা অবস্থার মধ্যে থাকে, ইকোনমিক অবস্থা তো বাদই দিলাম, এমনি যদি কারো কাছ থেকে অনেক বেশি লাভ এক্সপেক্ট করছে, সেই সময়টা যদি একটা কাকপক্ষীও সামনে এসে দাঁড়ায়, যদি একটু ভালোবাসা দেখায়, ওই কাকপক্ষীর প্রতিও মানুষের নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক যে কোনোভাবেই হোক না কেন একটা অন্য ধরনের ভালোবাসা জন্মে যায়। এটাকে অস্বীকার করার কোন উপায় নেই। আর আমরা বারবারই বলে থাকি হ্যালো 8920 ইজ এ রিয়েলিটি, বিগ রিয়েলিটি শো, এখানে এসে আপনার জীবনে যা ঘটেছে আপনি সেটাই বলেন, এথিক্স কিংবা নন এথিক যেটাই হোক না কেন সেটা আমরা পরে বিচার করব, কিন্তু যা ঘটে গেছে সেটাই আমরা জানতে চাই। ঠিক আছে, তারপরে আপনি যেটা বললেন যে আপনার এটা ভাল লাগছিল যে কোনোভাবেই হোক না কেন,
কারণ তখন সে একটা মনে মনে চিন্তা করেছে মেয়েটাকে তো আমি সব দিক দিয়ে, তার স্বভাব, চরিত্র, কথাবার্তা সবকিছু আমার ভালো লাগে। তো আমি তখন বলি যে দেখেন ভাইয়া, আমার তো জীবনে এরকম সমস্যা, আমার ছেলে মেয়েগুলি আমার সবচেয়ে মূল উদ্দেশ্য, আমি ছেলে মেয়েগুলিকে কিভাবে মানুষ করব। তখন উনি বলল যে তোমার ছেলে মেয়ের চিন্তা তুমি কেন করো, আমি তো হারায় যাইনি, আমি যে কয়দিন আছি যতটুক সম্ভব আমি তোমাকে দেখব।
দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সি ছেলেমেয়ের এই ধরনের কথা যদি এইরকম একটা ডিজাস্টার মোমেন্টে যদি কেউ একজন বলেন, সেই মানুষটা নৈতিক করছে না অনৈতিক করছে সেটার প্রসঙ্গ তো মানে সে সময় চিন্তা করাটার কোন সুযোগই থাকে না। যাই হোক, তারপর
তারপরে আমি তখন বললাম যে দেখেন আপনার বাসায় আমি একটা জোয়ান মেয়ে কাজ করি, মানুষ তো অনেক রকম কথা বলতে পারে, তো আমি এক কাজ করি, আমি আপনার এখানে আর কাজটা করব না, চাকরিটা আমি ছেড়ে দিব, আর আপনার সাথে আমার যে সম্পর্কটা আছে এটা থেকে আপনি বিরত হয়ে যান। তখন বলছে এটা তুমি চাইছো, ঠিক আছে সম্পর্কটা যেভাবে ভালো করা যায় আমি সেইভাবেই করব। তখন আর আমি ওসব কেয়ার করি নাই যে উনি কি বলতে চাচ্ছে। তো আমি বলছি আমার ছেলে মেয়ে এত কষ্ট করতেছে, আমি এত কষ্ট করতেছি কিন্তু আমি তো কোনো দিক দিয়ে আগাতে পাচ্ছি না, কি করব। পরে আমি যে ষোলতলা এক স্যারের ওইখানে কাজ নেই,
ষোলতলায় মানে
হ্যাঁ রামপুরা বনসি ষোলতলায়,
ষোলতলা কি এটা,
এটা ফ্যামিলি বাসা,
ও ষোলতলায় বাসাটা ছিল ওখানে আপনি একটা ফ্যামিলি বাসায় একটা কাজ নিলেন। হ্যাঁ,
কাজ নেওয়ার পরে ওইখানে আমাকে 1000 টাকা স্যালারি দেয়
প্রতি মাসে,
প্রতি মাসে। তারপর আমি ওইখানে কাজ নেওয়ার পরে ওনার মেন্টালিটি খারাপ হয়ে যায় যে আমার বাসা ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না।
ওকে,
ওনার চিন্তাধারা আমাকে উনি অনেক বড় করে উঠাবে, ওনার ভিতর থেকে আমি বড় হয়ে উঠব, এরকম চিন্তাধারা।
ওনার ভিতর থেকে বড় হয়ে উঠবেন মানে আমি ঠিক বুঝলাম না একটু,
উনি চাচ্ছে আমাকে সবার সামনে বড় করে ধরার জন্য, যেন আমি তাদের সমাজের একজন মানুষ হয়ে থাকি।
ওকে, মানে চাচ্ছে যে আপনার পরিবারের একজন মেম্বার হয়ে থাকেন, আপনাকে সেভাবে তারা গড়ে নিবে, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের লাইফস্টাইলের সাথে আপনাকে ম্যাচ করে নিবে এবং সে কারণে আপনাকে বাইরে কাজ করতে দিবে,
বাহিরে কাজ করতে দিবে না।
ওকে,
ষোলতলা বিল্ডিং এ কাজ করার পরে ওইখানে আমি এক মাস কাজ করি, তখন উনি এখান থেকে এই সমস্ত চিন্তা করে, চিন্তা করার পরে আমি ওইখানে একটা শো পিস বানাই, ম্যাচের কাঠি আর চুমকি টুমকি দিয়ে একটা ওয়ালমেট বানাই। সেই ওয়ালমেটটা ওনাকে দেখাতে নিয়ে গেলে উনি বলে তোমার ভিতর যে প্রতিভা আছে এই প্রতিভা আর কয়জনের ভিতর আছে, তুমি তো অনেক কিছু পারো।
কি করতে আপনার বাসার মালিক?
হ্যাঁ, উনি আর কি কিসের জন্য ব্যবসা করত,
ওকে,
সিকিউরিটি সার্ভিস ছিলেন,
ওকে, ঠিক আছে। হোমল্যান্ড,
ওনাকে দেখাতে নিয়ে যায়, উনি আমার ওই ওয়ালমেটটা ওনার এক ফ্রেন্ডের কাছে বিক্রি করে দেয় 800 টাকা, আমি মাত্র 150 টাকা খরচ করে বানাইছি, উনি আমাকে 800 টাকা বিক্রি করে এনে দেয়। তখন বলে যে তুমি ডিজাইনার হবা, তোমাকে আমি অনেক কিছু কিনে দিব, তুমি ব্লগ ট্লগ এগুলি করবা। আমি তো এমনি দর্জি কাজ জানি, এই কথা বলার পরে আমি বলছি ঠিক আছে সেটা পরে ব্যাপার, পরে দেখা যাবে, তাই ঠিক আছে। আমি ষোলতলায় কাজ করি, এটা ওনার সহ্য হয় না যে আমি আরেক জায়গায় কাজ করি কেন। উনি তখন বলতেছে সাজিনা তুমি আজকে আমাদের পাশে আসো। তো পরে বাসায় গেছি, উনি আমাকে অনেকক্ষণ বুঝাইছে, বুঝানোর পরে আমি বলছি না এটা তো সম্ভব না।
কি বুঝাইছে?
উনি বলতেছে তুমি অন্য কোথাও কাজ করো না, তুমি আমার এখানে থাকো, আমি তোমাকে রুম ছেড়ে দিচ্ছি। উনি তো দুইটা রুম নিয়ে থাকে, আমি বলছি না
এখানে একা থাকতেন,
এই যে রাহিব উনি তো দুইটা রুম নিয়ে থাকতেন, উনি আমাকে বলতেছে যে তুমি অন্য কোথাও কাজ করতে যেতে হবে না, তোমার যত খরচ টাকা পয়সা যা লাগবে সব আমি দিব, তো আমি তোমাকে এই রুমটা ছেড়ে দেবো, তুমি আমি তোমাকে জিনিসপত্র কিনে দেবো, তুমি এখানে ঘরে বসে বসে কাজ করবে।
এক মিনিট, আমি একটু কনফিউশনে আছি, সেটা হচ্ছে ষোলতলায় আপনি যে কাজটা করতেন
ওই কাজটা আমাকে ছেড়ে দিতে বলছে,
এই কাজটা আপনাকে ছেড়ে দিতে বলছে, আর ষোলতলার যেখানে আপনি যে কাজটা করতেন সেই মালিক আপনার কাজ দেখে প্রশংসা করে?
না না না,
তাহলে
রাহিব আমার কাজ দেখে প্রশংসা করছে,
যার সাথে আপনার শারীরিক সম্পর্ক ছিল।
হ্যাঁ,
আচ্ছা, এতদিন পরে সে দেখলো আপনার হাতের কাজটা।
হ্যাঁ,
ওকে। আর ষোলতলার কাজটা থেকে আপনি 1000 টাকা পেতেন, ওই কাজটা আপনাকে বন্ধ করে দিতে,
বন্ধ করে দিতে বলছে।
ঠিক আছে, আমি এখন ক্লিয়ার, আমার মনে হয় আমার সত্যটা ক্লিয়ার হয়ে গেছে, একটু একটু জটিল লাগছিল আর কি। ঠিক আছে, তারপর?
তারপরে আমি কি করব, এখন উনি যেহেতু আমাকে সব দিক দিয়ে সাপোর্ট দিচ্ছে, এখন তো আমার ওনার কথা ছাড়া আমি বাইরে যেতে পারি না। এর মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়ি, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়।
আপনি কাজটা ছেড়ে দিলেন সেই মুহূর্তে?
হ্যাঁ,
ষোলতলার কাজটা ছেড়ে দিলেন?
ষোলতলার কাজটা আমি ইচ্ছা করে ছাড়ি নাই, আমি অসুস্থ হয়ে যাই, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়। তখন আমার খালাতো ভাই এরা আমাকে হাসপাতালে নিয়ে যায়, যাওয়ার পরে যত খরচ রাহিব আমাকে বহন করছে
ওই সময়টাতে।
হ্যাঁ, প্রায় 10,000 টাকা খরচ হয়ে গেছে।
আচ্ছা,
হাসপাতালে যে বিল টিল ওষুধপত্র যা লাগে সব উনি দিন রাত 24 ঘন্টা সেই হাসপাতালে বসে থাকতেন, কাজকর্ম সব ফেলায় দিয়ে।
মাই গড।
পরে আমি 6 দিন হাসপাতালে থাকি, 6 দিনের ভিতরে উনি বাসায় 1 গ্লাস পানিও খায় নাই, 6 দিন আমার সাথে হাসপাতালেই ছিলেন। আমার খালা ছিল, আমার আম্মা ছিল, তারপর উনি হাসপাতালে কাউন্টারে বসে থাকতেন।
তখন কি আপনার আম্মারা বুঝতে পারেন যে এই ভদ্রলোক সাথে আপনার এক ধরনের ভালো সম্পর্ক বা অন্য
ভালো সম্পর্ক আছে? আমি ওনাকে ভাইয়া বলে ডাকি, এটাই জানতো, কিন্তু সম্পর্ক আছে এটা আর কেউ জানতো না।
আমি আরেকটু নোট করতে চাই এমন শ্রোতাদেরকে, দেখুন শুধুমাত্র এটা শারীরিক সম্পর্ক ছিল না, এখানে অন্যরকম একটা ভালো লাগার সম্পর্ক ছিল, এবং যে কারণেই আজকে ওর পাশে এই ছেলেটা দাঁড়িয়েছে, আমরা এটাকে একটু বড় করে দেখতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেভাবে শুরু হয়েছে সেটা খুব নোংরা একটা পদ্ধতি ছিল, কিন্তু যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে আমরা সেটা খুব সুন্দর। আমরা এই সুন্দরটা নিয়ে একটু সামনের দিকে যেতে চাই, দেখা যাক গল্প কোন জায়গায় যায়। তারপরে
আমি যখন সুস্থ হয়ে বাসায় আসি, তখন বাসায় আসার পরে আমি ওনার বাসায় যাই। বাসায় যায় দেখি যে উনি, আমি যেভাবে যা করে রেখে গেছি ঘর দরজা ঠিক সেভাবে আছে, উনি খালি রাত্রে যে ঘুমাইছে পায়ের জুতাটাও খুলে নাই, এরকম অবস্থা। পরে আমি যে ঘরটা সুন্দর করে গুছা টুস আমাদের পাশে রান্না করা হয়েছে সেগুলি নিয়ে যায় দিলাম। পরে উনি খেয়ে দে বলল যে এবার যদি আমি একটু শান্তি পাই, কারণ তুমি সুস্থ হয়ে ফিরে আসছো। আমি বলছি এটা সমস্যা কি, আপনার সমস্যা কি? সেটা যদি তুমি বুঝতা তাহলে তো তোমার এই বয়সে এরকম হওয়ার কথা ছিল না, এরকম কথা আর কি। উনি যেগুলি কথা বলতো আমার সবকিছুই ভালো লাগতো। এক সময় তাকে আমি খুব খারাপ মনে করছিলাম, কিন্তু তখন আমার যে পরিস্থিতি ছিল উনি আমাকে যা বলতো আমার সবই ভালো লাগতো।
যে সাপোর্টটা উনি দিয়েছেন, এই সাপোর্টটা আসলে আপনার হাজবেন্ডের কাছ থেকে পাওয়া উচিত ছিল, আপনি সেই জায়গাটায় যেহেতু একজন মানুষকে পেয়ে গিয়েছেন। হ্যাঁ, সেটা সামাজিকভাবে অবৈধ সম্পর্ক।
শুধু আমার ভালো লাগা না, আমার আম্মা, আমার খালা, আমার খালাতো ভাই হুজুর সবারই ওকে সবাই খুব পছন্দ করতো। আমার যে দুইটা ছেলে মেয়ে, আমার দুইটা ছেলে মেয়ে ওকে আব্বু বলে ডাকতো।
আব্বু বলে ডাকতো মানে?
হ্যাঁ, ওর শিখাই দিত
ছোট ছোট বাচ্চাদের
তুমি আমাকে আব্বু বলে ডাকো। আমি মাঝে মাঝে হাসতাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কয় না আমাকে একটু ডাকুক না, কেমন লাগে একটু শুনি, আমার তো শুনতে ভালোই লাগতেছে, তুমি এমন করো কেন? এমন কি সে এমন কাজও করছে, আমি কখনো এটা ভুলে যাওয়ার মতো না, এমন কাজ করছে সে আমার বাচ্চাদের প্রস্রাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করছে।
থ্যাংক ইউ। নাও যারা গালি দিচ্ছিলেন ফেসবুকে তাদেরকে আমরা এই জন্যই বলি, ফার্স্ট ইমোশনটাকে অবশ্যই কন্ট্রোল করবেন। শুরুটা হয়েছে খুব নোংরা ভাবে, কিন্তু যে জায়গাটায় দাঁড়িয়ে গেছে সেটা অনেক পুত পবিত্র, অনেক সুন্দর একটা ফিলিংস। আমরা বলছি সামাজিকতা জায়গা থেকে যেটা, এটা একটা খুবই নোংরা জায়গায় বা এটা মেনে নেওয়া যায় না, কিন্তু ফিলিংসটাকে আপনি দেখেন, এটা শুধুমাত্র একটা বুয়ার সাথে সেই মনিবের শারীরিক সম্পর্ক না, এটা একটু অন্যরকম। আমি আমার জায়গা থেকে এভাবে ফিলটা করছি, আমি আপনাদেরকে কোনো অ্যাডভাইস করছি না, আপনারা যেটা ফিল করবেন সেটাই এক্সপ্রেস করবেন, বাট রিয়েলিটি কখনো কখনো রুল এবং এথিক্স মেনটেন করে না, এবং সেটা নিয়ে আমাদের একেবারে মাথা ব্যথা নেই, কারণ রিয়েলিটি যা হয়েছে তাই আমরা জানবো। আচ্ছা, তারপর কি হলো?
তারপরে ও আমার ছেলে মেয়েগুলি ওর খুব ভক্ত হয়ে গেছে, এরকম চলতে থাকে।
সেই সময়টা তো আপনার হাজবেন্ড কোনো যোগাযোগ করেনি
না?
আপনি জানেন না আপনার হাজবেন্ড কোথায় আছে?
না।
ওকে, তারপর?
This track was downloaded from fusionbd.com.
তারপরে দেখতে দেখতে রোজা চলে আসে, রোজা আসার আর কি সর্বব্রতের 15 দিন আগে সে আমাকে বলে তুমি আর ঘর থেকে বের হইতে পারবা না। কেন? কয় না, কারণ আমি তোমাকে যে স্থানে বসাবো সেই স্থান থেকে তুমি আমার কথা ছাড়া এক পাও ঘর থেকে বের হইতে পারবো না। মানে তো আমাকে দুইটা রুম, তো একটা রুমের ভিতরে তালা মেরে রাখতো, রাখার পরে বাড়িওয়ালাকে ডেকে আনছে। ওই বাসাটা যেদিন ও প্রথম ভাড়া নিতে যায় সেদিন বাড়িওয়ালা ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি বিবাহিত? বলছে যে না। আপনি যদি বিয়ে করেন তাহলে আজকে বিয়ে করবেন, কালকে আপনাকে আমেরিকা নিয়ে চলে যাবে, এরকম একটা অফার করছে।
কেন আমেরিকা নিয়ে চলে যাবে কেন?
কারণ বাড়িওয়ালার ভাগ্নি আমেরিকার সিটিজেন, এরকম একটা ছেলে খুঁজতেছে, কারণ উনি দেখতে শুনতে খুবই স্মার্ট,
খুবই স্মার্ট ছিল,
খুবই স্মার্ট।
মানে যদি বিয়ে করতে চায় তাহলে ওই ভাগ্নিকে বিয়ে করলে
আমেরিকা নিয়ে চলে যাবে, এরকম একটা প্রস্তাব করছে। তখন বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে আমার বাসায় যে মেয়েটা কাজ করে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই, কারণ এই মেয়েটার মতো অসহায় মেয়ে আর আমি কখনো একটাও দেখি নাই, এতটুকু একটা বাচ্চা মেয়ে জীবনের সাথে কিভাবে যুদ্ধ করতেছে এটা আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে, কারণ আমি যদি এরকম একটা মেয়েকে জীবনে কিছু করতে পারি তাহলে আল্লাহ আমার উপরে খুশি হবে, এরকম নাকি অনেক কিছু বুঝেছে। তো বাড়িওয়ালার তো আবার 4টা মেয়ে আর কি, জোয়ান জোয়ান। পরে বলতেছে যে তুমি এই মেয়েটাকে বিয়ে করলে তোমার ঘরে যে ছেলে মেয়ে হবে তারা তো সবাই অশিক্ষিত হবে, এই মেয়েটার মতো কালচার নিয়ে চলবে তোমার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে যখন হবে সেটা আমি দেখব, কারণ আমি তো অশিক্ষিত না, আমি তো শিক্ষিত। পরে এরকম অনেক কিছু বোঝানোর পরে বাড়ি আল্লাহর বউ নাকি ওনাকে ডেকে নিয়ে যে অনেক কিছু বুঝাইছে, খাইতে টাইতে দিছে, উনি তো ওনার কথাই সিদ্ধান্ত এক। পরে দশ দিন আটকায় রাখার পরে ওই দশ দিন আমার সাথে আর কোন খারাপ আচরণ সে করে,
দশ দিন আপনাকে বাসায় আটকে রাখছিল, খারাপ আচরণ বলতে কোন শারীরিক
সম্পর্ক করেন,
কি করতেন আপনি রুমের মধ্যে, কিভাবে কি হতো?
সারাক্ষণ বসে থাকতাম, রান্না বান্না করতাম, খাইতাম, কথা বলতাম, এগুলি।
আপনার বাড়ি থেকে আপনার ছেলে মেয়ে?
ছেলে মেয়ে আছে, ও ফোনে যোগাযোগ করতো কিন্তু আমাকে
যেতে দিত না,
আমাকে যেতেও দিত না, আমার সাথে কথা বলাই দিত, শুধু জাস্ট দুই তিনটা কথা বলতাম আর কোন কথা।
এটা সে কেন করলো এরকম 15 দিন?
কারণ সে আমাকে বিয়ে করবে, তার এটাই চিন্তা।
আপনি তাকে বিয়ে করবেন না?
আমি তখন তাকে বলছি যে দেখেন আপনার সাথে আমার যে সম্পর্কটা আছে এটা সারা জীবন থাকতে পারবে, কিন্তু আপনি যদি এখন আমাকে বিয়ে করেন আপনার সব দিক থেকে আলাদা হয়ে যাবেন, কারণ আপনার সাথে আমার যে সম্পর্কটা আছে এটাই থাক, এর চেয়ে বেশি কিছু করতে যান না। পরে বলছে না তুমি কি আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে কি আমি কম বুঝি, আমি কি তোমার ছোট, তোমার কাছ থেকে আমার বুদ্ধি নিয়ে চলতে হবে। পরে উনি যা বলতো আমি তাই মেনে নিতাম,
ঠিক আছে।
পরে এরকম ওনার ফ্যামিলিটাকে সামলানোর জন্য উনি আমাকে একটা জায়গায় বাধা করে দিল যে আমার ফ্যামিলি তোমাকে যত বড় অত্যাচারী করুক না কেন তুমি আমাকে ফেলে যাবা না। সে শুধু মুখেই বলে নাই, সে আমাকে কোরআন শরীফের উপর হাত রেখে বলছে যে আমি যদি তোমাকে ছেড়ে যাই তাহলে এই কোরআন আমার দায়ী হবে, আর তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে তুমি তার দায়ী হবা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না। তো আমি বলছি ঠিক আছে আমি যাব না।
আমাকে একটু বলেন তো, আপনি যখন এই কাজটা করলেন আমাদের ধর্মীয় দিক থেকে, এটা একটা ভয়াবহ রকমের অন্যায় কাজ। আমি একটু নোট করতে চাই সবাইকে, আমি এরকম বহু স্টোরি পেয়েছি আমাদের হ্যালো 8920-তে, যারা এই পবিত্র ধর্মীয় গ্রন্থে হাত রেখে ইমোশনের জায়গা থেকে শপথটা করেন। আমি যতদূর জানি, আমার যতটুকু ধর্মীয় জ্ঞান আছে, এটা গুরুতর অন্যায় এবং এ ধরনের কাজ দয়া করে কেউ করবেন না, কারণ এতে স্রষ্টা অনেক অনেক বেশি বাজার হন। প্লিজ ইমোশনের বশবর্তী হয়ে পবিত্র ধর্মগ্রন্থে হাত রেখে কোনোভাবেই শপথ গ্রহণ করবেন না। এক, দুই নম্বর যেটা সেটা হচ্ছে, আপনি যখন এই শপথটা নিলেন তখন কি আপনার মাথায় এটা কাজ করেনি যে আপনি তো বিবাহিত, আপনার তো তখনও ধর্মীয়ভাবে বলি বা সামাজিকভাবে বলি ডিভোর্সটা হয়নি, তো আপনি যে কাজটা করতে যাচ্ছেন ধর্মগ্রন্থকে সাক্ষী রেখে এটা ভয়াবহ রকম একটা অন্যায়?
না, আমি তো আমার যখন হাজবেন্ড চলে যায় তার 3 মাস পরে আমি তাকে ডিভোর্স করে দিই।
আপনি আপনার জায়গা থেকে ডিভোর্স করে দিয়েছেন?
হ্যাঁ দিয়েছি।
ওকে, আমরা তো এটা জানি না এখন পর্যন্ত, যে কারণে আমাদের কনফিউশনটা হচ্ছে।
আমি
3 মাস পরে আপনি তাকে ডিভোর্স দিয়ে
দিয়েছি, করে দিছি, কারণ 3 মাসের ভিতর সে ফিরে আসেনি। আর আমি চাই নাই যে আমার যে ছেলেটা এত কষ্ট নিয়ে জন্ম নিছে আমার সেই ছেলেটা তার বাবা কি জিনিস সেটা চিনুক, আমি তার ওই চেহারাটা তাকে দেখাইতে চাই নাই।
ওকে, আপনি তাকে ডিভোর্স করে দিয়েছেন, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পেলাম। তারপরে আপনি এই কাজটা করলেন, তারপরে
আমরা সবার রাতে নামাজটা দুইজনে সারা রাত একটা না নামাজ করি, সবার রাতে 3 দিন পর ওনার আম্মা আসে, উনি সেদিন শোতে চলে যায়, আমাকে ঘরে ভিতরে তালা মারি রেখে গেছে। তো আমাকে বলছে যে আমার আম্মা যা কিছুই জিজ্ঞেস করুক তুমি কোনো উত্তর দিবা না, কোন প্রশ্ন একটা উত্তর দিবা না,
যদি বলে
যে তুমি এখানে কেন আসো তাও কিছু বলবা না, শুধু বলবা যে আমি জানি না আপনার ছেলে জানে, একটা কথাই বলবা। পরে ওনার আম্মা আসলো, এসে আমাকে বলতেছে তুমি এখানে কেন, আমি আমি কিছু জানি না, উনি আমাকে যা বলছে আমি ঠিক তাই বলছি। এর ভিতর আমাদের পাশের যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটে ছিল এই সূচনা আর সূচনার নানি, রাহিব যে ফ্ল্যাটটা ছিল
তার
পাশের ফ্ল্যাটটা
প্রতিবেশী।
তো ওই ফ্রিজে রাহিবের আম্মা মাংস টাংস রাখতে গেছে, সূচনার নানি সব বলে
আপনাদের ফ্রিজ ছিল না ওদের ফ্রিজে রাখতেন?
হ্যাঁ, ওখানে সূচনার নানিটা সব কথা বলে দিছে যে এই ঘটনা এই করতেছে,
কারণ আপনাদের ঘটনাগুলো সে তার পাশের ফ্ল্যাটের লোকজন গুলো জানতো,
জেনে ফেলছে, ঠিক আছে, ও জানাই দিছে, কারণ যেহেতু
সবাই
জেনে গেছে। পরে ও আসছে রাত্রে একটার সময়, আসার পরে জিজ্ঞেস করছে যে সাজিনা এখানে কেন, ও আমার ওয়াইফ, ও আমার কাছে থাকবে না, কোথায় থাকবে, মানে আমি তো ওকে বিয়ে করে ফেলছি, কিভাবে বিয়ে করছো, হ্যাঁ আমি ওকে 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি, 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছো মানে এটা কি মগের মুল্লুক নাকি, ও কাজের মেয়ে, আমার ছেলের খাটে শুইতে চায়, ওর কত বড় সাহস।
কে বলতেছে এটা?
রাহিবের আম্মা বলতেছে যে ও কাজের মেয়ে এত বড় স্বপ্ন দেখে, ও কোন স্বপ্ন দেখে নেই, যা স্বপ্ন আমি দেখছি ওকে নিয়ে, কারণ ও কোন অন্যায় করে নাই। পরে এই সমস্ত কথা বলার পরে উনি এসে আমার গালে 2টা থাপ্পড় দেয়।
আপনার শ্বশুর?
হ্যাঁ, উনি আমার গালে 2টা থাপ্পড় দেয়, আমি থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাই, আগে অজ্ঞান হয়ে যাই। তারপরে রাহিব দৌড়ায় এসে নাকি আমাকে জড়ায় ধরে বলতেছে আপনি ওকে 1টা থাপ্পড়ও দিবেন না, 1টা মাইরও দিবেন না, কারণ যা কিছু করার আমাকে মারেন। পরে ওকে নাকি প্রচুর পরিমাণ পিটাইছে, পিটানোর পরে ওর তো ফর্সা মানুষ ছিল, পুরাটা শরীর দাগ হয়ে গেছে। পরে ওমাকে পানি টানি দিয়ে সুস্থ করে, সুস্থ করে দেখে আমি ওর উপরে ওর আম্মা মারতেছে ওকে, কয় ঢং করিস, ফাইজলামি করিস, আমার ছেলের বৌহার স্বপ্ন দেখিস তুই। এরকম অনেকক্ষণ চলতে থাকে, মা ছেলের তর্ক করে, ঝগড়া করে। ঝগড়া করার পরে ওর মা খুব বুদ্ধিমতী ছিল, ওর মা ঘুমের ট্যাবলেট নিয়ে আসছে, আমাকে বলতেছে খেয়ে দে এখন শুয়ে পড়ো আর সকালে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। তো ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে, আমারটা আমার হাতে দিছে। তো আমার তো চিন্তা আছে যে আমি কখনো, যেহেতু কোরআন শরীফে শপথ করছি, সেহেতু আমার যাওয়ার রাস্তা নেই, এখানে আমার যত কিছু হোক আমাকে যদি মেরে ফেলে আমি এখানেই মরে যাব। পরে আমাকে ঘুমের ট্যাবলেট আমার হাতে দিয়ে পানি আনতে যায়, আমি আর কি করি ওষুধটা আর খাই না, বিছনার নিচে রেখে দিই। পরে আমি দেখাইছি যে আমি ওষুধ খাইছি।
ঘুমের ট্যাবলেটটা কেন দিয়েছিল আপনাদেরকে?
আমি যেন ঘুমায় যাই, ঘুমের অবস্থা আমাকে গাড়িতে উঠা দিলে আমি ঘুমাইতে ঘুমাইতে বাড়ি চলে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা তার।
না সেটা তো আপনি যদি কেউ কাউকে আমরা ইন্টেনশনালি ঘুমের ওষুধ খাওয়াইতে চাই তাহলে তো সে খাবে না,
এটা তো ঘুমের ওষুধ বলে নাই।
সেটাই বলতেছি আমি, আপনাকে ঘুমের ওষুধ বলেছিল?
না বলে নাই, বলছে এটা ম্যালেরিয়া জ্বরের ওষুধ।
আপনার কি জ্বর ছিল?
না।
আপনাকে কেন খাইতে বলতেছিল?
এটা মশা কামড় দিলে যেন জ্বর না হয় এরকম একটা কথা বলছে,
মানে আগে থেকে এটা খাওয়াচ্ছে সে কারণে। ওকে, তারপর
এই কথা বলে পরে ঘুমের ওষুধ ওটা তো খাইয়া ফেলছে কিন্তু আমি তো আর খাই নাই। পরে আমাকে ফজর আজানের সময় ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরে আমি ফজর আজানের সময় উঠছি, উঠে আমাকে বলে তুমি ব্যাগ নাও। আমার পায়ে তখন স্যান্ডেল ছিল না, আমাকে খালি পায়ে মহাখালী বাস টার্মিনালে নিয়ে যাওয়া হয় 5:30 সময়।
ভদ্রমহিলা আপনাকে নিয়ে গেলেন?
হ্যাঁ,
রাহিবের আম্মু।
রাহিবের আম্মু 5:00 সময় আমাকে সেই মহাখালী টার্মিনালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাকে বাসে উঠায় দেয়। উনি আমার হাতে 400 টাকা দেয় আর বাসের টিকিট কেটে দেয় 150 টাকা, আর বাসওয়ালাকে এক্সট্রা 50 টাকা দিয়ে বলে যে এই মেয়ে যেন নামতে না পারে বাস থেকে। আমার চিন্তা যে আমি তো রাহিবকে ছেড়ে কোথাও যাব না, যদি রাহিব
শপথ করছেন,
হ্যাঁ আমি তো কোথাও যাব না, আর আমি যদি এখান থেকে বিশ্ব রোডে যাই, বিশ্ব রোডে গেলে তো আমি নামতে পারবো না, মহাখালী গেলে বিশ্ব রোডে এসে আমি নামতে পারতেছি। পরে বাস ছেড়ে দেয়, উনি সিএনজি নিয়ে চলে আসে, আমি নামার চেষ্টা করি, বাস হলো আমাকে নামতে দেয় না। আমি বলছি আপনার ভাড়া আপনি পেয়ে গেছেন, আমি জামালপুরে নেমে কোথায় যাবো সেটা কি আপনি জানেন, কারণ আমার তো এখানে নামতেই হবে। পরে বিশ্ব রোডে এখানে এসে বাসটা থামানো হয়, থামানোর পরে ট্রাফিক পুলিশ আমাকে নামায় নেয়।
বাসের ভিতরে লোকজন আপনাকে সাপোর্ট করছিল না?
হ্যাঁ, আমাকে সাপোর্ট করতেছিল, কারণ কন্ডাক্টরের সাথে আর কি এক পর্যায়ে আমি অনেক তর্ক করি।
আচ্ছা,
পরে নামায় দিছে, আমার চিল্লাচিল্লি শুনে ট্রাফিক পুলিশ বাস থামায়, পরে আমাকে নামায় দেয়। পরে আমি বিশ্বরোডে এসে দেখি কোথাও দোকান খোলা নেই,
একটা
হ্যাঁ চায়ের দোকান খোলা, সেখানে একটা ফোন ফ্যাক্স আছে। পরে সেখানে আমি যা বলি, ভাইয়া দেখেন তো এই নাম্বারটা একটু ফোন করে, কারণ এই নাম্বারটা ফোন করে যদি কোনো ছেলে ধরে তাহলে আমাকে দিবেন, আর যদি কোনো মহিলা ধরে তাহলে আপনি বলবেন যে আপনি টিটু, কারণ ওর বন্ধু আছে টিটু,
টিটু নামে,
হ্যাঁ ওর কথা বলবেন। পরে বলছে ফোন বাজতেছে, ফোন আর ধরে না, ও তো ঘুমের ট্যাবলেট খায় ঘুম। পরে আমি মহাখালী আস্তে আস্তে ও একবার উঠছে, উঠে দেখে আমিও নেই, ওর আম্মাও নেই, ওর মামাও নেই, আবার ঘুমায় গেছে বাইরে তালা মারা। পরে ফোন বাজতেছে আর ফোন উঠায় না। পরে ওর আম্মা যায় দেখে, বাসায় তালা খুলে দেখে ফোন বাজতেছে। পরে ওর আম্মা রিসিভ করছে, রিসিভ করার পরে আমি ওই দোকানদার ভাইয়াটাকে বলছি, দোকানদার ভাইয়াটা পরে বলছে হ্যালো কে রাহিব আছে? কয় না রাহিব তো ঘুমাচ্ছে। কয় তুমি কে? পরে উনি টিটু বলাতে তখন বলতেছে ও টিটু বাবা কেমন আছো? তখন বলতেছে হ্যাঁ আন্টি ভালো আছি, কিন্তু রাহিবকে একটু ডেকে দেন। পরে রাহিবকে ডেকে দিছে, ডেকে দেওয়ার পরে রাহিব যখন ফোনটা নিছে তখন আমি বলছি যে রাহিব তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি এক্ষুনি বের হয়ে আসো। পরে বলছে যে ঠিক আছে আমি আসতেছি, টিটু তুমি কোথায় আসো আমাকে একটু বলো। তাড়াহুড়া করে যেই ছেলে এক ঘন্টা লাগে বাহিরে গেলে, এক ঘন্টা লাগে তার রেডি হইতে, সে ঘুম থেকে উঠে মুখও ধয় নাই কিছু করে নাই, এক পায়ের মোজা পরছে আরেক পায়ের মোজা পরে নাই, জুতা পরে দৌড়। পরে বাহিরে এসে আমাকে ফোন দিছে যে তুমি কোথায়, আমি বলছি আমি বিশ্বরোডে। কয় আমি কোন দিক দিয়ে যাবো? আমি বলছি রাস্তা পার হয়ে।
আপনাকে ফোন দিল কিভাবে?
ওই যে আমি সে দোকানে দাঁড়ানো,
ওখানে ছিলেন আপনি দাঁড়ানো অবস্থায়?
হ্যাঁ, তো দোকানদারকে বলছি যে ওকে বসায় রাখে। পরে বিশ্বরোডে আসছে, আসার পরে আর কি 15-20 দূরের থেকে সে যেমন সিনেমার নায়ক নায়িকারা যেভাবে জড়ায় ধরে এরকম দৌড় দিয়ে এসে আমাকে জড়ায় ধরছে রাস্তার ভিতর। কয় সাজিনা তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি এখনই সত্যি সত্যি মরে যেতাম। তারপরে আমাকে নিয়ে যায় রামপুরায়, যে বাসাটা নিয়ে যাবে ঠিক সেই বাসাটার সামনে যায় ওর আম্মা দাঁড়ায় আছে, খাজা মামার বাসা, ওই এলাকার বড় ভাই। পরে খাজা মামার বাসার সামনে যায়, ওর আম্মা দাঁড়ায় আছে, আমি রিক্সা থেকে লাভ দিছি
দেখে,
হ্যাঁ ওনাকে দেখে ভয়ে লাভ দিছি। লাভ দেওয়ার পরে ও লাভ দিছে, রিক্সা আর ব্যাগ ওনার আম্মার পায়ের সামনে যাচ্ছে। এখানে একটা হাসির ব্যাপার যে আমি লাভ দিছি ও লাভ দিছে, কিন্তু রিক্সা আর ব্যাগটা যে ওর আম্মার পায়ের সামনে দাঁড়ায় আছে, আশ্চর্য ব্যাপার। তো ওর আম্মা ব্যাগ দেখে চিনে ফেলছে যেটা আমার ব্যাগ, ঠিক আছে। ওর আম্মাও দেখে চমকায় গেছে। এখন রাহিব চিন্তা করতেছে আমি না জানি কোথায় চলে গেলাম। আমি তো যাই এক গেটের ভিতরে ঢুকছি, সেখান থেকে আমাকে পরে রাহিব খাজা মামার বাসায় নিয়ে যায়। সেখানে যায় আমাকে সাথে চাল করে, খাজা মামা আমার সাথে চাল করে,
চাল মানে কি, হ্যাঁ
বলতেছে ২০,০০০ টাকা আমাকে যে দিবে আমি রাহিবকে তার হাতেই উঠায় দিব। এখন আমি রাহিবকে এই কথাটা বললাম যে দেখো খাজা মামা তোমাকে এই কথাটা বলতেছে, এখন দেখো আমার তো সম্ভব না। পরে বলছে যে তুমি এসব চুপ করো, আমি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাই আগে, যেহেতু ওনার এখানে আসো এই জন্য এরকম কথা বলতেছে, আমি তোমাকে আগে কৌশলে বের করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমি পরবর্তী ব্যবস্থা করব। পরে উনি আমাকে বলতেছে আমি ওনাকে বাসায় নিয়ে যাই। আমাকে বাসায় নিয়ে গেটে যাওয়ার পর বাড়িওয়ালা, বাড়িওয়ালার ভাগ্নি আর চার মেয়ে নেমে আসছে। আসার পর আমাকে মাঝখানে দাঁড়া করাইছে ওর আম্মা। দাঁড়া করানোর পর বলতেছে যে তুই তাকায় দেখ যে এই মেয়েটা তোর যোগ্য নাকি এখানে যে পাঁচটা মেয়ে আছে তার ভিতরে দেখ কাকে তোর হিসাবে মনে হয়। তখন ওর আম্মাকে বলতেছে যে আম্মু আপনি আমার চোখ দুইটা আপনি লাগায় দেখেন যে সাজিনা আমার চোখে কত সুন্দর, আপনি সেই তুলনা করতে পারবেন না। আপনি তো সারা জীবন রং তামসা দেখে আসছেন, কারণ এই মেয়েটা কখনো রং তামসা দেখে না, জীবনের সাথে খালি যুদ্ধই করছে। এই কথা বলা আর ওর আম্মা লাঠি দিয়ে একটা বাড়ি দেওয়া, ওই মেয়ে পাঁচটার সামনে থেকে আমার হাত ধরে গেটের ভিতরে দিয়ে যে দৌড়, একদম সিনেমার কাহিনীর মতো। ওর আম্মা পিছে পিছে লাঠি নিয়ে রাস্তা পর্যন্ত, মেন রাস্তা পর্যন্ত চলে আসছে। পরে আমাকে বললো যে আমি আর দেরি করব না, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব।
আমি একটু জানতে চাই যে রাহিব তো তখন প্রাপ্তবয়স্ক ছিলেন, এরকম একটা ছেলে কিভাবে মারা যায়, মানে মা এইভাবে মারতে পারেন?
এখন
ওদের মা ছেলে সম্পর্ক হয়তো ওরকম, আমার মাথায় ঢোকে না কেন জানি। রাহিব কি করতে, এমনিতে পেশা কি করতে?
পেশা গিটারিস্ট ছিলেন।
গিটারিস্ট ছিলেন, ওকে ঠিক আছে। তারপরের কাহিনীগুলো আমরা একটু জানি, তারপর এখনই বিয়ে করতে চাই। হ্যাঁ
পরে ও আমাকে নিয়ে কাজী অফিসে বিয়ে করছে, সঙ্গে সঙ্গে। কিন্তু কাবিন যে কত দিছে সেটা আর আমি জানতাম না।
কি করলো আমাকে একটু বলেন, ঘটনাটা বলেন।
আমাকে বলছে তুমি এখানে বসো, আমি তোমাকে কাজী কে বলছে যে আপনার মতো বিয়েটা করায় দেন। পরে সাক্ষী নিয়ে গেছে, বলছে সাক্ষী ছাড়া তো হবে না। পরে ও কোথা থেকে দুইটা লোক নিয়ে গেছে, ওর ফ্রেন্ড সার্কেলই ছিল, পরে নিয়ে যায় সাক্ষী দিয়ে। আমি তো জানতাম না কাবিন টাবিন কি, এসব কিছুই বুঝতাম না। আমাকে ১০,০০০ টাকা কাবিন দিয়ে বিয়ে করছে। পরে বিয়ে করে বলছে যে এবার আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো, না হলে এখানে আপাতত দুই একদিন থাকো, তারপরে আমি তোমাকে নিয়ে যাব। পরে আমার এক পাশের গ্রামের এক মেয়ে ছিল, ওর বাসায় থাকি। ওর বাসায় যায়, আসে একটু পর পর আমাকে এসে দেখে যায় যে আমি কি করতেছি। আমি আবার কি করছি, আমার ওই মেয়েটার সঙ্গে দোকানে গেছি, ওর ছোট বোনটা বাসায়, ও আসে দেখে যে আমি নাই। তখন ওই ওর ছোট বোনটাকে বলতেছে আমার বউটা যদি হারায় যায় তাহলে আমি তোমাদের সবটিকে জেলের ভাত খাওয়াবো, আমার বউ কোথায় সেটা বলো। বাড়িওয়ালা টাড়িওয়ালা সহ আর কি আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ এ বেটার বউ আমরা কোথা থেকে দিব। এরকম একটা মজার কাহিনী,
অনেক বেশি পরিমাণে আপনাকে লাভ করতো, এটা বুঝে বোঝা যাচ্ছে যে ওর অ্যাটিটিউড দিকে। আপনার ছেলে মেয়ে তখন কি হলো আপনার সাথে?
আমার ছেলে মেয়ে বাড়িতে,
আপনার মার সাথে?
হ্যাঁ আমার আম্মার সাথে।
আপনার মা তখন জানে যে আপনি বিয়ে করে ফেলেছেন?
না,
তখনও জানে না।
না জানে না।
ওকে,
তারপরে এরকম অত্যাচার ওর আম্মা আর কি আমার ওই বাসা পর্যন্ত যায়, বকাঝোকা শুরু করছে।
বিয়ে করার পরে কোথায় থাকলেন যেটা বলছিলেন একটু আগে?
বিয়ে করার পরে আমি ওদের বাসায় না, আমাদের পাশের গ্রামের একটা মেয়ে ঢাকায় থাকতো,
তার কাছে আপনি থাকতেন?
তার কাছে এসে থাকতো।
ক্লিয়ার করতে হবে, নইলে আমরা একটু কমপ্লেক্সে ভুগব। ওকে, তারপর?
পরে ওইখান থেকে আর কি এরকম অত্যাচার করার পরে তখন ও বলল তোমাকে আমি এখানে রাখবো না, যেহেতু ওইখানে আমার মার ছায়া আছে। তখন আমি বললাম যে দেখেন আমাকে হয় বাড়ি দিয়ে আসেন, তা নাহলে আমার মামাতো বোনের বাসায় দিয়ে আসেন, আমার মামাতো বোনের বাসায় সাভারে সেখানে দিয়ে আসেন। পরে বাড়িওয়ালা ওকে নোটিশ দিছে যে তুমি এক্ষুনি দুই দিনের ভিতরে বাসা ছেড়ে চলে যাবা
বিয়ে করার পরে।
হ্যাঁ এই কথাটা বলছে। তো ওর আম্মা জিনিসপত্র সব, বাসার জিনিসপত্র সব নিয়ে যাবে, বলছে না এগুলি আমার বাসার জিনিস আপনি কেন নিয়ে যাবেন, কারণ আমি এখন বিয়ে করছি, আমার তো বউ আছে, আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, বরঞ্চ আপনার একটা জিনিস আছে সেটা নিয়ে যান। ওর আম্মার একটা হারমোনি ছিল, সেটাও বিদায় করে দিছে,
দিয়ে দিয়েছে ওনাকে হারমোনি,
হারমোনিটা দিয়ে দিছে আর সবই বাসায় রেখে দিছে। পরে ও বাসা ঠিক করে ওই বাসার জিনিসগুলো দিয়ে আমাকে আমার মামাতো বোনের বাসা রেখে বাসায় পাল্টায় আমাকে নিয়ে ও আমাদের বাড়িতে যায়। আমাদের বাড়িতে প্রায় 10-15 দিন ছিল। এই 15 দিনে আমাদের 2-4 গ্রামের যত মানুষ আছে সবাই ওর ভক্ত হয়ে গেছে। সবাই বলে যে আমার আম্মার নাম তো আঙ্গুর, আঙ্গুরের মেয়ের যে জামাই হয়েছে এরকম সুন্দর ছেলে, এরকম ভালো ছেলে সারা 2-4 মাদারগঞ্জ এলাকার ভিতরে হয়নি। এই মাদারগঞ্জে একটা গর্ব হয়েছে ওকে দেখে বলতো, আর সব মানুষ ওর কাছে এসে দাঁড়ায় থাকতো, বসে থাকতো।
কেন, কি করতো?
কথা বলতো সবার সাথে, সবাইকে খুব ভালো জানতো।
আপনার মা জেনে গেল তখন?
হ্যাঁ, তখন তো আমার মা
মেনে নিয়েছিল।
পরে কি করবে, কারণ আমি, আমার আম্মা তো আমার উপরে নির্ভরশীল।
জি, আমি এখানে একটু থামাতে চাই, আমার শ্রোতাদেরকে একটু বলতে চাই। দেখুন, 12টার আগে যে ঘটনাটা আমরা জেনেছিলাম, আমরা চিন্তাও করিনি এত সুন্দর একটা, এই পর্যায়ে এত সুন্দর একটা এন্ডিং হবে। অদ্ভুত সুন্দর একটা জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা সাজিনার গল্পের খুব সুন্দর, খুব সুন্দর, খুব বিউটিফুল একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমি আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি, প্লিজ পুরো গল্পটা না শুনে মানে অপ্রীতিকর কোন মন্তব্য করবেন না দয়া করে। একটা কথা আছে না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। একটা ঘটনা শুরু হয়েছে, সেই শুরুটা অনেক নোংরা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এত সুন্দর একটা জায়গায় এসে থেমেছে। ওই নোংরা দিলে, চিন্তা করলে তো আপনি জায়গাটায় আসতে পারতেন না, তাই না? যাই হোক, আমরা আবারও মনে করে দিতে চাই, আপনি হ্যালো 8920 শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং কিপ্রিয়ার সঙ্গে আছে সাজিনা হাসান। সাজিনা হাসান নামটা বোধহয় আপনি ওই রাহিবের কাছ থেকে আপনি নিয়েছেন না? রাহিব হাসান তো, ও আজকে ওর জীবনের গল্পটা বলছে এবং ওকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আমাদের ফেসবুকে। আপনি চাইলে ওখানে গিয়ে যদি কোনো মন্তব্য করতে চান, ফেসবুকে যদি কোনো কিছু বলতে চান, তাহলে সেটা বলতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার গ্রামের বাড়ির কথা বলছিলেন, গেল এবং খুব পপুলার হয়ে গেল।
হ্যাঁ, তারপরে ও রোজার ভিতর আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে এসে 2টা রুম সহ আবার আরেকটা বাসায় নেয়। সেই বাসাটা আমি খুব সুন্দর মতো জীবনযাপন করতেছিলাম। ও রাম্মুর সাথে কথা বলে না, কারোর সাথে কথা বলে না। তো আমি সবাই ওকে বুঝাই যে দেখেন, আপনি যা করছেন আপনার মতো, এখন বাবা মা তো ছেলেকে চাইবেই, কারণ আপনি আপনার আম্মুর সাথে সম্পর্ক ঠিক রাখেন, সমস্যা কি?
কয় ভাই বোন ছিল ওরা?
ওরা 2 ভাই ছিল।
ওই বড় ছিল?
হ্যাঁ, ও বড় ছিল।
বাবা মানতে পেরেছিল আপনাদেরকে?
ওর বাবা জানতো না,
তখনও জানে না।
না, তখনও জানে না।
ওর মা বলে নাই এত কিছু?
ওর মা নাকি বলে নাই।
অদ্ভুত।
তো এই সমস্ত কথা বলার পরে তখন আমি ওকে বুঝাইলাম যে দেখেন, মা বাবার সাথে সম্পর্ক রাখতে সমস্যা নেই, আপনি আমাকে বিয়ে করেছেন তাতে কি হয়েছে?
আপনার ছেলে মেয়েগুলোকে আপনি মার কাছেই রেখে আসলেন?
হ্যাঁ।
ওকে,
আমার ছেলে মেয়েগুলোকে ও খুব ভালোবাসতো। এর ভিতরে মজার কিছু কাহিনী আছে, সেগুলো হলো, দেখা গেল আমি অনেক সুন্দর জীবনযাপন করতেছি, ওকে নিয়ে অনেক সুখে আছে, ও আমাকে অনেক সুখী করছে। শুধু বলতো যে তুমি আমার এখন, তুমি আগে কি ছিলা সেটা আমার দেখার বিষয় না, কারণ এখন তুমি তোমার বুকে বল নিয়ে চলবা যে তুমি আমার বউ, তুমি রাহিব হাসানের বউ, আর তুমি আমার ওয়াইফ, আমার মতো চলবা, আর 10 জনের মতো চলবা না। পরে এই সমস্ত শুনলে আমার খুব ভালো লাগতো, আমাকে যথাযথ খুব ভালোবাসত, খুবই ভালোবাসত। আমি যে কাজের মেয়ে হিসাবে আমাকে কখনোই দেখতো না, আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত। একদিন রাতে চা বানাতে গেছে, আমাকে বলতেছে তুমি শুয়ে থাকো, আমি তোমাকে চা বানায় খাওয়াই। আমি বলছি ঠিক আছে, আপনি আমাকে চা বানায় খাওয়ান। ও আমি লবণের কোটা, লবণের ডিব্বা, চিনির ডিব্বা একই জায়গায় ছিল। থাকার পরে ও আমাকে আধা কেজি দুধের ভিতর 6 চামচ চিনি না দিয়ে 6 চামচ লবণ দিয়ে ফেলছে।
যাই হোক, চা খাওয়া হয়েছিল।
পরে আমাকে বলতেছে তুমি আগে খাও, আমি বলছি না তুমি আগে খাও। পরে এরকম বলতে বলতে ও খায় জিভা কামড় দিছে, কয় সাজিনা এটা কি হলো? আমি বলছি কি হলো? কয় আমার দোষ না তোমার দোষ, কারণ তুমি আমাকে চা বানাইতে বলছো। আমি বলছি না, আপনি তো আমাকে শোয়া রেখে গেছেন, আপনি তো চা বানাইতে বলছেন।
বিউটিফুল মেমোরি।
পরে দেখি যে 6 চামচ চিনি দিছে, কয় আমি এত বেশি করে চিনি দিছি তোমার ভালো লাগবে হিসাবে, দেখি 6 চামচ লবণ। পরে এইরকম অনেক মজার স্মৃতি। আমার ঘরে একটা পুতুল ছিল, ও আমাকে গিফট করছিল বিয়ের আগে, ও একটা অনুষ্ঠানে যে সেই পুতুল, আর একটা দেয়াল ঘড়ি, আর একটা চাদর আমাকে গিফট করছে। না, চাদরটা ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে এনে দিছে, আর একটা হাত ঘড়ি এনে দিছে, আর পুতুল আর দেয়াল ঘড়িটাও একটা শো করতে যাওয়া পাইছে, সেই উপহারটা আমাকে দিছে। তো পুতুলটা আমার রুমে সাজায় রাখছি, এই পুতুলটার দিকে তাকায় থাকলে ও বলতো যে এই পুতুলটা না দেখতে শুনতে ঠিক তোমার মতো, ঠিক তোমার মতো। এই পুতুলটার 2টা বেবি আছে। আমার বেবি দুইটা কোথায়? একটা নাম যুক্তি, একটা নাম সাবিন। আমার ছেলের নাম সাবিন, মেয়ের নাম যুক্তি। তো এরকম কথা বলতো, আমাদের আর কোনো দুঃখ নেই, আমাদের দুইটা বেবি অলরেডি রেডিমেড আছে, চিন্তা করতে হবে না। তো এরকম বলতো সবাই, আমার সুখ দেখে সবাই বলতো, আশেপাশে যারা থাকতো ফ্ল্যাটে বলতো যে এরকম বউকে আর কারো বাংলাদেশে নাই, এত আদর বউকে করতে হয়। জীবনে প্রথম দেখলাম যে কোন বউকে তার স্বামী এত আদর করে, এরকম কথা বলতো, আমার শুনলে খুব ভালো লাগতো। তারপরে আমাদের বাড়িতে যখন যাইতো, আমার হাতটা ধরে ও রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন আশেপাশে গ্রামের লোকজন তো কাছাকাছি ঘেঁষে গেলে একটা মন্তব্য করে। তো আমার যে দাদারা ছিল, নানারা ছিল, ওরা বলতো যে দেখিস বোনা হারায় যায়, এরকম আর কি। অনেক মুহূর্ত আছে যে ওর সাথে অনেক
সুইট, অনেক সুইট।
হ্যাঁ, দেখা গেছে 6 মাস পর ওরা আম্মা আসে ঢাকায় হঠাৎ করে। ও বলছে যে সাজিনা বাসায় নেই, ও আমি কিন্তু বাসায়, আমরা সারা রাত জেগে থাকতাম, সারাদিন ঘুমাইতাম।
আমি এই জায়গাটাতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, গল্পের অনেক সুন্দর একটা জায়গায় আমরা আছি, অনেক বিউটিফুল মোমেন্টে। আপনি যদি সাজিনা হাসান হয়ে ওকে যদি ফিল করেন, তাহলে ওর জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সময়টাতে এই মুহূর্তে আমরা আছি। এবং আমরা বারবারই বলে থাকি, জীবনের গল্পের ইন্টারভ্যালে কোনোভাবেই চিন্তা করা যায় না যে কি ঘটতে যাচ্ছে বিরতির পরে, কি ঘটেছে সাজিনার জীবনে এত সুন্দর একটা সময়ের পরে, আমরা ঠিক বিরতির পরে জানতে চাই। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি, 2 মিনিটের সংবাদের বিরতির পরপরই আমি হ্যালো 8920-তে সাজিনাকে আবারও নিয়ে ফিরে আসব। আপনার সঙ্গে আছে সাজিনা হাসান, কিবলিয়া আপনার সঙ্গে আছে, এবং লাখো শ্রোতা এবিসি রেডিওতে এই মুহূর্তে কান পেতে আছেন, তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-র 36তম পর্বে। আমরা খুবই গর্বিত যে হ্যালো 8920 আপনাদেরকে নিয়ে, সাথে নিয়ে 36টি পর্ব পার করে ফেলেছি। এই 36টি পর্বে আমরা প্রায় 40 জন মানুষের জীবনের গল্প আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই 40 জন হ্যালো 8920 টিমের কাছে কেউ বড় না, কেউ ছোট না, সবাই সমান। আমরা সেজন্যই বলে থাকি হ্যালো 8920-তে যারা জীবনের গল্প বলেন, তাদেরকে আপনি কোন আঙ্গিকে, কোন জায়গাটায় আপনার বিচার করতে হবে, কোন জায়গাটায় আপনি নিবেন, কোন জায়গাটায় আপনি নিবেন না, সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কাছে তারা প্রত্যেকেই শ্রদ্ধার, প্রত্যেকেই ভালোবাসার। আজকে সাজিনা হাসানের অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, সে যতটুকু মূল্য, যতটুকু শ্রদ্ধার আমাদের কাছে, বর্ষাও ঠিক ততটুকু শ্রদ্ধার ছিল, ছায়াও ঠিক ততটুকু শ্রদ্ধার ছিল, বিথিও ঠিক ততটুকুই শ্রদ্ধার ছিল, এবং যারা এসছেন তারা সবাই আমাদের কাছে সমান শ্রদ্ধার। সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা তাদের জীবনের গল্প শুনতে চাই, শিখতে চাই তাদের কাছ থেকে। হ্যালো 8920-তে আপনিও আসতে পারেন, আপনার জীবনের গল্প বলতে পারেন। নিয়মটা হচ্ছে ফোন করতে হবে, অথবা আপনি ফেসবুকেও যোগাযোগ করতে পারেন আমাদেরকে। ফোন করার নিয়মটা হচ্ছে আমাদের ফোন করবেন, ফোন করার পর আপনি সেল নাম্বারটা বলবেন আপনার, এবং তারপর 2 মিনিটের মধ্যে আপনার জীবনের গল্প সংক্ষিপ্ত করে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব, আর সেই কথাগুলো এখানে রেকর্ড করা হবে স্বয়ংক্রিয়ভাবে। 24 ঘন্টার জন্য ফোন নাম্বারটি খোলা রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর যদি ফেসবুকে আমাদের মেম্বার না হয়ে থাকেন, আপনার সবাইকে বলি যারা এখন পর্যন্ত হ্যালো 8920 পছন্দ করেন, শোনেন, এবং যারা মেম্বার হননি তারা প্লিজ প্রত্যেকেই হ্যালো 8920 মেম্বার হওয়ার জন্য ফেসবুকের এই পেজটিতে যান। পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এটি কেবলমাত্র হ্যালো 8920 অফিসিয়াল পেজ, এটা ছাড়া আর কোন পেজ নেই। এই পেজটিতে যাবেন, যাওয়ার পরে দেখবেন পেজটি আরজে কিবরিয়া নামে আছে, ওখানে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সাজিনা হাসানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, আপনি চাইলে তাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন। প্রত্যেকটি স্ট্যাটাস এবং কমেন্টস আমরা সাজিনা হাসানকে প্রিন্ট করে দিয়ে দিব, সাজিনা হাসান সারাটা জীবন এটা কালেকশনে রাখবেন। সুতরাং বুঝতেই পারছেন আপনার কমেন্টস কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ অশালীন কোন মন্তব্য করবেন না, যারা এখানে অশালীন মন্তব্য করেন, বাজে কমেন্টস করেন, আমরা তাদেরকে প্রথমত সতর্ক করি, তারপরে আমরা এই প্রেসটির শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদেরকে এখান থেকে ব্যান করে দিই। আমরা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে চাই, সুতরাং আবারও রিকোয়েস্ট করছি যারা এখানে অতিথি হয়ে আসেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে কোন ধরনের বাজে মন্তব্য এই পেজটিতে করবেন না। সংবাদের বিরতির পরেই ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। আজকে কিবরিয়া আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920-তে, যদিও এখন বৃহস্পতিবার পড়ে গিয়েছে। আপনারা শুনছেন হ্যালো 8920, যেটা বুধবারের রাতে প্রচারিত হয়। সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত। হ্যালো ইট 920 সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আজকে 36তম পর্ব আমরা পার করছি এবং এই 36তম পর্বে আমাদের অতিথি হয়ে আছেন সাজিনা হাসান, যিনি তার জীবনের গল্প বলছেন। এবং আপনারা যারা যোগ দিতে চান তাদের জন্য নাম্বার খোলাই রয়েছে, আমি যেটা সংবাদের আগে বলছিলাম 9115668, আমি আবারও বলছি 9115668। আর ফেসবুক পেজটি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই পেজটিতে থাকলে আপনি হ্যালো ইট 920 সম্পর্কে যাবতীয় তথ্য সঙ্গে সঙ্গে আপটুডেট হবেন এবং একই সাথে আমাদের অতিথি যারা এখানে এসেছিলেন তাদের বর্তমান খবরাদি সহ পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি পেজটি থেকে পেয়ে থাকবেন। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। এই পেজটি ছাড়া আমাদের আর হ্যালো 8920 কোন অফিসিয়াল পেজ ফেসবুকে নেই, যদিও আমাদের জানা মতে প্রায় 11টি ফেক পেজ হ্যালো 8920 ফেসবুকে রয়েছে। তো আমরা যে পেজটির কথা বলছিলাম যে facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, পেজটি আরজি কিবরিয়া নামে আছে, লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। আর আমরা আবার যাচ্ছি সাজিনার গল্পে। সাজিনা যেখান থেকে ছিল আমরা সেই জায়গাটা থেকে শুরু করতে চাই। সাজিনা, ছয় মাস খুব সুন্দর একটা সময় কাটছিল, আপনি বললেন যে আপনার শাশুড়ি আসলো।
ছয় মাস পর আমার শাশুড়ি হঠাৎ করে ওকে ফোন না দিয়ে ঢাকায় চলে আসছে। দুই দিন আগে ফোন দিয়ে বলতেছে সাজিনা কোথায়। ও বলছে যে সাজিনা বাসায় নেই। কোথায় গেছে? বাড়ি গেছে। তো উনি না জানায় চলে আসছে, এসে বাসায় আমি ঘুম থেকে উঠছি 1টা বাজে। তো আমি বলতেছি আপনি উঠেন, এর ভিতরে ফোনটা আসছে, এসে বলতেছে তুমি কোথায়। বলে আপনি কোথায়? আমি তো ঢাকায় আসছি। ও বলতেছে আমি তো বাসায় নেই। কোথায়? বলে যে আমি তো কক্সবাজার চলে আসছি। বলে যে কক্সবাজার গেছো, বাসার ঠিকানা বলো। বাসার ঠিকানা তো আপনাকে বলা যাবে না,
ওর মাকে বলতেছে।
হ্যাঁ, বাসার ঠিকানা বললে তাহলে আমি কি চলে যাবো? হ্যাঁ, আপনি যেভাবে আসছেন সেভাবে চলে যান, কেন আপনি আমাকে ফোন না করে কেন আসছেন? আপনি জানেন না আমি এখন সংসারী। এরকম অনেক তর্ক বিতর্ক করছে। পরে আমি ফোন কাটতে বললাম, বললাম যে আপনি আপনার আম্মাকে নিয়ে আসেন, বাসায় নিয়ে আসেন, তখন যা হওয়ার হবে। এখন কি উনি এখান থেকে এসে চলে যাবে? পরে বলছে যে না, আমি ওনাকে বাসায় নিয়ে এসে আমার সংসারে অশান্তি বাড়াতে চাই না। তুমি চিনো না আমার আম্মাকে, আমার আম্মা পর্যাপ্ত পরিমাণ চিল্লাচিল্লি করবে, আমি চিল্লাচিল্লি করুক, আমি উত্তর না দিলে তার কিছু বলবে না। তো উনি বাসায় ঢুকার আগে থেকে, গেট থেকে চিল্লাচিল্লি, রাস্তা থেকে উনি বড় বড় করে কথা বলতে বলতে আসতেছে, অনেক খারাপ খারাপ গালি দিতেছে। বাসায় ঢুকে উনি আমাকে ইচ্ছা মতো বকাঝকা করতেছে। আমি আবার উপরে ফ্ল্যাটে যায় বসে আছি। তো উনি উপরে গেছে, উপরে যায় চিল্লাচিল্লি করতে করতে এখন বলতেছে মা ছেলে আর কি, এমন বিশ্রী ভাষায় কথা বলতেছে, মা আমাকে বলতেছে, ছেলে মাকে বলতেছে, এরকম নোংরা কথা বলতেছে। বলতেছে তোর বউ খারাপ, খারাপ মেয়ে না হইলে তোর মতো ছেলেকে বিয়ে করতে পারে? আপনি নিশ্চয়ই খারাপ, তাই একটা মেয়ে সম্পর্কে খারাপ বলতেছেন, ও তো আমার বউ।
মানে পাল্টাপাল্টি ভাষা যেটা বলে,
যেটা আর কি এরকম নোংরা ভাষায় কথা বলতেছে। বলতে বলতে তখন সাদে গেছে, আমি আবার সাদে উঠে গেছি, উনি আমাকে সাদে গেছে মারতে। পরে উনি রাহিব আমাকে জড়ায় ধরে আছে, কয় খবরদার আপনি আমার বোরগার একটা টাচও করবেন না। এরকম চলতে চলতে উনি ইন্ডিয়ায় গেল। ইন্ডিয়া থেকে আসার পর
রাহিব
আমাকে বাড়িতে রেখে ইন্ডিয়ায় চলে গেছে।
বাড়ি মানে আপনার বাড়িতে?
আমাদের দেশের বাড়িতে। এরকম ঝগড়াঝাটি আর ভালো লাগে না। উনি আমাকে যখন তখন মারধর করে, যখন তখন গালিগালাজ করে আর কি। আমি ওনার চোখের সামনে পড়লেই গালিগালাজ করে, একটা থাপ্পড় মারবে না, লাথি মারবে না, হাতে কিছু থাকলে বাড়ি দিবে, এরকম একটা টর্চারিং করতেছে।
মানে উনি আপনাকে সবসময় কাজের মেয়ে হিসেবেই দেখতো। কাজের মেয়ের সাথে যেভাবে নোংরা বিহেভ করে মানুষজন, ঠিক সেভাবেই আপনার সাথে করতো,
তার চেয়েও বেশি করতো,
তার চেয়েও বেশি করতো।
একটা কাজের মেয়েকে তো যখন তখন মারা যায় না, যখন তখন বকা যায় না, উনি আমাকে তার চেয়েও বেশি করতো।
কি বলে গালি দিত বলবেন?
বান্দির বাচ্চা, তুই আমার ছেলের যোগ্য হয়েছিস, আমার ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখেছিস, তোর কত বড় সাহস, তুই আমার ছেলের বউ হয়েছিস, আমি তোকে জীবনেও বউ হিসাবে মেনে নিব না, আর তোকে আমার ছেলের ঘর থেকে কিভাবে তাড়াইতে হয় আমি সেটা আমি ভালো করেই জানি, তোকে তো একদিনের জন্য আমার ছেলের মর্যাদা আমি দিব না। এই সমস্ত খারাপ খারাপ আরো অনেক কথাই বলতো। পরে যখন বাইরে থেকে এসে দেখতো এরকম অত্যাচার, আমাকে মারতেছে, এটা করতেছে, সেটা করতেছে, গালি দিচ্ছে, জিনিসপত্র ভাঙচুর করছে, একদিন এসে দেখে আমার হাতে মাঠ ছুড়ে দিছে, আমার হাতে মাঠটা এসে পরে এখানে পুড়ে যায়। পরে ওই অবস্থা দেখে আমাকে বাড়িতে রেখে আসে, বাড়িতে রেখে আসে, এসে ইন্ডিয়ায় চলে যায়। এই ফাঁকে ওর আম্মা যা করার ওকে কিভাবে কিভাবে পটাইছে, কি করছে না করছে, কবিরাজি টবিরাজি করে। ও ইন্ডিয়া থেকে যেদিন বাংলাদেশে আসে তখনই আমাকে ফোন দিছে, সাজিনা আমি কিন্তু বাংলাদেশে আসছি, আমি কালকে সকালে চলে আসতেছি। চার দিন হয়ে যায় সে আর বাড়িতে যায় না, আমি খুব টেনশনে আছি কি ব্যাপার রাহিব আসার কথা আসে না কেন। পরে চার দিন পরে গেছে, আমার জন্য অনেক কিছু নিয়ে গেছে, আমার ছেলে মেয়ের জন্য খেলনা, তারপর অনেক জিনিস, ইন্ডিয়া থেকে একটা চাদর কিনে আনছে, তারপরে আমার জন্য একটা ঘড়ি কিনে আনছে, এরকম অনেক কিছু কিনে নিয়ে গেছে। পরে হঠাৎ করে ওর মুড চেঞ্জ, ওর মুড চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হইতে হইতে দেখি যে খুব খারাপ অবস্থা, ও আর আমাকে সহ্যই করতে পারে না। আমি ভালো কথা বললেও খারাপ লাগে, খারাপ কথা বললেও খারাপ লাগে।
দাঁড়ান দাঁড়ান, মানে হঠাৎ করে এরকম কেন হয়ে গেল?
কেন হয়ে গেল আমি নিজেও জানি না। বাড়িতে গেছে, আমি ফোন দিছি যে কি ব্যাপার, বলে যে না তুমি এখন ফোন দিছ কেন, তোমার কথা তো আমার ভালো লাগে না, তুমি কেন ফোন দিছ। এরকম করতে করতে সে আর বাড়ি থেকে দুই মাস আসে না, আমি আমাদের বাড়িতে। এখন আমাদের তো আমার ইনকামের উপরে আমার ফ্যামিলি চলে, ও যেহেতু আমার ফ্যামিলির টাকা চালাই তো সেহেতু আমার তো আর ওই চিন্তা নেই। পরে আমি ঢাকায় আসি, ওর বাসায় উঠি। ওর বাসায় উঠার পরে ও আমাকে থাকতে বলে, থাকার পরে ওর মা আসে, আবার আশেপাশের মহিলারা ওর আম্মাকে ফোন দিয়ে বলে দিছে যে ওই মেয়ে তো আসছে। ওর আম্মা পরের দিন চলে আসে, আসার পরে আমাকে অনেক বকাঝকা করে, অনেক মারধর করে, তুই কেন আসছিস, আমার ছেলে আমার কাছে চলে গেছে, তুই আবার আমার সংসারে আগুন লাগাইতে আসছিস। বলছে আপনার সংসার আমি আগুন লাগাইতে আসছি, কিন্তু আমার সংসারে তো আপনি আগুন লাগাইতে আসছেন, কারণ এখন তো আমি আপনার ছেলের বউ। সে কোনো প্রতিবাদ করে না। তখন আমার এমন অবস্থা, আমি কি বলবো, আমি কোথায় পা রাখলাম। যেই রাহিব আমার, আমি এক গ্লাস পানি না খেলে ও পানি খেত না, সেই মানুষটা এরকম এত চেঞ্জ হয়ে গেল। পরে আমাকে সকালবেলা উঠে বাসে উঠাই দিতে আসে, আমি বলছি এই মুখ নিয়ে আমি কিভাবে বাড়িতে যাব, আমি তোর বাড়িতে যাব না, আমার আর কিছু ভালো লাগে না, আমি কি নিয়ে বাড়িতে যাব, কাকে মুখ দেখাবো। পরে আমি এখানে কাজ নেই, কাজ নেওয়ার পরে আমার আর কিছু ভালো লাগে না,
কাজে
আবার বাসার কাজ নেই,
আবার বাসার সেই কাজের বুয়া,
কাজের বুয়া, আমার সেখানেও কাজ করতে ভালো লাগে না, আমি পাগল হয়ে যাই এক পর্যায়ে। এখন আমি চিন্তা করি আমার বাড়িতে যদি খাবার না দিই, আমি যদি পাগলই হয়ে যাই তাহলে আমার বাড়ির দেখবে কে, আমার ছেলে মেয়ে দেখবে কে, কিন্তু আমি তো এটা করব না। পরে আমি এক বান্দা বাসায় কাজ নেই, সেখানে আমি পাগলের মতো চলাফেরা করি, কারণ আমার কিছু ভালো লাগে না, কাজকর্ম কিছুই ভালো লাগে না।
রাহিব তখন কোনো যোগাযোগ করতে না,
রাহিব আর যোগাযোগ করে না। পরে ওইখান থেকে ওর বাসাটা ছেড়ে দেয়, পরে বাসা ছেড়ে দেওয়ার পরে আমার সাথে আবার যোগাযোগ হয়। আবার যোগাযোগ হওয়ার পরে ওর মা নাকি ওকে ডিভোর্স করতে বলছে, তো বলছে আমি ডিভোর্স জীবন ও সাজিনাকে করতে পারবো না, আপনার লাগলে আপনি যা করে দিয়ে আসেন। ওর মা সিগনেচার দিয়ে ডিভোর্স লেটার পাঠাইছে, আমি সেটা গ্রহণ করি নাই।
আচ্ছা, আপনার কাছে সেটি ডিভোর্স লেটারটা
আমি রিসিভ করি নাই।
আচ্ছা, তারপর
পরে সেই ডিভোর্স লেটার আবার কাছে অফিসে ফেরত আসছে।
ওকে,
ঠিক আছে, আমি তার ডিভোর্স গ্রহণ করি নাই, কিভাবে ডিভোর্স হয়
সেটাই।
পরে আমি এইভাবে থাকতে থাকলাম, তখন রাহিবের সাথে আবার আমার যোগাযোগ হয়। রাহিব আবার আগের মতো আমার সংসার দেখাশোনা করে, কিন্তু আমি কাজ ছাড়ি না, আমি কাজ করতেছি, কারণ আপনার কথা বলা দরকার, যা করা দরকার আপনি আমার সাথে এমনি কথা কথা বলেন। এরকম চলতে থাকে, চলতে চলতে শেষ দিন আমি যেই রাস্তা দিয়ে কাজে যাই সেই রাস্তার মাঝে হইল রাহিবের বাসাটা। ওর আম্মা আর রাহিব বের হচ্ছে, বাড়িতে চলে যাবে, তা আমি হঠাৎ করে দেখছি যে দূরে থেকে ওর আম্মা, ওর আম্মার নজর আর আমার নজর এক জায়গায় হয়ে গেছে, কিন্তু দূরত্ব প্রায় 20 হাত। আমি ওর আম্মাকে দেখে আবার ফিরত গেছি, ঘুরে গেছি, ওর সামনে দিয়ে যাইনি। সেটা দেখতে পেয়ে রাহিবকে আবার কথা বলতে শুরু করে দেয়। পরে রাহিব এক পর্যায়ে পাগল হয়ে যায়।
মানে পাগল হয়ে গেল মানে কি করতো সে?
এখন ওরা আমাকে ছাড়া আর কারোর ভালো লাগে না
হঠাৎ করে আবার।
হ্যাঁ, এখন ওর আম্মার রাস্তার ভিতরে বকাবকি শুরু করে দিছে, অনেক কথাবার্তা বলে। পরে রাহিব আমার লাস্টের দিন বলতেছে, সাজিনা আমি যে জীবনে কত বড় পাপ করছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যে সবচেয়ে বড় পাপ করছি আমি তোমাকে ধরে রাখতে পারলাম না, এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থতা। এই কথা বলে কান্দে দিল, আমি তোর কাছ থেকে চলে আসলাম। আসার পর সেখান থেকে সে পাগল, প্রায় 1.5 বছর পাগল থাকে।
কি করতো এই সময়টাতে পাগল, মানে আপনি জানলেন কিভাবে?
আমি দেখতেছি যে ও যেকোনো একটা ছোট ছোট বাচ্চা দেখলো বলতো, যুক্তি সাবিন, সাজিনা কোথায়, তোমার আম্মু কোথায়। আবার আমার বয়সী কোনো মেয়ে দেখলে বলতো, সাজিনা আসো আমরা বেড়ায় আসি, চলো আমরা চা খাই।
কেন যেতেন না,
কিভাবে যাবো, আমি রাস্তায় দেখতেছি, কিন্তু আমাকে তো চিনে না,
চিনতে পারতো না, একদম
চিনতো না।
ওই সময়টা তো কার কাছে থাকতো?
যে বাসাটা ওর আম্মা ভাড়া নিয়ে দিয়ে গেছে ওই বাসায় কেয়ারটেকার রেখে দিয়ে গেছে, ওইভাবে থাকতো প্রায় দেড় বছর পাগল থাকে।
হঠাৎ করে পাগল হয়ে গেল এবং তার আম্মাও ছিল না ওই সময়টা?
না,
আপনি চাইলে তো তার সাথে যোগাযোগ করতে পারতেন।
করতে পারতাম, কিন্তু ও তোমাকে চিনে না,
চিনতই না
আমাকে, কেয়ারই করতে পারতো না। ওর আম্মাকেও, হ্যাঁ ওর আম্মাকেও চিনতো না, আপনি কে, আপনি কাকে চান, এরকম বলতো। একটা রাস্তায় কুকুর দাঁড়ায় আছে, কুকুরের সাথে কথা বলতেছে, এই তুমি সাজিনাকে চিনো, তুমি জানো সাজিনা আমার কত ভালো।
লোকজন খেপাইতো না আশেপাশে?
হ্যাঁ খেপাইতো, রাস্তাঘাটে মারতো, ছোট ছোট বাচ্চাদের বলতো, ওর রাজা কমপ্লেন করতো রাস্তায়, ওর রাব্বা আম্মা আত্মীয় স্বজনরা ধরে মারতো, থাপড়াইতো মারতো, অনেকবার মারতেছে। ওখানে যারা আমাদের চিনতো তারা আইসা আমার আবার বলতো, তখন আমার খুব কষ্ট লাগতো যে আসলে আমার জীবন, আমার জন্য একটা ছেলের জীবন এরকম শেষ হয়ে গেল। আমার সবচেয়ে কষ্ট লাগতো যে আমি তো, আমরা তো কোনো অন্যায় করি নাই, কিন্তু কেন ওর আম্মা এই সংসারে এরকম অশান্তি লাগাই দিল। আর এখন আমার তো যেমন তেমন, কিন্তু ওর আম্মার কষ্টটাই তো বেশি হওয়ার কথা। একটা ছেলে রাস্তার কুকুরের সাথে কথা বলতেছে, এই কষ্টটা দেখার মতো আমার কি বলবো আমি।
সামনের দিকে যাই, কারণ গল্পটা এখনো বুঝতে পারছি না শেষটা আসলে কোথায় গিয়ে হবে। ওকে, তারপরে দেড় বছর পাগল থাকার পরে ভালো হলো?
তারপরে ওর আম্মা ওই পাগল অবস্থায় নিয়ে যায়, আগে আস্তে আস্তে চিকিৎসা করে, করার পরে ওকে বিয়ে দেয়,
ওই অবস্থায়
ওই অবস্থায় তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়।
ডিভোর্স তখন আপনার সাথে হয়
না? বিয়ে দিয়ে দেয়, তখন আমি আর ওদের ওইখানে যেতে পারি না, ওদের দেশ তো খুলনায় ছিল। পরে এক মাস পরে খবর যখন পাই, তখন আমার কান্না ছাড়া তো আর কিছু করার নেই, এই অবস্থায় চলতে থাকে আর আমার জীবন এভাবেই আগাইতে থাকে। আমি মানুষের বাসার একজন কাজের বউ, এভাবেই চলতে থাকে আমার জীবন, এভাবেই থেমে গেছে আমার ভবিষ্যৎ।
আপনি দাঁড়ান, গল্পটা হঠাৎ করেই শেষ হয়ে গেল, আপনি একটু বলেন তো যে আপনি এর পরে ওর বিয়ে হওয়ার পরে সামনে গিয়ে দাঁড়াননি কখনো?
না।
ওকে ঢাকাতেই আছে এখনো?
না।
কোথায় থাকে?
খুলনায় থাকে।
ওকে ওর ফ্যামিলি ঢাকায় আসতে দেয়নি? ও যে মেয়েটাকে বিয়ে করেছে তার সম্পর্কে কিছু জানেন?
ও মেয়েটাকে বিয়ে করেছে, মাঝখানে আমি যখন ওর নতুন নাম্বারটা পাই, ওর নতুন নাম্বারটা কালেক্ট করি ওদের খুলনার এক ছেলের কাছ থেকে, ওর আব্বার মাধ্যমে ওর নতুন নাম্বারটা কালেক্ট করি, আগের যে সিমটা ছিল সেটা বন্ধ করে দিছে ওর আম্মা। ওর একটা ছেলে হয়েছে তাসিন নাম, ওর ছেলেটার বয়স প্রায় এক বছর। এর মাঝখানে ওর সাথে আমার অনেকবার কথা হয়েছে, আমি অপরিচিত ভাবে কথা বলছি, কথা বলার পরে অপরিচিত কণ্ঠ দিয়ে অপরিচিত নাম বলে আমার সাথে প্রায় অনেকক্ষণ অনেকদিনই কথা বলছি। শেষ কথা বলে আমার সাথে নভেম্বর মাসের 11 তারিখে শেষ কথা বলে, এ পর্যন্ত। তারপরে ও আমার কণ্ঠটা বুঝতে পারে, আমি আর যোগাযোগ করিনি।
কণ্ঠ বোঝার পর আপনাকে কি বলেছিল?
ও আমাকে কিছুই বলে নাই, বলছে যে তুমি আমার পরিচিত লাগে। তো আমি বলছি না আমি আপনার পরিচিত না, আপনি ঢাকায় আসেন দেখতে পাবেন, এইটুক বলে আমি আর তার সাথে যোগাযোগ করি নাই। বাই চান্স যদি ওর বউ বা ওর আম্মার কাছে দেয় তাহলে তো একটা অশান্তি লেগে যাবে,
ওর সংসার নষ্ট হয়ে যাবে,
সংসার নষ্ট হয়ে যাবে, অশান্তি লাগবে। ও অবশ্য ওর যে ওয়াইফ আছে ওকে দিয়েও হ্যাপি না, এই সমস্ত কথা আমার সাথে শেয়ার করছে।
ওকে, আপনার এখন সময়টা কিভাবে কাটে, আপনি কি করেন?
এখন আমি একটা গুলশান হাউসে চাকরি করি, সেখানে 7,000 টাকা স্যালারি পাই, আমার ছেলে মেয়ের খরচ দিয়ে, আমার কাছে এক টাকাও থাকে না।
আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে?
হ্যাঁ, আমার ছেলে মাদ্রাসায় পড়ে আর মেয়ে এবার ক্লাস 4-এ।
ক্লাস 4-এ পড়ে, আর ছেলে মাদ্রাসায় কি পড়ছে?
মাদ্রাসা আরবি পড়তেছে, আরবি বাংলা।
কোরআনের হাফেজ করার চিন্তা ভাবনা?
হ্যাঁ।
আপনার, আপনি কি এখনো ওকে লাভ করেন?
হ্যাঁ এখনো ওকে লাভ করি।
আপনার, আপনি তো যে বয়সে আপনি এখন যে এরকম, আপনি তো বিয়ে করতে পারেন ইচ্ছে করলে?
আসলে আমি এরকম ভুল আর কখনোই করব না, ও তো আমার ছেলে মেয়েকে ভালোবাসত, অন্য কোন ছেলে তো আর আমার ছেলে মেয়েকে ভালোবাসবে না।
আপনার কি মনে হয় না যে আমি অনেক বড় একটা ভুল করছেন জীবনে?
হ্যাঁ আমার মনে হয় একটা ভুল করছি, আমি মনে করি যে আমি একটা ভুল করছি, ঠিক আছে একটা ভুল, আবার আমি জীবনে অনেক কিছুই পাইছি, কারণ জীবনে যেই সুখগুলি আমি ওর কাছ থেকে পেয়েছি এই সুখগুলি আর পৃথিবীতে অন্য কোনো মানুষ তার বউকে দিতে পারে কিনা আমি তা জানি না। জীবনে আমার জীবনে অনেক সুখও পাইছি আর সবচেয়ে বেশি কষ্টটাও পাইছি, এখন আমি মনে করি না যে আমি অন্য কোন সুখ আর আমার দরকার।
আপনি হ্যালোইট 920 তে কেন আসলেন?
আমার জমে থাকা যে কথাগুলি, কষ্টগুলি আমার সবাইকে বলতে ইচ্ছা করতেছিল, কিন্তু এই কথাগুলি, এই কষ্টগুলি আমি তো সবার সাথে শেয়ার করতে পারি না, এবং কি আমার আম্মার সাথেও আমি এই কষ্টগুলি শেয়ার করতে পারি না, আমার তেমন কোন বান্ধবীর সাথে আমি এই কথাগুলি শেয়ার করতে পারি না। তাই আমার মনে হলো 8920 যখন কথাগুলি শুনি আমার ভালো লাগে, আমারও ইচ্ছা হইল যে আমি এই কথাগুলি আমি সেখানে যাই বলতে পারবো, আমার কষ্টটা হালকা হবে। তো আমি মাঝখানে যখন ফার্স্ট শুনি, ফার্স্ট শোনার পরে পছন্দ হয় তখন আপনাদের নাম্বারটা আমি কালেক্ট করি, কিন্তু প্রথমে যে 02 দিতে হবে এটা আমি জানতাম না।
মুঠোফোন থেকে করলে?
হ্যাঁ, পরে পরের সপ্তাহে যখন শুনি তখন আমি এই নাম্বারটা কালেক্ট করি।
যাই হোক, তারপর আপনি যোগাযোগ করেন এবং আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি। আমাকে একটু বলেন তো যে আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি, আপনি এখন কি করতে চান?
আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আসলে তো আমি যে কাজ করি এই কাজ করে আমার পক্ষে কিছুই করা সম্ভব না। ঠিক আছে, আমার একটা স্বপ্ন ছিল যে আমি তো জীবনে অনেক ভুল করে আসছি, আর ইচ্ছাকৃত ভাবে তো আমি ভুলগুলি করি না, আসলে আমার ভাগ্যে ছিল। এখন আমার ভবিষ্যৎ, আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে গেছে। এখন যে স্বপ্নটা আছে, আমি ভবিষ্যতে, আমি তো সারা জীবন মানুষের বাড়ি কাজের মেয়ে হিসাবে থাকতে চাই না, কারণ আমার তো দুইটা ছেলে মেয়ে আছে, সবাই তো আর এই পরিচয়ে বড় হইতে চায় না। আমার ইচ্ছা আছে একটা ব্যবসা করার, কারণ আমি যেহেতু দর্জি কাজ জানি, পার্লারের কাজ জানি, সেহেতু আমার ছোটখাটো হলেও আমার একটা ইচ্ছা আছে।
আপনার জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। আপনি গল্পের একটা পর্যায়ে বলেছেন যে রাহিব বর্তমানে স্ত্রীকে নিয়ে সুখী না। আজকে যে গল্পটা হলো, এই গল্পটা যদি তার স্ত্রী শোনে, যেহেতু রেডিওতে এটা প্রচার হচ্ছে, লাখো লাখো মানুষ এটা শুনছে, তার সংসারে তো অশান্তি হবে। আপনার যদি রাহিবের স্ত্রীকে কিছু বলার থাকে আপনি বলবেন?
আসলে রাহিবের স্ত্রীর সাথে আমার যখন ওর বিয়ে হয় তখন ওর সাথে আমার দুই দিন কথা হয়। ঠিক আছে, তো আমাকে বলে আমি তো রাহিবের ওয়াইফ, তা আমি তখন ওনাকে বলেছিলাম আপনি যদি রাহিবের ওয়াইফ হয়ে থাকেন আমিও তো আপনার বড়, আমিও কিন্তু রাহিবের ওয়াইফ, তো আপনার কি বলার আছে? তো উনি আমাকে বলছে যে আপনাকে তো কেউ মানেই নাই।
ও তার মানে স্টোরিটা সে জানে,
সে জানে আপনাকে তো কেউ মানেই নাই, আপনি কি করে রাহিবের ওয়াইফ থাকেন? তখন আর আমার কিছু বলার ছিল না, আমি আর কোনো কথা বলি নাই তাকে।
রাহিব যদি কোনো কারণে, এই যে আপনি যে গল্পগুলো বললেন এখানে, কোনো কারণে যদি ক্লেম করে যে আমি এগুলো কখনো বলিনি, কোনো কিছু বলিনি, আপনার কাছে আপনি কি বলবেন তখন?
ওইসব কোনোদিনও বলবে না।
আপনি সে ব্যাপারে কনফিডেন্ট? আপনি তো কনফিডেন্ট ছিলেন আপনাকে ছেড়ে কখনো যাবে না, কত চলে
না। আসলে চলে যাওয়াটা ভাগ্যটা ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমার প্রতি ওর যে ভালোবাসাটা ছিল, আমি তো এখানে মিথ্যা কিছু বলিনি, এখানে যা সত্যি রিয়েল, আমি তোর বদনামও করি নাই বা ওকে আমি নিন্দাও করি নাই, ও আমার জীবনে যা করছে সব আমার ভালো করছে, একটা দিক দিয়ে খারাপ, আসলে এটা আমি মেনে নিয়েছি যে এটা আমার ভাগ্যে হয়তো থাকতে নাও পারে।
আপনি কি এখন চাইলে তো আইনের দ্বারস্থ হতে পারেন, ক্লেম করতে পারেন আপনাকে?
না, আমি আসলে আইনের আশ্রয় কি নিব, আমি আইনের আশ্রয় নিয়ে যাকে মন দিয়ে বেঁধে রাখতে পারিনি তাকে আইন দিয়ে বেঁধে রাখতে পারবো।
গল্পটা এখানেই শেষ হবে। অদ্ভুত সুন্দর একটা লাইন, যাকে মন দিয়ে বেঁধে রাখতে পারিনি তাকে আইন দিয়ে কিভাবে বেঁধে রাখব। এটাই হচ্ছে গল্প, এই একটা লাইনই হচ্ছে আজকে সারা হ্যালোইট 920 সময় এবং গল্প। আমরা গল্পটা শেষ করে কোন অ্যাডভাইস করতে চাই না, কারণ হ্যালোইট 920 সবচাইতে বড় যে গাইডলাইনটা মেনে চলে সেটা হচ্ছে, এটা যদি একটা কবিতা হয়, কবিতা যখন একজন কবি লেখেন, কবিতা তিনি নিজের মতো করে লেখেন, আর সেই কবিতাটা যখন পড়েন হাজারো মানুষ, হাজারো পাঠক, তারা নিজের মতো করে একটা ব্যাখ্যা, নিজের মতো করে একটা সৌন্দর্য, নিজের মতো করে একটা নান্দনিকতা মনের মধ্যে দাঁড় করান। আজকে সাজিনা হাসান, যে একজন সাধারণ কাজের বুয়া, এবং সে তার জায়গা থেকে যে স্ট্রাগল করেছে লাইফে, সেখানে খুব সুন্দর একটা সময় ছিল, সেই সময়টাকে কিভাবে তার জীবনে ঘটেছে, কি তার জীবনের গল্প, খুব সুন্দর করে উপস্থাপন করে গেছেন। এটা যদি একটা কবিতা হয়, সেই কবিতাটাকে আপনি কিভাবে পড়বেন, কিভাবে আপনার জীবনে কাজে লাগাবেন, কিভাবে নিবেন না নিবেন, সেখানে কথা বন্ধু কিপ্রিয়া কোনো অ্যাডভাইস করবে না, সেটা একেবারে আপনার মতো। কারণ আমরা বিশ্বাস করি হ্যালোইট 920 যারা শোনেন তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বিজ্ঞ, তারা বোঝেন কোনটা ভালো কোনটা মন্দ। আমাদের সার্থকতা হচ্ছে সেখানেই হ্যালোইট 920 শোনার পরে যদি আপনি এখান থেকে একটা সময়ের জন্য কিছু পেয়ে থাকেন আপনার জীবনের কাজে লাগানোর জন্য, তাহলেই মূলত হ্যালোইট 920 সার্থকতা। সাজিনা হাসানের জন্য অনেক 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 বেশি শুভকামনা থাকবে, সামনের পথটা অনেক সুন্দর হোক। আর একইভাবে আপনাকেও আমরা আমন্ত্রণ জানাতে চাই, আসুন, আপনার জীবনে হয়তো এমন গল্প থাকতে পারে যে গল্পটা শুনে আমরা অনেক বেশি উপকৃত হব, আমরা অনেক বেশি অবাক হব, আমরা অনেক বেশি কিছু শিখব আপনার কাছ থেকে। কারণ জীবনে যেটা ঘটে যায় তার চাইতে বড় শিক্ষণীয় আসলে কিছুই হতে পারে না। সেটা কোনো উপন্যাসও হতে পারে না, কোনো নাটকেও হতে পারে না, কোনো কিছুতেই হতে পারে না, কারণ আপনার জীবনে ঘটেছে, আপনি চাক্ষুষ সাক্ষী সেটা, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যালো 8920 এখানে শেষ হচ্ছে না, সাজিনার গল্পটা শেষ হচ্ছে। সাজিনাকে নিয়ে ফেসবুকে কে কি মন্তব্য করেছেন একটু পরে আমরা সেগুলো নিয়ে ফিরে আসব। যাবার সময় একটু আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920 HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হাজার হাজার কমেন্টস পেয়েছি আমরা সাজিনাকে নিয়ে, সেগুলো নিয়ে আমরা একটু পরেই ফিরে আসছি। আপনিও চাইলে কমেন্টস করতে পারেন, কারণ এগুলো প্রত্যেকটি জিনিস প্রিন্ট করে সাজিনা হাসানকে দিয়ে দেওয়া হবে, সে যখনই সময় পাবে, অবসর পাবে। এই লাখো মানুষ তার জীবনের গল্প শুনে কে কি বলেছে সেটা সে অবশ্যই পড়বে। আপনাদের কমেন্টসগুলো অনেক বেশি মূল্যবান এবং যে কারণেই এখানে মানুষগুলো আসেন, সেই জন্যই বারবার বলি প্লিজ তাদের প্রতি শ্রদ্ধাটুকু বজায় রাখুন, কারণ আপনি যা লিখবেন পার্মানেন্টলি তার কাছে সেটা থেকে যাবে। আরেকটি বিষয় বলতে চাই, আমাদের আরেকটি ফোন নাম্বার রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করে আপনি আপনার জীবনের গল্প সেখানে বলতে পারেন। আমরা একটু পরেই ফিরে আসছি কমেন্টসগুলো নিয়ে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। Thank you. সংবাদের বিরতির পর এবং একেবারে বলা যেতে পারে যে আজকে আমাদের যে অতিথি ছিল তার গল্পের পর আমরা ফিরে এসেছি, মানে সাজিনা হাসানের গল্পের পর আমরা ফিরে এসেছি একেবারে হ্যালো ইট 920 শেষের দিকে। 1:44 হচ্ছে সময়। আমরা সাধারণত হ্যালো ইট 920 যেটা করে থাকি, গত সপ্তাহে যিনি অতিথি ছিলেন তার সম্পর্কে আমাদের শ্রোতারা যে প্রতিক্রিয়া জানান সেই প্রতিক্রিয়া আমরা গল্পের শেষে বাজাই এবং তাৎক্ষণিকভাবে ফেসবুকে আজকের অতিথি নিয়ে যে ধরনের প্রতিক্রিয়াগুলো আসে সেগুলোর সারাংশ একেবারে খুব ছোট করে আমরা অনুষ্ঠানের শেষে তুলে ধরবার চেষ্টা করি। আমরা এখন পর্যন্ত প্রায় 7,000 কাছাকাছি আমাদের সাজিনা হাসানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য পেয়েছি। গল্পের প্রথম দিকে লোকজন অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, গল্পের এক পর্যায়ে এসে তারা সাজিনা হাসানের উপর প্রচন্ড রাগ করছিলেন, গল্পের এক পর্যায়ে এসে তারা সাজিনা হাসানের গল্প শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং গল্পের শেষ পর্যায়ে তারা মন খারাপ করে আছেন। এই যে বৈচিত্র্য, জীবনের যে বৈচিত্র্যগুলো সেগুলো তাদের বিভিন্ন স্ট্যাটাসে বিভিন্ন কমেন্টসে ফুটে উঠেছে। যেমন মাসুম আজিজ ভৈরব আমাদেরকে লিখেছে, সাজিনা আপনার জন্য রইল আমার শুভকামনা। রাকিবুল্লাহ সুমন লিখেছে, মে আল্লাহ হেল্প ইউ, এবং অনেকেই শুভকামনা জানিয়েছেন তাকে। রায়হান খান লিখেছে, সার্জিনার জীবনে ঘটা কাহিনী আমাদের সমাজে ঘটে থাকে সচরাচর, তাই আসুন আমরা সহানুভূতিশীল হই এবং সাজিনার মতো সকল নারীদের প্রতি, কারণ এরাই আমাদের বোন আমাদের মা, সাথে সাথে সোচ্চার হই ওই নরপশুদের প্রতি যারা অত্যাচার করছে আমাদের নারী সমাজকে। অনেক ধন্যবাদ। মুরাদ হাসান লিখেছে, গল্পটা খুবই কষ্টের, এরকম অসংখ্য অসংখ্য মন্তব্য পেয়েছি। ফজল মামুন লিখেছে, যারা জীবনে কষ্ট কি জিনিস দেখেননি তারা আজকে শুনুন এবং ফিল করুন, সাজিনা আপু আই এম ক্রাইং। সনি আহমেদ লিখেছে, সবই নিয়তির বিধান, নয়তো কেন আপুর মতো ভালো মানুষকে এমন করুন পরিবেশ মোকাবেলা করতে হয়। আকাশ খান আমাদেরকে লিখেছে, আপু প্লিজ কষ্ট নিও না, আমরা হাজারো শত ভাই বোন আছি তোমার সঙ্গে। এম ডি ঝলক লিখেছে, দুঃখ পরেই সুখ আসে, তাই আমি মনে করি সাজিনাপুর উচিত অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া, আর আমি বিশ্বাস করি ওনার জীবনেও একদিন সুখ আসবে। তাপর বিশ্বাস লিখেছে, রাহিব ভাইকে আমার সালাম দিতে ইচ্ছা করছে, হ্যাটস অফ টু রাহিব, ইউ আর রিয়েলি লাকি সাজিনাপু। এটা গল্পের এক পর্যায়ে ছিল কিন্তু শেষ পর্যন্ত রাহিবের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা শেষ পর্যন্ত থাকেনি। আব্দুল্লাহ বাকি লিখেছে, মানুষের জীবন যে এত দুঃখময় হয় আমি বা আমরা চিন্তাও করতে পারি না, কিছু দুঃখে মানুষ ক্ষণিকের জন্য ভালোবাসা পেলেও সেই ভালোবাসার মধ্যে দুঃখ হতাশা থেকে যায় শেষ পর্যন্ত, এসব হাজারো দুঃখী মানুষের মধ্যে সাজিনা আপু একজন। মাহবুব খন্দকার লিখেছে, কিবরিয়া ভাই আমি এই গল্পটাকে মানতে পারছি না, কেন এমন হয়, কেন এমন হলো, এটাই কি জীবন, তাহলে এই জীবন আমরা চাই না। মোহাম্মদ বোরহান লিখেছে, আসলে মুদ্রার দুইটা পিঠ থাকে, কারোর জন্য সেটা ভালো কারোর জন্য সেটা মন্দ, এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস। রেদওয়ান হোসেন লিখেছে, আমার ফার্স্ট টাইম কান্না পাচ্ছিল, নেক্সট আনন্দে ছিলাম এবং লাস্ট খারাপ লাগছে। যেটা বলছিলাম যে আজকে গল্প শুনে অনেকেই এই ধরনের ঢেউয়ের মধ্যে দিয়ে গেছেন, কখনো আনন্দ কখনো বেদনা কখনো দুঃখ কষ্ট। ভালোবাসার অধরা লিখেছে যে, সাজিনা আপু তুমি খুব সাহসী একজন নারী, তুমি পারবে আগাতে, আল্লাপাক তোমাকে রহমত দিক, আমি এই দোয়া করি তুমি ভালো থেকো সব সময়। জসিমউদ্দিন লিখেছে, ইটস ন্যাচারাল রিয়েল অ্যান্ড পিওর লাভ। আমি আবারও বলছি যে 7,000 মতো কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন যে এতগুলো কমেন্টস পড়তে গেলে আসলে পুরো রাত পার হয়ে যাবে, সম্ভব নয়। গত সপ্তাহে যিনি এসেছিলেন আমাদের এখানে ছায়া, ছায়া তার জীবনের গল্প বলার পর আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, অসংখ্য অসংখ্য ফোন পেয়েছি, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা চলুন ছায়া সম্পর্কে কে কি বলেছে ফোনে তার চম্বুক, একেবারে অল্প কিছু হাতে গুনে 4-5 কল আমরা শুনব, শোনার পরপরে আজকের এই অনুষ্ঠানে আমরা শেষবারের মতো ফিরে আসব।
কত বুধবার যে মেয়েটি গল্পটা বলল ছায়া নামে, এর জন্য দায়ী কে, ছেলে না মেয়ে, সেটাই আমার জানার বিষয়। দেশবাসীকে আমি স্বাগত জানাই যে এই ধরনের গল্প, এই ধরনের কার্যকলাপ যাতে আর কেউ না করে, কেউ কিছু করার আগে চিন্তা ভাবনা কইরা করা উচিত। একটা মানুষ যদি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকে তাহলে হয়তো আমাদের আর কোনোদিন এই ধরনের গল্প শুনতে হবে না। আমার কথা এখানে শেষ হল।
আমি ময়মনসিং থেকে বলছি, মোহাম্মদ আবু সাইদ। আমি ছায়ার সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম। আমি চাচ্ছি যে আমাদের দেশে যে একজন মেধা ডাক্তার, সেজন্য সে আবার আগের মতো গড়ে ওঠে, তার জন্য যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় অনুগ্রহ করে আমাকে যদি একটু ইনফরমেশন দেন আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ।
আমার নাম ফাইজুল। কালকে বুধবারে যে একটা অনুষ্ঠান করছিলেন না ছায়া আপুকে নিয়ে, এটা শুনে আমার অনেক কষ্ট পেয়েছে, এত কষ্ট নিয়ে উনি কেমনে মানুষ করতো। আমি একটা কথা বলতে চাই, উনি ফার্স্ট টাইমে কাজ শিখেছে না, উনি ফার্স্ট টাইমে ছেলেটা একটু চান্স দেওয়া দরকার, উনি অন্য একটা ছেলে দেওয়া করছে, ছেলেটা উনি কিন্তু যদি আপনি কান নিয়ে আমাকে একটু উনি ফোন মাইতে পারেন, আমি উনি সাথে একটু কথা বলে আমার সাথে দুঃখটা একটু শেয়ার করতাম। আমি দোয়া করি উনি জমা যেতে উনি হাজবেন্ডের সাথে ফিরে আসবেন।
জাহাঙ্গীর বলছিলাম। এর নাম্বার হচ্ছে ছায়া যে কাহিনীটা বললো সেটার জন্য আমার একটা খুব কষ্ট হলো, কিন্তু কষ্ট হলো তাইকে আমি বলবো যে ছায়ার জীবন কাহিনীটা সে তার জীবনকে আরো সময় দিকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো। বলার মতো কিছু নেই, তবু তাকে আমি একটি কথা বলবো যে তুমি তোমার জীবনটা এখনো আবার নতুন করে শূন্য থেকে সাজিয়ে নাও, কারণ মানুষের জীবন তো একটু না। যে বাচ্চাটা তোমার সে বাচ্চাটাকে ভবিষ্যতে বড় করবে ইচ্ছাকে তুমি চিরদিন দেখে দিতে পারবে।
আমার নাম ওয়াকিল, আমি জামালপুর থেকে বলছি। আমার ফোন নাম্বারটি হচ্ছে গত সপ্তাহে ছায়াপু ঘটনাটি শুনেছি, তার ওই প্রথম ছেলেটিকে চর মারা এবং তারপরে ওই রুমাল নামের ছেলেটিকে বিয়ে করাই তার জীবনের দুঃখের প্রধান কারণ। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে আল্লাহ এই সমস্যাটাকে সমাধান করে এবং তার গর্বে এই সন্তানের পিতৃ পরিচয় দিয়ে তাকে রক্ষা করে। তবে
আমি সাইফুল ইসলাম বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার সেল নাম্বারটি হচ্ছে গত সপ্তাহে ছায়া আপুর স্টোরিটি আমার খুব ভালো লেগেছে। আপুর এই নির্মম পরিণতির জন্য আপুর দ্বিতীয় স্বামীর পরিবার দায়ী। তবে গ্রামের বাড়ি থাকা অবস্থায় আপুর তার আব্বু আম্মুকে ওই প্রথম স্বামীর ঘটনাটি বলা উচিত ছিল। যাই হোক, আমি আপুকে রিকোয়েস্ট করতে চাই তিনি তার আগত মাসুম বাচ্চাটিকে যেন দুনিয়ার বুকে আসার আগে না ফিরিয়ে দেন। আমি আপুর ভালো কামনা করছি। ইব্রিয়া ভাই, আরেকটি কথা, ইংলিশ যেন গেস্টে এসে না বলে, এমনকি দাদু পর্যন্ত শুনে, তাই তাদেরকে বুঝাতে বুঝাতে আমার খুব কষ্ট হয়। স্ত্রীটা মাঝখানে বুঝাতে গেলে স্ত্রীটা আমি হারিয়ে ফেলি। ধন্যবাদ এবিসি রেডিও।
অনেক অনেক ধন্যবাদ সাইফুল, আপনি শেষের দিকে যে কলটি পাঠিয়েছেন, আপনি যে কথাটা বলেছেন সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ইংরেজি শব্দ আমাদের গেস্টরা খুব বেশি ব্যবহার করেন না, আর দু একটা ইংরেজি শব্দ যেটা আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি সেটাই আসলে করেন। আর সেটা করতে গিয়ে যদি দাদুকে আপনার বোঝাতে হয় তাহলে আমার মনে হয় যে একটু কষ্ট আপনাকে করতেই হবে, সেক্ষেত্রে আমাদের খুব বেশি কিছু যে করবার নেই। তারপরও আপনি যেভাবে বলেছেন সেটার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখব। আর সবশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই ছায়ার ব্যাপারে যারা মন্তব্য পাঠিয়েছেন। আজকে একটা চিঠি পেয়েছি ঠিক অনুষ্ঠান করবার আগ মুহূর্তে, ভদ্রলোকের নাম আমি বলছি না, যিনি ছায়ার যাবতীয় মানে ছায়া শুধুমাত্র ছায়া না, ছায়ার বেবি এবং তাকে পারিবারিক মর্যাদা দেওয়া থেকে শুরু করে ছায়াকে আর্থিক সাহায্য করতে থেকে শুরু করে সবকিছু সাহায্য সহযোগিতা করতে চান। আমরা সত্যি সত্যি অনেক বেশি আনন্দিত আপনাদের এই রকম মানে পার্টিসিপেশন দেখে, এরকম অংশগ্রহণ দেখে, যেখানে একজন বন্ধু আসার পরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন আপনি বিশ্বাসও করতে পারবেন না যে সমাজের উচ্চতলার মানুষ থেকে শুরু করে একেবারে আমাদের মতো সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যেভাবে আমরা এইসব ভিকটিম মানুষ যারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন এইসব মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন এবং দাঁড়াচ্ছেন, তাতে আমরা সত্যি সত্যি আশাবাদী যে হ্যালো 8920 একদিন সত্যি সত্যি তার যে সাফল্যের জায়গাটা এবং তার যে অনেক অনেক স্বপ্নের জায়গাটা সেটা সত্যি সত্যি একদিন রিচ করতে পারবে। আজকে আমরা শেষ করব অনুষ্ঠান। যাবার আগে আমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে এবিসি রেডিওর এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জীবনের গল্প বলা হয়। সেই জীবনের গল্পে কোনো বিষয় রাখা হয়নি যে সেটা হতে হবে একটা নির্দিষ্ট বিষয়, ঠিক এরকম না। আপনার জীবনের গল্প আপনার মতো, যে কোনো ধরনের জীবনের গল্প এখানে এসে আপনি বলতে পারেন এবং সেটার জন্য দুটো নিয়ম রয়েছে। একটা হচ্ছে ফেসবুকে আপনি আমাদেরকে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/HELLO8920। শুধুমাত্র একটি অফিসিয়াল পেজ আছে আমাদের, আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন এবং এখান থেকে আপনি পুরনো যে অনুষ্ঠানগুলো আছে, 35টি পর্ব প্রচার করা হয়েছে, সেই 35টি পর্ব আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আপনি যদি আমাদেরকে স্টোরি পাঠাতে চান আপনার জীবনে সেটা আমাদেরকে ইনবক্সে আপনার সেল নাম্বার সহ পাঠিয়ে দেবেন সংক্ষিপ্ত করে লিখে। আমাদের হ্যালো 8920 যে টিম রয়েছে সেই টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি রয়েছে, একেবারে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি ফোন করে আপনার কথা, আপনার জীবনের গল্প বলতে চাওয়ার ব্যাপারটি আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপর দুই মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পটি আপনি একটু সারাংশটা বলে বলবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। অনুষ্ঠানের শেষে এসে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে নেটে শোনেন এবং বিভিন্ন রকমের ফিডব্যাক এবং বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যান। কেউ কেউ দক্ষিণ কোরিয়া থেকে শোনেন, কেউ কেউ চায়না থেকে পাঠান, কেউ কেউ ইউকে থেকে পাঠান, একেবারে বলা যেতে পারে চিন্তাও করা যান এরকম দেশ, গ্রিনল্যান্ড থেকেও আমরা দুই একটা খুদে বার্তা পেয়েছি। এরকম যারা আমাদেরকে শোনেন এবং এই মুহূর্তে যারা নেটে শুনছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আছেন বলেই হ্যালো 8920 প্ল্যাটফর্মটি এত শক্তিশালী। অনেক ভালো থাকুন, যাবার বেলায় শুধু আবারও বলে যাচ্ছি হ্যালো 8920 এবং এবিসি রেডিওর সাথেই থাকুন।
মূর্তি জলে পাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া রে, হইত সবই পাওয়া।
This track was downloaded from FusionBD.com.